This track was downloaded from FusionBD.com.
স্বাগত সবাইকে। আজকের অন্ধকারের গল্পে জুয়েল আছি আপনার সঙ্গে, শুনছেন ঢাকা এফএম 90.4। একটু দেরিতে শুরু করবার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা, এবং আজকে আমরা কি নিয়ে কথা বলবো সেটা ইতোমধ্যে আমরা ফেসবুকে পোস্ট করে দিয়েছি। শুরুতেই জানিয়ে রাখি, ফেসবুকে আমাদের অ্যাড্রেসটি facebook.com/ঢাকা FM 90.4। সেখানে লাইক দিয়ে আপনি আমাদের পেজটি ভিজিট করতে পারেন এবং সেখানে দেখে নিতে পারেন কে থাকছে আজকে আমাদের অন্ধকারের গল্পের অতিথি। আর আজকে শুরুতেই জানাতে চাই, গত পর্ব এবং আগের পর্বগুলো যদি আপনি কোনো কারণে মিস করে থাকেন তাহলে ডাউনলোড করে সেটা আপনি শুনতে পারবেন। সেজন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.dhakafm904.com। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস, সেখানে গেলেই পেয়ে যাবেন পূর্বের সবগুলো এপিসোড অন্ধকারের গল্পের, এবং এছাড়া যে কোনো ঢাকা এফএম এর এপিসোডগুলি আপনি সেখান থেকে পেয়ে যেতে পারেন স্পেশাল শোগুলোর। আর আজকের অন্ধকারের গল্প আশা করছি দারুণ জমে উঠবে। ওয়েদারটা অসম্ভব সুন্দর, অনেক ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ঠান্ডা ঠান্ডা এই ওয়েদারে আমরা আজকে মৃত্যু, মৃতদেহ এগুলো নিয়েই কথা বলবো। এবং আজকে আমাদের অতিথি হিসাবে থাকছেন আবুল হাসান। কে এই আবুল হাসান, কি তার কাজ, সবকিছু আমরা জানবো কিছুক্ষণের মধ্যেই। আবুল হাসান আমাদের স্টুডিওতে উপস্থিত হবেন, তবে তার আগে প্রতি পর্বের মতো শুরুতেই আজকের বিষয়টির উপর একটি প্রতিবেদন, এবং এই প্রতিবেদনটি তৈরি করেছেন আমাদের জন্য আমাদের অন্ধকারে গল্পের টিমের একজন সক্রিয় মেম্বার তারেক আহমেদ। চলুন শুনে আসি এই প্রতিবেদনটি। তার আগে জানাই আপনি আমাকে এসএমএস করতে পারেন 16260 এই নাম্বারে। শুরুতে লিখবেন নাম, ঠিকানা এবং আপনার বয়সটি, সে কিছু সবকিছু লিখে আপনি পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। পুরো ঠিকানা লিখবার দরকার নেই, শুধু যেখান থেকে শুনছেন এই মুহূর্তে সেই জায়গাটির নাম লিখলে চলবে। জুয়েল আপনার সঙ্গে আছি। আর যারা অন্ধকারের গল্পে পার্টিসিপেট করতে চান, আসতে চান আমাদের স্টুডিওতে, তারা এসএমএস করবেন, শুরুতে লিখবেন ওজি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার ফোন নাম্বার, শুধু এটুকু লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে, 16260 এই নাম্বারে। চলুন শুনে আসি আজকের বিষয়ের উপরে প্রতিবেদন। আবারও বলছি, প্রতিবেদনটি আমাদের জন্য তৈরি করেছেন অন্ধকারের গল্পের টিম মেম্বার তারেক আহমেদ। চলুন শুনি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।
প্রতিদিন আমরা ঘর থেকে বের হই, আমাদেরকে বের হতে হয়। আমরা ঘর থেকে বের হই বিভিন্ন প্রয়োজনে, হতে পারে তা লেখাপড়া, চাকরি, ব্যবসায়, হাসপাতালে গিয়ে রোগীর সাথে সাক্ষাৎ, কিংবা প্রিয়জনের সাথে সাক্ষাৎ, বন্ধুদের সাথে আড্ডা দিতে সোজা কথা, প্রয়োজন বা অপ্রয়োজন যে কোনো কারণেই হোক আমরা ঘর থেকে বের হই। কাজ শেষে, বেলা শেষে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর আমরা ঠিকই ঘরে ফিরি, প্রিয়জনের কাছে একান্ত, আপনজনের কাছে আপন ঠিকানায়। কিন্তু আমাদের সবার পক্ষে কি সম্ভব হয়, বন্ধুদের সাথে আড্ডার শেষে, সারাদিনের কর্মব্যস্ত দিনের শেষে বাবা মায়ের কাছে ফিরে আসার, নিজের চেয়েও যাদেরকে বেশি ভালোবাসি সেই স্ত্রী সন্তানের কাছে ফিরে আসার, পৃথিবীতে হাজার হাজার মানুষের মাঝেও সেই সব প্রিয়জনের কাছে যাদের জন্য পথ চলা, যাদের কথা ভেবে বেঁচে থাকা। কাজের শেষে, দিনের শেষে সবাই তো চায় ঘরে ফিরতে, নিজস্ব ঠিকানায় ফিরতে, সবাই ফিরেও, কিন্তু তারপরেও কিছু কিছু মানুষ ফিরে না, ফিরতে পারে না, ফিরে না তাদের নিজস্ব ঠিকানায়, নিজের একান্ত আপনজনের কাছে আপন ঠিকানায়। যে মানুষটা হারিয়ে গেছে সে কোথায় আছে, তার ভাগ্যে কি ঘটেছে, হারিয়ে যাওয়া বা নিখোঁজ হওয়া, যাই বলি না কেন, সেই মানুষটার পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ নিয়ে খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে না পেয়ে এক সময় শুধু অপেক্ষায় থাকে, হয়তোবা ফিরে আসবে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে ফিরে আসবে। এই যে মানুষগুলো ঘরে ফিরে না, এই যে মানুষগুলো ঘরে ফিরে না, একান্ত আপনজনের কাছে আপন ঠিকানায় ফিরে না আর কখনোই, কি ঘটে এদের ভাগ্যে, এদের কার ঠিকানা কোথায় হয়। আমরা যখন পথে বের হই, বা বাসা বাড়িতে, হাসপাতালে, জেলখানায়, যেখানেই থাকি না কেন, অসুস্থতার কারণে বা দুর্ঘটনার কারণে, অথবা কোনো দুর্বৃত্তের হাতে, যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো ভাবেই হোক না কেন, আমরা মারা যেতে পারি, কিন্তু মারা যাবার পর লাশ আপনজনের কাছে আপন ঠিকানায় কিভাবে পৌঁছাবে যদি লাশের পরিচয় না পাওয়া যায়। এই যে মানুষটি, যে কিনা মারা যাওয়ার পর তাকে ডাকা হচ্ছে লাশ বলে, এই যে মানুষটি বেঁচে থাকাকালীন নিজেই নিজের ঠিকানায় পৌঁছাতে পারত, কিন্তু যখন সে লাশ, তখনই প্রয়োজন হয় লাশের পরিচয়ের, আর পরিচয় যখন পাওয়া যায় না, তখন তাকে ডাকা হয় বেয়ারিশ লাশ বলে, অর্থাৎ অসুস্থতা, দুর্ঘটনা অথবা দুর্বৃত্তের হাতে মৃত্যু, যেভাবেই হোক, যখন কেউ মারা যায় আর তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয় না, তখন সেই মানুষটি ব্যবহারিশ লাশ হিসেবে চিরতরে হারিয়ে যায় তার আপনজনের কাছ থেকে, আর কখনই সম্ভব হয় না আপন ঠিকানা ফেরার। এই যে দুর্ভাগা মানুষগুলো যাদের নতুন নাম হয় ব্যবহারিশ লাশ, এই মানুষগুলো কেন ব্যবহারিশ লাশ হয়, কেন এদেরকে ব্যবহারিশ লাশ হতে হয়, এটা কি শুধুই দুর্ভাগ্য? না, কোনো মানুষ যখন দুর্ঘটনার কারণে বা দুর্বৃত্তের হাতে অথবা যে কোনো কারণেই হোক না কেন অসহায় অচেতন হয়ে রাস্তায় পড়ে থাকে, ঠিক তখন কিছু মানুষের কারণে এই মানুষটি, যার কিনা পরিচয় আছে, আছে নির্দিষ্ট ঠিকানা, নিমিষেই হয়ে যায় পরিচয়হীন, আর মারা যাওয়ার পর নাম হয় ব্যবহারিশ লাশ। মোহাম্মদ জালাল, যিনি অসংখ্য ব্যবহারিশ লাশ দাফন করেছেন, তিনি বলেন কিভাবে একটি মানুষ ব্যবহারিশ লাশ হতে পারে।
ব্যবহারিশ লাশ আমাদের দেশে একটা কারণে বেশি হচ্ছে, এটা হলো মোবাইল। রাস্তা যখন পার হয় কিছু জোয়ান ছেলের আছে, বুড়া লোক আছে, তারা ওই কানে মোবাইল দিয়ে রাস্তা পার হয়। যখন সে সড়ক দুর্ঘটনায় যেভাবে হোক রাস্তায় কিংবা সড়ক দুর্ঘটনায় স্ট্রোক করে মারা গেল, দুর্ঘটনায় মারা গেল, এক শ্রেণীর লোক আছে তার কোমরের নিচে দিয়ে হাত দেয় তার মানি ব্যাগটা নেওয়ার জন্য, আর এক শ্রেণীর লোক আছে তার মোবাইলটা নেওয়ার জন্য। যখনই মোবাইলটা আর মানি ব্যাগটা নিয়ে গেল, এই ধর ধর বলতেছে, তখন ওই দেখালো চার পাঁচজনে ধরছে, ধরার পরে এর মধ্যে দুই একজনে ওই করলো কি মানি ব্যাগটা পকেট থেকে বের করে নিয়ে গেল, নিয়ে গিয়ে লাশটাকে রাস্তার এক সাইডে রেখে দিল, এক শ্রেণীর লোক আছে মোবাইল নিয়ে গেল, এক ব্যাগ মানি ব্যাগ বুক যা ছিল সম্পূর্ণ নিয়ে গেল। নেওয়ার পরে সে তার কাগজপত্র থাকা কালনও সে বেয়ারিশ হয়ে গেল, একটু ভুলের কারণে, একটু লোভ। আমাদের দেশে কিছু শ্রেণীর লোক আছে খারাপ, এই অর্থের লোভে ওই লোকটাকে আপনাকে বেয়ারিশ বানিয়ে দিল, তখন এই লোকটা বেয়ারিশ হয়ে গেল, তার ছেলে মেয়ে বাপ আত্মীয়জন সবে আছে, ওই যে মানি ব্যাগটা আর মোবাইলটা নিয়ে গেল অর্থের লোভে, তখন সে বেয়ারিশ হয়ে গেল।
মারা যাবার পর পরিচয়হীন যে মানুষটির নাম হয় ব্যয়ারিশ লাশ, আর ব্যয়ারিশ লাশের প্রথম স্থান হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ব্যয়ারিশ লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর সেখানে লাশটিকে কি করা হয় জানতে চেয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের সহকারী প্রফেসর ডক্টর সোহেল মাহমুদের কাছে।
ঢাকা মেডিকেলে যেসব অজ্ঞাত লাশ আছে, সেই অজ্ঞাত লাশগুলো আসলে পুলিশ আমাদের কাছে নিয়ে আসে, বিভিন্ন থানা থেকে পুলিশ আমাদের কাছে যখন নিয়ে আসে, তখন আমরা পুলিশ শ্রোথাল রিপোর্ট তৈরি করে, শ্রোথাল অনুযায়ী আমরা আমাদের মেজার নিই, অর্থাৎ পুলিশ যদি আমাদের কাছে মৃত্যুর কারণ জানতে চায় আমরা পোস্টমর্টম করে পুলিশকে আমরা মৃত্যুর কারণ জানাই, আর যদি পুলিশ বলে যে এটার আইডেন্টিফিকেশনের জন্য ডিএনএ প্রোফাইলিং করা দরকার, তখন আমরা ওই ডিএনএ স্যাম্পল আমরা কালেকশন করি, ডিএনএ স্যাম্পল কালেকশন করে আমরা ডিএনএ প্রোফাইলিং এর জন্য ডিএনএ ল্যাবে পাঠাই দিই।
পুলিশ যে শ্রোথাল রিপোর্টটা যে সে যা জানতে চায় আপনাদের কাছে,
পুলিশ শ্রোতাল রিপোর্টে সাধারণত আমাদের কাছে অনেকগুলো কারণে জানতে চায়। এটা হচ্ছে প্রধানত জানতে চায় মৃত্যুর কারণ, অর্থাৎ মৃত্যুর কারণ এবং মুড এবং নেচার অফ ডেথ জানতে চায়। তারপর দুই নম্বর চাইতেছে যে মৃত্যুর আগে কতক্ষণ আগে সে মারা গেছে, টাইম সিন্স ডেথ বলি আমরা এটা। তারপরে তিন নম্বর জানতে চায় যে মৃত্যুর আগে যদি সে মহিলা হয় যে তাকে কোনো দর্শন করা হয়েছে কিনা, দর্শিত হয়েছে কিনা, এটা সে জানতে চায়। তিন নম্বর হচ্ছে গিয়া তার পরিচয়, অর্থাৎ তার পরিচয়ের জন্য আইডেন্টিফিকেশনের জন্য ডিএনএ স্যাম্পল রাখার জন্য পুলিশ আমাদেরকে অনুরোধ করে।
আপনাদের এখানে লাশগুলো আসার পরে প্রথমে আপনারা কি,
আমাদের এখানে যখন লাশগুলো আসে তখন আমরা প্রথমে আমরা দেখি যে লাশের সাথে লাশের কাগজপত্র ঠিক আছে কিনা, অর্থাৎ সরোথাল রিপোর্ট, তারপরে হচ্ছে কি একটা চালান কপি থাকে, চালান কপি, এবং যদি সেটা অজ্ঞাত হয় অজ্ঞাতর কোনো ছবি তোলা হয়েছে কিনা, ফটোগ্রাফ, এই তিনটা জিনিস যদি থাকে তখন আমরা এটাকে আমরা মর্গে রিসিভ করি। মর্গে রিসিভ করার পর আমরা সরোথাল রিপোর্টের সাথে বডির যে মৃতদেহের এক্সটার্নাল কোনো ইঞ্জুরিগুলো আমরা মিলাই, আঘাতগুলো যদি শ্রোতালে যা আছে এবং যদি আঘাতগুলো সেম থাকে দেন, তখন আমরা এটা পোস্টমর্টম করি আর কি।
রিসিভ করার সময় কি আপনাদের কোনো কর্তব্যরত ডাক্তার থাকে?
হ্যাঁ, আমাকে রিসিভ করার সময় না, আমাদের ডাক্তার বলে আমরা অফিসের লোক থাকে, আমাদের কেরানি আছে, আমাদের মর্গ অ্যাসিস্ট্যান্ট আছে, ওরা রিসিভ করে। রিসিভ করার পর ওরা আমরা ডাক্তাররা যাইয়া তারপরে ওইটা শ্রোতাল পরি, শ্রোতাল পরার পরে আমরা তখন এটা শ্রোতালের সাথে ডেড বডির ইঞ্জুরি গুলো আমরা মিলাই, মিলানোর পরে তারপর আমরা নেক্সট স্টেপে যাই। আচ্ছা, আমরা যখন সব কাগজপত্র রেডি এবং ডেড বডি যখন আমাদের কাগজপত্রের কোনো যখন গাফিলতি থাকে না, তখন আমরা এটা পোস্টমর্টম করতে যাই। পোস্টমর্টম করতে আমাদের একটা একটা ডেড বডি পোস্টমর্টম করতে আমাদের 30-40 মিনিট সময় লাগে। এই 30-40 মিনিট সময় আমরা যারা এক্সপার্ট আছি, আমরা এক্সপার্ট একজন এক্সপার্ট থাকি, অথবা যদি একাধিক হইতে পারে, যদি এটা বোর্ডের করার প্রয়োজন মনে হয় আমরা তখন বোর্ড করে দিই। আমরা ওই বোর্ড অনুযায়ী বোর্ডের 3-4 জন সদস্য থাকে, এবং যদি বোর্ড না করি তাহলে একজন ডাক্তার থাকেন স্পেশালিস্ট।
কখন বোর্ড করার প্রয়োজন?
যখন আমরা কোর্ট আমাদেরকে যখন করে সাজেস্ট করে যে একটা বোর্ডের মাধ্যমে একটা মতামত দেওয়া হোক, তখন আমরা একটা বোর্ড করি।
একটা লাশ আসার পরে সাধারণত আপনার রিসিভ করার পরে কতক্ষণ পর থেকে পোস্টমর্টম শুরু করে?
একটা লাশ আসার পরে আসলে লাশটা কখন আসছে ওইটা আমাদের ব্যাপার। যেমন যদি আজকে ওয়ার্কিং ডে, ওয়ার্কিং ডে সকাল 9টা হইতে 5টার মধ্যে আসে তাহলে আমরা ওই দিনই করি, আর যদি 5টার পরে আসে তখন আমরা সাধারণত এটা তারপরের দিন করি। কারণ একটা নিয়ম আছে যে সূর্যের আলো থাকা অবস্থা পোস্টমর্টম করতে হবে, এই জন্য আমরা সাধারণত রাত্রে খুব করি না আর কি। তারপর যদি কোর্টের অর্ডার থাকে তখন আমাদেরকে রাত্রে করা, রাষ্ট্রীয় কাজে অথবা যদি কোর্ট অথবা মেজিস্ট্রেট যদি পারমিশন দেয় শ্রোতালে বলে যে রাত্রে করে দেওয়ার জন্য তখন আমরা করি, আদারওয়াইজ আমরা রাত্রে করি না এটা।
পোস্টমর্টমের সময় যে যন্ত্রপাতি গুলো আপনি,
পোস্টমর্টমে যেসব যন্ত্রপাতি ইউজ করি এগুলিকে এক কথা অটোপসি ইনস্ট্রুমেন্ট বলা হয়, অর্থাৎ পোস্টমর্টম ইনস্ট্রুমেন্ট। আসলে পোস্টমর্টম ইনস্ট্রুমেন্ট তো এক বিভিন্ন রকমের হয়, যেমন মাথা কাটার জন্য আমাদের একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, পেট কাটার জন্য একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, হাড় কাটার জন্য একটা ইনস্ট্রুমেন্ট করা হয়, মাথার খুলি কাটার জন্য একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়। যেমন মাথার খুলিতে আমরা সবসময় কিছু ইনস্ট্রুমেন্ট আছে, ইলেকট্রিক্যাল স আছে, অথবা সিজেল অথবা হ্যামার দিয়ে আমরা মাথা কাটি, এবং মাথার উপরে যে স্কাল্পটা ওইটা আমরা নাইফ দিয়ে কাটি। যেমন পেটের ওইরকম ইনস্ট্রুমেন্ট আছে, পেটে যখন আমরা ইনসিশন দিই নাইফ দিয়ে ইনসিশন দিই, তো এরকম বিভিন্ন টাইপের আমাদের ইনস্ট্রুমেন্ট আছে। বিভিন্ন সময় বিভিন্ন কাজে আমরা বিভিন্ন কিছু পোস্টমর্টমের সময় ইউজ করে থাকি আর কি। যেমন রিপ কাটি আমরা রিপ কাটার সময় আমরা যে যন্ত্রটা ইউজ করি এটাকে বলে রিপ কাটার, ওই যন্ত্রটা দিয়ে আমরা শুধুমাত্র রিপই কাটি। এরকম অনেক অনেক যন্ত্রই আছে আমাদের, যেটি যখন যেটা দরকার সেটা ইউজ করি আর কি আমরা। এটা আমাদের আমাদের কলেজে আমাদের মর্গে মর্চুয়ারিতে ফ্রিজ আছে, ওই ফ্রিজে আমরা সংরক্ষণ করি।
অজ্ঞাত যে যারা ওদের জন্য কি আলাদা কোনো ফ্রিজের ব্যবস্থা?
না, এমন কোন আলাদা কোন ফ্রিজ নেই। ফ্রিজে রাখার পর ফরমালিন আমরা ইউজ করি না। ফরমালিন ইউজ করি যখন এমবালমিং করতে হয়। এমবালমিং মিন্স মেডিসিন, মানে ফরমাল এমবালমিং এর প্রক্রিয়া। এমবালমিং এর আসলে একটা লং অনেক সময়ের প্রসিডিউর। আমরা তার শরীরের সমস্ত ব্লাড গুলো আমরা প্রথমে তার আটা শরীরের ব্লাড গুলা বের করে ফেলি আটারি দিয়ে অথবা মেইন ভেইন দিয়ে, তার ব্লাড গুলা শরীর থেকে বের করে ফেলি। বের করে তারপর তার প্রত্যেকটা বিচারে আমরা প্রিজার্ভ করি, বাইর করে ফেলি। প্রত্যেকটা বিচারে আমরা ফরমালিনে চুবাই রাখি, চুবানোর পরে তারপরে এবং প্রত্যেকটা তার ওই ভেইন দিয়ে, মেইন ভেইন দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে আমরা ফরমালিন ইনজেক্টেবল ইনজেকশনের মাধ্যমে আমরা তার শরীরের বিভিন্ন জায়গায় আমরা ফরমালিনটা ছড়াই দিই আটারির মাধ্যমে, ভেইনের মাধ্যমে দিলে এটা সমস্ত শরীরে ছড়া যায়। এবং যেমন রক্ত যেমন বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় ছড়াই থাকে, ওই ফরমালিনটা ওইভাবে ছড়াইয়া যায়। ছড়াইয়া গেলে এই জন্য বডির বিভিন্ন অংশ পচে না, পচন রোধ হয়। তেমনি তার শরীরে যে বিস্তারাগুলো আছে যেমন লিভার, কিডনি, স্প্লিন, ওইগুলো আমরা তার শরীর থেকে বের করে এনে আমরা কিছুক্ষণ আমরা করে পরিষ্কার করে এখান থেকে রক্তটাকে আমরা সরাইয়ে তারপরে আমরা ওই ফরমালিনে প্রিজার্ভ করে রাখি। ফরমালিন কিছুক্ষণ অনেকক্ষণ কয়েক ঘন্টা রাখার পরে তখন আমরা আবার শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আবার যেটা যেখানে আছে ওইখানে আমরা প্রতিস্থাপন করি, করে তারপরে আমরা ওইটাকে সেলাই করে দিই। সেলাই করে তারপরে আমরা ওই লাশটাকে আমরা সেলাই করার পরে তখন ওইভাবে আমরা প্রিজার্ভ করি আর কি।
বেওয়ারিশ লাশ যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়, তখন সেই বেওয়ারিশ লাশটিকে আঞ্জুমান মুফিদুল ইসলাম নিয়ে যায় আজিমপুর কবরস্থানে বা জুরাইন কবরস্থানে। সকল বেওয়ারিশ লাশ আজিমপুর কবরস্থান কিংবা জুরাইন কবরস্থানে দাফন করা হয়। আজিমপুর কবরস্থানের ইমাম হাফিজুল ইসলাম, যিনি বেওয়ারিশ লাশ আসার পর তা গ্রহণ করেন, রেজিস্ট্রি করেন এবং লাশ দাফন তদারকি করেন এবং সর্বশেষে দোয়া করেন, কথা হয় তার সঙ্গে।
হসপিটাল কর্তৃপক্ষ যখন কোন অ্যাক্সিডেন্ট হয় বা অসুস্থ হয়ে পড়ে, তার কোনো গার্ডিয়ান না থাকলে সেটাকে হসপিটালে পাঠানো হয়। হসপিটালে আসার পর তাকে তার চিকিৎসা দেওয়ার পর যদি সে মারা যায়, হ্যাঁ, সুস্থ হয়ে গেল তো সে বাসায় ফিরে গেল, আর যদি মারা যায় তখন তাকে বেওয়ারিশ হিসেবেই আখ্যায়িত করা হয়। কিছুদিন ওখানে রাখা হয় মার্চুয়ারিতে বা ফ্রিজে রাখা হয়। যখন কোনো আত্মীয় সন্ধান পাওয়া না যাবে তখন আঞ্জুমানকে ডেকে, প্রথম পুলিশকে ডেকে, পুলিশ ডায়েরি করে তারপরে আঞ্জুমানকে ডেকে আঞ্জুমানের হাতে বোধায় দেওয়া হয় ময়নাতদন্ত শেষে। ময়নাতদন্ত শেষে আঞ্জুমানকে বোধায় দেওয়ার পর ময়নাতদন্তের কাগজ সহ আঞ্জুমান মফিজুল ইসলাম আমাদের এখানে নিয়ে আসেন। তখন আমরা আঞ্জুমান মফিজুল ইসলামের থেকে রিসিভ করি ময়নাতদন্তের কাগজ অনুসারে, আমাদের রেজিস্টারভুক্ত করি এবং ময়নাতদন্ত নাম্বার দেই, দিয়ে ভিতরে নেওয়া হয়। তারপরে জানাজা যদি না হয়ে থাকে, জানাজা বেশিরভাগই হয় না এখানে, হয় কারণ এরা তো ওখান থেকে হসপিটাল থেকে সরাসরি নিয়ে আসে। এখানে যদি গোসল না দিয়ে থাকে, আমরা গোসলের ব্যবস্থা আমাদের লোক আছে আলাদাভাবে সিটি কর্পোরেশনের নিয়োগপ্রাপ্ত, ওরা গোসল দেয়। গোসল টোসল দেওয়া শেষে তারপরে আমরা জানাজা পড়ি, জানাজা শেষে দাফন করি। মাঝে মধ্যে দেখা যায় এই আঞ্জুমান মফিজুল ইসলামের লাশ দাফন বেওয়ারিশ হিসাবে হয়েছে, পরবর্তীতে আবার গার্ডিয়ানরা এসে খোঁজ করে যে এমুক নামের বা এরকম এমন বয়সের কোন লাশ আমাদের এখানে দাফন করা হয়েছে কিনা। তারা আঞ্জুমানে প্রথমে যে আঞ্জুমান থেকে ওরা বলে দেয় যে আজিমপুর দাফন হয়েছে, এন্ট্রি নাম্বার এদের কাছে থাকে, যেহেতু আমরা তাদেরকে একটা রিসিপ্ট দিই, এন্ট্রি নাম্বার অনুসারে বলে যে এত নাম্বার এন্ট্রিতে আজিমপুরে দাফন হয়েছে। তারা ওনারা আয়সা গার্ডিয়ান এসে বলে যে এত নাম্বার এন্ট্রিতে আমাদের লাশটা আজিমপুরে দাফন হয়েছে। তখন আমরা এন্ট্রি তাদেরকে দেখাই যে হ্যাঁ এই বয়স লেখা আছে, এটা কিনা আপনাদের। তখন ওনারা যদি বলে যে হ্যাঁ স্যাটিসফাই হয়, হ্যাঁ এটাই আমাদের, তখন আমরা তাদেরকে কবরটা ইন্ডিকেট করার জন্য সহযোগিতা করি যদি সম্ভব হয়। কারণ অনেক সময় দেখা যায় 15-20টা লাশ একসাথে আসে, তখন কোনটা ওনাদের সেটা ইয়ে করা যায় না। আমরা লোকেশনটা বলে দিয়েছি, এই জায়গায় ওই তারিখের লাশগুলি এই এলাকাটাতে দাফন হয়েছে।
বেওয়ারিশ লাশ আসার পর লাশ গোসল করানো থেকে শুরু করে কবর দেওয়া পর্যন্ত যিনি করে থাকেন তিনি গোরখোদক মোহাম্মদ জালাল। পচা গলা লাশ দাফন করতে তার কেমন লাগে ইত্যাদি বিষয়ে তার সাথে কথা হয়।
একটা বেওয়ারিশ লাশ কিংবা ওয়ারিশ লাশ যদি পানিতে পড়ে ডুবে মারা গেল, 4-5 দিন পরে লাশগুলো নিয়ে আসে, পচে গন্ধ হয়ে যায়, তখন ওই আপনি যেটা পানিতে পড়ে মারা যায় এই লাশটা ফুলে চেহারাটা খুব একেবারে বিকট হয়ে যায়, ভয়ঙ্কর, দেখতে একটু ভয় লাগে। সাধারণত যে কোনো মানুষ দেখলে ভয় পাবে। আমরা তো এই যে চাকরি করি আমাদের অভ্যেস হয়ে গেছে, আমাদের ভিতরে কোনো ভয় ভীতি নেই, গোসল দিতে পারি। কিন্তু সাধারণত মনে করেন যদি একটা লোক দেখে 10-12 দিন পরে লাশটা পানি থেকে উঠাই নিয়ে আসলো, তখন ওই যাদের অভিভাবক তারও এই গোসলখানার ভিতরে ভয়ে ঢুকে না। আমার সাথে আরেকজন লোক থাকে, তখন ওনাকে নিয়ে আমরা আমাদের স্টাফ যেরকম আমার থেকে সিনিয়র জব্বর ভাই উনি আমার সাথে থাকে, তখন ওনাকে নিয়ে এই লাশগুলো গোসল দিই।
প্রথম দিকে একটু ভয় পেতাম।
হ্যাঁ, প্রথম দিকে লাশ একটু যখন চাকরি নিয়েছি তখন একটু খারাপ লাগতো, ভয় পেতাম গোসল দিতে গেলে, একটু ভয় ভয় লাগতো। কখনো তো এই কাজ করিনি মানে চাকরি জীবনে প্রথমে, পরে যখন আস্তে আস্তে আপনি বছরখানি হয়ে গেছে তখন আর ভয় ভীতি নেই, মানে অভ্যাস হয়ে গেছে। একটা মৃত্যু ব্যক্তিকে গোসল, বাইরেও আমি গোসল দিই অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় গোসল দিয়েছি, কিন্তু তোমাদের আর ওই ভয় ভীতি নাই। প্রথম অবস্থা একটু খারাপ, যে কোনো কাজে গেলে প্রথম খারাপ লাগবেই।
জুরাইন কবরস্থান, এই কবরস্থানে সবচেয়ে বেশি বেওয়ারিশ লাশ দাফন করা হয়। এই কবরস্থানেই আছে একমাত্র বেওয়ারিশ লাশ দাফন করার জন্য আলাদা জায়গা। জুরাইন কবরস্থানের সিনিয়র মহড়ার হাফেজ মাওলানা মোহাম্মদ সোয়াইন হোসেনের কাছে জানতে চাই বিস্তারিত।
এটা ঢাকা মেডিকেল ময়নাতদন্ত হইয়া আঞ্জুমানের মাধ্যমে বুঝাই দেয়, আঞ্জুমান আমাদেরকে বুঝায়, আমরা রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করে জানাজা দিয়া তারপর
আঞ্জুমান যখন আনে তখন ওরা কোনো কাগজপত্র আনে?
হ্যাঁ, কাগজপত্র আনে, চালান দিয়া যায়। চালানের মাধ্যমে আমরা ময়নাতদন্ত নাম্বার লেখা থাকে, কোন মেডিকেল থেকে আসবো মেডিকেল নাম লেখা থাকে, তারপরে আমরা রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করি, করার পরে জানাজা দিই, যদি গোসল লাগে গোসল করাই, দাফন কাফড় টাফর লাগলে দাফন কাফন করিয়া, তারপরে জানাজা দিয়া তারপরে আমরা বাস চাটাই দিয়া সুন্দর মতো দাফন করে দিই, দাফন কাফন করে। থানা এটা জিডি মিডি করে থানা লোক আসে, ওনারা যদি রিস্ক নেয় তাহলে ওনারা দিয়া যায়, আর যদি ওনারা সাধারণত এখন থানা লোকও এরা রিস্ক নেয় না, এরা সরাসরি মেডিকেল দিয়ে আসে, মেডিকেল আবার আঞ্জুমানের মাধ্যমে লাশ এখানে পৌঁছায় দিয়ে যায়, তারপরে ময়নাতদন্তের কাগজের মাধ্যমে।
লাশ দাফন করার জন্য কি এখানে আলাদা কোনো ব্যবস্থা আছে বেয়ারিশের জন্য না সবার সাথে?
হ্যাঁ, আলাদা সাইড আছে, আমরা বেয়ারিশ লাশের জন্য আলাদা জায়গায় রাখি, ওই জায়গায় হয় আলাদা ওই প্লটি দাফন দিই।
বেয়ারিশ লাশ যদি দাফন করার পরে
মাধ্যমেই ওই এদেরকে লাশ বুঝিয়ে দেয় যদি শনাক্ত করতে পারে,
কেউ যখন খুঁজতে আসে তখন কিভাবে পরিচয়টা ইয়ে করে?
যখন খুঁজতে আসে তখন ওই থানার মাধ্যমে, থানায় গিয়ে যদি থানায় লাশ অনেক সময় ছবি তুলে রাখে, তারপরে এটা লাশগুলা মেডিকেলে পাঠায়, পাঠানোর পরে এটা আঞ্জনের মাধ্যমে লাশগুলা আসে। যদি এই মেয়েদেরকে অনেকে খুঁজতে খুঁজতে লাশ ছবি নিয়ে অনেক সময় থানায় যায়, থানায় গেলে অনেক সময় ওই লাশের ছবি দেখায়, দেখালে এরা এরা অনেক সময় অনেকের ছবি মিলে মিললে এরা খুঁজতে খোঁজ করে দেখার পরে হয় হয় জুরাইন কবরস্থানে আঞ্জন হয়ে আসা পড়ছে অথবা আজিমপুরে চলে গেছে। তখন যদি কবরস্থানে গিয়ে যদি এরা বলে যে এই তারিখে লাশ কোন জায়গায় মাটি হয়েছে ভাই, তখন আরো বলে যে চারটা পাঁচটা হইলে ভাই এই জায়গায় মাটি হয়েছে। যখন পাঁচটা লাশ একসাথে মাটি হইল তখন চিনার উপায় কি, তখন এই পাঁচটা লাশই এরা কোর্টের মাধ্যমে যায়, কোর্টের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে ম্যাজিস্ট্রেট সাথে আসে, তারপরে পুলিশ সাথে আসে আইসা, ও যদি চারটা লাশ থাকে চারটা লাশই এরা মুখ খোলে, মুখের দিক দিয়ে কবর খোঁদে আর কি, সবই লাশ খোঁদে। খোঁদার পরে ওই যে লাশের যে গার্জিয়ান তারা যদি চিনতে পারে যে ভাই এই লাশটা আমাদের, তখন ম্যাজিস্ট্রেট এগো সামনে লাশ উঠায় উঠে সুরুথাল করে করে সবকিছু করাইয়া, তারপরে ম্যাজিস্ট্রেট মাধ্যমে উনি এটা লাশ ওই যাদের গার্জিয়ান ওনার কাছে লাশ বুঝিয়ে দেন।
জুরাইন কবরস্থানে এখানে সবচেয়ে বেশি বেওয়ারিশ লাশ দাফন করা হয়। এখানে যেসব বেওয়ারিশ লাশ আসে ঢাকা মেডিকেল কলেজ থেকে, তার একটি উল্লেখযোগ্য অংশ হল মেয়ে শিশুর, যাদের বয়স কিনা একদিন কিংবা দুই দিন। একদিন কিংবা দুই দিন বয়সী এত বেশি মেয়ে শিশুর বেওয়ারিশ লাশ কেন, যেখানে ছেলে শিশুর বেওয়ারিশ লাশ নেই বললেই চলে? জুরাইন কবরস্থানে সিনিয়র মোহরার হাফেজ মাওলানা মোহাম্মদ সোয়াইন হোসেনের কাছে জানতে চাই কেন এত বেশি একদিন কিংবা দুই দিনের বাচ্চার মেয়ে শিশুর লাশ। তিনি বলেন এ ব্যাপারে তিনি কিছুই জানেন না, কেন মেয়ে শিশুর লাশ এত বেশি। আমরা জানি যে নামহীন পরিচয়হীন লাশই হচ্ছে বেওয়ারিশ লাশ, কিন্তু না, কিছু বেওয়ারিশ লাশেরও নাম আছে। কি ভাবছেন কিভাবে সম্ভব? চলুন শুনি আজিমপুর কবরস্থানের ইমাম হাফিজুল ইসলামের কাছ থেকে।
আর আরেকটা জিনিস হলো আঞ্জুমান মুফিদুল ইসলামের অনেক সময় মাধ্যমে যে লাশ আসে অনেক সময় আসে তাদের নাম আসে, হ্যাঁ নাম আসে, যে লাশটা ঢাকা মেডিকেলে নিজে এসে ভর্তি হয়েছে, দেখা গেল সে মারা গেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থা, কিন্তু ওখানে শুধু তার নামটা দেওয়া আছে আর যে এলাকা থেকে আসে এলাকার নামটা আছে। ওই এলাকায় হসপিটাল কর্তৃপক্ষ খোঁজ নিয়ে দেখলো যে না এলাকায় অমুক নামে থাকতো বা তার ঠিকানা কোথায় জানা নাই, তখন এরা অপেক্ষা করে যে কদিন তাদের নিয়ম নীতি অনুসারে কদিন অপেক্ষা করে সেটা আমরা অবগত নয়, অপেক্ষা করে কিছুদিন। অপেক্ষা করার পরে এরা আঞ্জুমানকে ডেকে পোস্টমর্টম করে, আঞ্জুমানকে ডেকে পোস্টমর্টমের কাগজ সহ দিয়ে দেয়, দিলে আমাদের এখানে আসে, তখন দেখা যায় নাম থাকে, যেমন ক খ এরকম নাম থাকে, নাম অনুসারে আমরা এন্ট্রি করি। অনেক সময় দেখা যায় আবার আঞ্জুমান মুফিদুল ইসলামকে নাম সহ দেয়, এলাকায় মারা গেছে, এলাকায় মারা গেছে, এলাকার লোকজন ভাবলো যে আমরা নিজেরা যাবো না, এটা গেলে ঝামেলা হবে, আমরা কে দাফন করতে যাবার কে ফাঁসি না ফাঁসি, আমরা থানায় খবর দিই, থানায় দিয়ে তারপর তার নামটা সহ থানায় দিয়ে দিলাম, থানার ওরা আঞ্জুমানকে বুঝাই দেবে, তখন দেখা যায় নাম সহ ওই থানায় এন্ট্রি করে, ডায়েরি করে, একটা ডায়েরি করে, ডায়েরি সহ থানার এসআইয়ের সিল সাপোর্ট দিয়ে ডায়েরি নাম্বার সহ খাতাটা সহ আঞ্জুমানকে দিয়ে আঞ্জুমানে আমাদের এখানে নিয়ে আসে, তখন দেখা যায় শুধু নামটা আসে।
এতক্ষণ বেওয়ারিশ লাশ সম্পর্কে অনেক কিছু বলার পরও আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, ঢাকা শহরের হাজার হাজার মানুষের মধ্যে বেওয়ারিশ লাশ হিসেবে শনাক্ত হওয়া হতভাগ্য মানুষগুলোর সংখ্যা কত? আজিমপুর কবরস্থানের সিনিয়র মোহরার মিজানুর রহমান ও জুরাইন কবরস্থানের সিনিয়র মোহরার হাফেজ মাওলানা মোহাম্মদ সোহাইন হোসেনের কাছ থেকে জানা যাক গত মার্চ মাসের বেওয়ারিশ লাশের সংখ্যা।
মার্চ মাসে ২৪টি লাশ আসছে, তার মধ্যে পুরুষ হইল ১৪টি আর মহিলা হইল ১০টি, নাম সহ একজন।
মার্চ মাসে মোট ১০৯ জন, পুরুষ ৫৪ জন, স্ত্রী ৫১ জন, নাম সহ পুরুষ ৩ জন, নাম সহ স্ত্রী ১ জন, নাম সহ মোট ৪ জন।
বেওয়ারিশ লাশ, যে নামটি আমরা কেউই চাই না, আমরা কেউই চাই না হতে এই দুর্ভাগ্যের শিকার। আমরা দেখেছি রানা প্লাজা ধসের পর, লঞ্চ ডুবির পর প্রিয়জন হারানো মানুষগুলো কি করে আর্তনাদ করে, দেখেছি তাদের হাহাকার, প্রিয়জন জীবিত না মৃত অন্তত তার লাশটা যেন পাওয়া যায়। প্রিয়জন হারানো মানুষগুলো এই সান্ত্বনাটুকু অন্তত পেতে চায়। ডাক্তার পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ, এমনকি কবরস্থানের ইমাম মোহরার গোরখোদক পর্যন্ত সবার চাওয়া, আমরা যখন চলাচল করব সাবধানে চলব এবং সব সময় সাথে নিজের পরিচয়পত্র সঙ্গে রাখব।
স্বাগত আর একবার অন্ধকারের গল্পে। জুয়েল আছি আপনার সঙ্গে, শুনছেন ঢাকা এফএম 90.4 মাই সিটি মাই টিউন। এবং শুরুতেই অন্ধকারের গল্পে একটা প্রতিবেদন আমরা পেয়েছি, নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন আজকের এপিসোডটি কি নিয়ে। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন আমাদের আজকের অতিথি মোহাম্মদ আবুল হাসান, যিনি ক্যারিয়ার হিসেবে কাজ করছেন আঞ্জুমান মফিদুল ইসলামে। তার কাছ থেকে তার বিভিন্ন গল্প আমরা শুনব এই প্রতিবেদনের উপর ভিত্তি করে, এছাড়াও তার যেসব অভিজ্ঞতা তিনি সঞ্চয় করেছেন সবকিছু আমরা শুনব। ফেসবুকে দেখতে পাচ্ছি অনেকে জয়েন করেছেন, জানিয়ে দিই ফেসবুক অ্যাড্রেসটি facebook.com/dhakafm90.4। লাইক দিয়ে মেম্বার হয়ে যান এবং লিখে ফেলুন আপনার কথাগুলি। এছাড়াও আপনি আমাদেরকে SMS করতে পারেন 16260 এই নম্বরে। অন্ধকারের গল্প আপনাদেরই শো, আপনাদেরই অনুষ্ঠান, এবং আপনারা সবাই যে সাপোর্টটি এতদিন পর্যন্ত দিয়ে গেছেন আশা করছি এই সাপোর্ট আপনারা দিয়ে যাবেন, এবং আমরা চেষ্টা করব আপনাদের মতো করে আপনাদের অনুষ্ঠানটি তৈরি করতে। এবং টিম অন্ধকারের গল্পকে আরো একবার ধন্যবাদ এত দারুণ একটি আয়োজন করবার জন্য। এরকম অনেক SMS আমরা পাচ্ছি, সবসময় পেয়ে থাকি, অনেক ধন্যবাদ যারা আমাদেরকে সাপোর্ট দিয়ে চলেছেন। আর আজকে আমরা আমাদের অতিথিকে কিছুক্ষণের মধ্যেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাবো, তিনি ইতিমধ্যে স্টুডিওতে উপস্থিত রয়েছেন। তবে তার আগে ছোট্ট একটি ব্রেক, খুবই ছোট্ট একটি ব্রেক নিয়ে আমরা আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা FM 90.4। স্বাগত আরো একবার অন্ধকারের গল্পে। জুয়েল আছি আপনার সঙ্গে, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের আজকের অন্ধকারের গল্পের আজকের অতিথি জনাব আবুল হাসান আমাদের সঙ্গে রয়েছেন। ফেসবুকে একটা ছবি আমি পোস্ট করেছি এবং সেখানে আমি একটা ছোট্ট অংশ জুড়ে দিয়েছি, সেটা হচ্ছে আবুল হাসানের সঙ্গে মৃত্যু এবং মৃতদেহ একেবারে সবসময়ের সঙ্গী। আবুল হাসান, স্বাগত আমাদের স্টুডিওতে অন্ধকারের গল্পে। কেমন আছেন আপনি? আপনি কোথা থেকে এসেছেন আমাদেরকে একটু বলবেন?
আমার তো দেশের বাড়ি হলো কুমিল্লা ডিস্ট্রিক্ট দাউদকান্দি থানা। আমি এখন বর্তমানে আছি আঞ্জুমান মফিদুল ইসলামে ক্যারিয়ার পদে, লাশ ক্লিন করার দায়িত্বে আছি।
মৃতদেহকে আপনি ক্যারিয়ারিং মানে ক্যারিয়ার করেন? আপনার এখানে পদবি ক্যারিয়ার?
ক্যারিয়ার, জি।
আচ্ছা, ক্যারিয়ারের কাজটা আসলে কি?
ক্যারিয়ার কাজটা হলো মর্গে থেকে লাশ উত্তোলন করে বিভিন্ন কবরস্থানে পৌঁছানো, এবং ঢাকা সিটির ভিতরে যে বিভিন্ন লাশগুলাকে কাঁধে করে নামানো, উঠানো, মাঠা থেকে উঠানো অথবা কবরস্থানে নেওয়ার দায়িত্ব থাকে আমাদের। লাশ সবার কথা হলে লাশগুলাকে আমরা সমস্ত লাইনের যত সহজ প্রয়োজন করি আর কি, এটা আমাদের কাজ।
আচ্ছা, আপনি এখানে কতদিন যাবত কাজ করছেন?
আমার 13 বছর চলতেছে।
13 বছর এখানে আপনি কাজ করছেন। আমরা ধারণা করছি যে 13 বছরে আপনার অনেক অভিজ্ঞতা, অনেক কিছু সম্মুখীন আপনি হয়েছেন, সবকিছুই আমরা আপনার কাছ থেকে জানব। আর আজকে আপনি অন্ধকারের গল্প এসেছেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ ঢাকা এফএম এর সব লিসনারের পক্ষ থেকে। আর আজকে আমাদের সঙ্গে আবুল হোসেন। যদি দেখতে চান কে এই আবুল হাসান, তাকে আপনি ভিজিট করুন আমাদের ফেসবুক ফ্যান পেজটি, তাহলে দেখতে পাবেন কে আজকের অতিথি আবুল হাসান। তিনি একজন ক্যারিয়ার হিসেবে কাজ করছেন আঞ্জুমানে মফিদুল ইসলামে, 13 বছর কাজ করছেন। আশা করছি 13 বছরের গল্প আমরা একটু একটু করে হলেও শুনব। অনেক ধরনের কাজ থাকে আবুল হাসান, আপনি কেন এই কাজটা বেছে নিয়েছিলেন?
আসলে এই কাজটা আমি ভাগ্যালাভ রাখছি আর কি, আমার ছাত্র জীবনে আমি লাশকে ভয় পাইতাম। তারপরে যখন আমি একটা ছোটখাটো ব্যবসা করতাম যাত্রাবাড়ির ভিতরে, সিমেন্টের ব্যবসা, তো ব্যবসা বেশি আমার ওইরকম টাকা পয়সা নাই যে ব্যবসা বড় করে করব, ছোট ছিল, কিন্তু ব্যবসা আমি পোষাইতে পারি নাই। তখন আঞ্জুমান মফিদুল ইসলামে নিয়োগ দিল, পেপারে ইত্তেফাকে নিয়োগ দিল। তা দেওয়ার পরে আমি পেপার দেখে তো এই ক্যারিয়ার পদে দেখলাম আমার তো কোয়ালিফিকেশন অত বেশি না, 8% চাইছে, তা আমি 9% লেখাপড়া করছি, তো 8% সার্টিফিকেট আমার কাছে হাতে আছে, তো 8% এই ক্যারিয়ার পদে আমি অ্যাপ্লিকেশন করছি।
অ্যাপ্লিকেশন করবার আগে কি বুঝতে পেরেছিলেন যে আপনার কাজটা কি থাকবে?
না, বুঝতে পারি নাই।
ক্যারিয়ার দেখে আপনি অ্যাপ্লাই করেছেন?
ক্যারিয়ার অ্যাপ্লাই করেছি।
আচ্ছা, তারপর?
তারপর আমি যখন এই অ্যাপ্লিকেশন নিয়ে গ্যান্ডারি, তখন আমাদের হেড অফিস ছিল গ্যান্ডারিয়া, 5 SK স্টোর গ্যান্ডারি ঢাকায়, ঠিক আছে। তখন আমি ওই গ্যান্ডারি যাত্রাবাড়ি থেকে গ্যান্ডারিয়া হেঁটে গেলাম, গিয়া মানে অ্যাপ্লিকেশনটা অফিসে জমা দিলাম। জমা দেওয়ার পরে তো আশেপাশের লোক জিজ্ঞেস করলাম, ভাই ক্যারিয়ার পদের কাজ কি? তো অনেকে বলো ভাই লাশ উঠান লাগে, লাশ এটাকে উঠান নামানো লাগে, লাশ লাশের সব লাশ কাজ, লাশ রুগী অথবা বিভিন্ন জায়গা থেকে রুগী নামানো লাগে। তখন লাশের কথা শুনে আমার একটু ভয় লাগলো, ছাত্র জীবনে লাশে খুব ভয় পাইতাম, ভীষণ ভয় পাইতাম। লাশ দেখলে আমি ওই দিন রাত্রে ঘুমাইতে পারতাম না ছোটবেলা থেকে। আমি অনেক সময় আমাদের আত্মীয় লাশ দেখতে যেতাম না ভয়ের কারণে, মানে মনে করতাম যখন আমি লাশ দেখতাম মনে করতাম রাত্রে আমার সাথে লাশ ঘুমাই দিছে, এরকম ভয় লাগতো আমার কাছে। তখন আমি শোনার পরে আমার কাছে একটু আতঙ্ক লাগলো, লাগার পরে তখন আমি ওই প্রেশনটা জমা দিব কি না দিব এরকম জিদাবল করেছি। চিন্তা করলাম চাকরির একটা প্রয়োজন, দিয়ে দেখি লাশ হঠাৎ আমার মনে হয় লাশ তো আমি একদিন হয়ে যাব। তো চিন্তা করে আমি অ্যাপ্লিকেশন জমা দিয়ে আসলাম। জমা দিয়ে আসার পরে যখন আমি জমা দিয়েছি প্রায় 15 দিন আগে, জমা দিয়ে আসার পরে আমি আবার আমার ব্যবসা করতেছি। তো আমার প্রতিবেশী একজন ওই আঞ্জুমান মজলিসে চাকরি করে, তো উনি বলতেছে আমাকে স্যার যেদিন লাস্ট ডেট, বলতেছে ভাই আপনি তো অ্যাপ্লিকেশন দিয়েছেন, আপনি তো ইন্টারভিউ কাটেছে, আপনি ইন্টারভিউ যান না কেন? সে আমাকে বলতেছে, আমি ভাই যাবো যাবো, মানে আমার মন চাইতেছে না, লাস্টের কথা শুনে আমার খুব ভয় লাগতেছে। তখন আমি করলাম ঠিক আছে লাস্টে যাই। তো লাস্টের দিন ডাকলো আমাকে ইন্টারভিউ কাকরাল অফিসে, তখন আমি গেলাম। গিয়ে আমাকে যখন আমাকে পরীক্ষা পরে ডাকলো, ডাকার পরে আমি সব সময় লাস্টে সিরিয়াল, মানে আমি লাস্টে মানে দিব দিব কিনা লাস্টে হয়ে গেছি। তো লাস্টে দেওয়ার পরে আমি লাস্টে ডাকতে গেছি, যাওয়ার পর তো আমার জিজ্ঞাসা করলো আপনি ব্যবসা করেন তো আঞ্জুমানে কেন আসবেন, আঞ্জুমান তো এই লাশ উঠায় লাশ উত্তোলন করা লাশ রুগী টানা লাগে। তখন আমি চিন্তা করলাম আমার তো চাকরিটা প্রয়োজন, আমি যে ব্যবসা করি ব্যবসা আমার ওইরকম ক্যাশ কেবিল নাই যে আমি ব্যবসা বড় করে করবো, বিধায় আমার একটা চাকরির প্রয়োজন, তো পারবেন তো? তখন আমি বলি ইনশাল্লাহ দেখি চেষ্টা করে পারে কিনা। তখন বলে ঠিক আছে, আপনি আমার বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করলো, আপনি কোথায় লেখাপড়া করছেন, আপনার দেশের বাড়ি কোথায়, এগুলো লেখেন, মানে কিছু লেখা দিল, কিছু মুখে প্রশ্ন করলো। করার পরে তখন আমাকে বলো আপনি যান আমরা প্রয়োজন আপনাকে ডাকবো। তখন আমি চলে গেলাম, আমি গিয়ে আমার ব্যবসা করতেছি আবার যাত্রাবাড়িতে গিয়ে। তখন উনি আমাকে আবার 15 দিন পরে আমার একটা কাগজ গেল, আপনার প্র্যাকটিক্যাল ইন্টারভিউ হবে। যখন প্র্যাকটিক্যাল ইন্টারভিউ হবে তখন আমার কলেজের ভিতরে বিষয় এক চাপ খাইলো, প্র্যাকটিক্যাল ইন্টারভিউ এখন তো লাস্ট নিয়ে আমার উত্তীর্ণ করতে হবে। তখন আমি একদিন হেঁটে হেঁটে গ্যান্ডারি অফিসে আসলাম। তাই জিজ্ঞেস করলাম প্র্যাকটিক্যাল ইন্টারভিউটা কি, প্র্যাকটিক্যাল ইন্টারভিউ হলে আপনি যে লাশ মর্গে থাকবে ওই লাশগুলো আপনাকে উঠাইয়া কাপড় পরাইয়া এটাকে কবরস্থানে নিতে হবে। তখন শোনার পরে আমার আরো ভয় লেগে গেল, লাশ যে লাশ দেখলে আমি রাতে ঘুমাইতে পারি না খাইতে পারি না ওই লাশ উঠাতে হবে। তখন আমি আমার পরিবারের সাথে পরামর্শ করলাম, আমার আব্বা আম্মা ভাই বোন। তখন আমার আম্মা বলতেছে যদি তোমার ভালো না লাগে তুমি চাকরি করো না, আমার পরিবারও বলতেছে যদি আপনার যদি ভয় লাগে তা আপনি চাকরির দরকার নেই ব্যবসায়ী করেন।
আচ্ছা,
তখন চিন্তা করলাম সবাই মানা করে, তারপরে চিন্তা করলাম লাশ আমিও তো লাশ হয়ে যাবো, আমার তো একদিন মৃত্যু হবে। তো চিন্তা করে যাক ইন্টারভিউ কার যেত আসছে, ইন্টারভিউ দিয়ে আসি।
আচ্ছা,
ইন্টারভিউ দিলে চাকরি হয়ে যাওয়ার কথা না, দিয়ে আসি তো আল্লাহ পাক তোক দিলে হবে নাই। তারপর আমাকে নিয়ে গেল, আমাদের কমিটির কিছু সদস্যরা থাকে ইন্টারভিউ বোর্ডে, তখন আমাদেরকে গাড়ি দিয়ে কাকরাপ অফিসে গেলাম। দশটা আগে আমরা হাজিরা দিলাম, দেওয়ার পর আমাদেরকে 11টা থেকে ঢাকা মেডিকেল মর্গে নিয়ে গেল, আমরা 16 জন সাথে ছিলাম।
ওই দিন ছিল প্র্যাকটিক্যাল,
প্র্যাকটিক্যাল, হ্যাঁ
প্র্যাকটিক্যাল পরীক্ষা,
জি
ইন্টারভিউর জন্য একটা
প্র্যাকটিক্যাল। হ্যাঁ,
আমরা বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল পরীক্ষার কথা এর আগে আমরা শুনেছি এবং আমরা নিজেরাও হয়তো অনেকে দিয়েছি, কিন্তু এই ধরনের প্র্যাকটিক্যাল পরীক্ষার কথা আমি অ্যাটলিস্ট এর আগে শুনিনি যে একটা চাকরির ইন্টারভিউতে একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা, সেটা হচ্ছে মর্গে গিয়ে
লাশ উত্তোলন করা লাগে,
লাশ উত্তোলন করে সেটাকে কাফন পরিয়ে
গলা পচা লাশ।
আচ্ছা, তারপর কি হলো?
তারপর যখন আমাদেরকে নিয়ে গেল, নেওয়ার পর আমাদের কমিটির সদস্যরা বলল ভাই আপনারা আপনাদেরকে জানেন কোথায় নিয়ে যাচ্ছি, মৃত্যু দেহ উত্তোলন করতে হবে এবং কি গলা পচা। তখন বলার পরে আমার আরো ভয় লেগে গেল, স্যাররা কি বলছে গলা পচা লাশ তো শুনছি একটু দাদাও থাকে। তারপরও সাহস মানে দিলের ভিতরে কম্পন আইসা গেছে, তারপর মুখে বল রাখতেছি যা যে দেখি।
এটা কত আগের কথা? 2001
এর কথা,
2001 এ,
জি
13 বছর ধরে আপনি সেখানে কাজ করছেন, অলমোস্ট 2001 এর কথা, অনেক আগের কথা। আচ্ছা, তারপর
তখন আমি
কাপাকাপি শুরু হয়ে,
হ্যাঁ কাপাকাপি শুরু হয়ে গেল, মানে হাত পা শুকিয়ে যাচ্ছে, মানে ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর মানে বুকে সাহস নিয়ে চলতেছি, দেখি আল্লাহ পাক কি করে। তখন গেলাম মর্গে, যখন গেলাম তখন আমাদের সাথে 16 জন ছিল, 16 জনের ভিতরে ওইখানে অলরেডি 8 জন পড়ে গেছে, লাশের কথা শুনে লাশের গন্ধ শুনে আর 8 জন আউট হয়ে গেছে।
আচ্ছা আচ্ছা,
8 জন আছে ইন্টারভিউ দিতে যায় নাই। তখন আমরা এখানে 8 জন আছি, 8 জন ভিতরে 2 জন করে একটা লাশ বাইর করা লাগে, যেই লাশটা যেই ঘরে থাকে বেওয়ারিশ লাশটা ওই ঘরটা থাকে অন্ধকার, অন্ধকার ঘর থাকে, কোনো জানলা থাকে না, একটা গিটি থাকে। যখন সমস্ত শনাক্ত করার পরে, ঢাকা মেডিকেলের সমস্ত শনাক্ত করার পরে যখন কোনো আত্মীয়স্বজন না পায় তখন ওই গড়টার ভিতরে রেখে দেয় লাশটাকে। ফিরে যাবের পরে ফিরে যাবে যখন জায়গা না হয় তখন ওই গড়ে রাখা হয় লাশটাকে। আগে তো ফিরে যাবে এরকম ছিল না, এখন অত্যাধুনিক ব্যবস্থা হয়েছে, তোর ওই গড়ে রাখা হয়। ওই গড়টা থাকে অন্ধকার এবং পোকা বিলবিল করে, তোর যখন গেটটা খুলছে তখন আমার দিকে আরো ভয় লেগে গেছে। এখন আমি চিন্তা করছি আটজন কাছে আমি পলাই যাই গিয়া, তো চিন্তা করলাম পলাই যাবো, আসছি এত দূর পর্যন্ত আবার পলাবো, যা সাহস করে আগে বাড়ি। এখন যত তো আমার নাম সিরিয়াল আগে ডাকতেছে, এক এক করে ডাকতেছে, আমার সিরিয়াল ছিল 16 নম্বরে, আটজন চলে গেছে, আমার নামে 8 নম্বর এসে পড়ছে। যখন 7 নম্বর ডাকছে, যখন 8 নম্বর ডাকছে, তখন আমার তো আর পায়ে পাওয়া কবার শুরু হয়ে গেছে।
আচ্ছা,
যখন পাওয়া কবার শুরু হয়ে, তখন আমাদের আমাদের ওই এক অফিসার কমিটির চেয়ারম্যান বলছে, কেন তুমি যাচ্ছ না কোনো হাসান? আমি সে যাইতেছি। তখন আমার পাঞ্জাবি পাজামা ছিল, তখন পাঞ্জাবিটাকে বইটা পায়জামাটাকে বইটা, তো বিসমিল্লাহ বলে ঢুকলাম আর কি। তা আমার আমার ইন্টারভিউ সবচেয়ে বড় লাশটা পড়ছে, মানে যখন 8টা লাশ ওইখানে শোয়ানো আছে, আমাকে সবচেয়ে পিছনে লাশটা দিয়েছে, বিশাল বড় লাশ, মানে লাশের হাত পছর হয়েছে এবং ফুইলা একটা দুইটা হয়ে গেছে। আমার যে যখন গেটটা খুলছে সোলা সঙ্গে আমার ভিতরে কানাশুটি শুরু হয়েছে, এমন কানাশুটি ভিতরে শুরছে আমি আর হাত পা কাওয়া শুরু। তারপর চিন্তা করছে এখন এই পর্যন্ত পুষে গেছে, এখন এখন যদি পলায়ে যাই তো নিজের কাছে একটা ছোট মনে হবে। তখন কি করলাম, সাহস করে গেলাম। আমার সাথে আরেকজন ছিল, দুইজনকে ডাকলো, ডাকাবার দুইজনই আমরা গেলাম। তা আমি গিয়া পায়ের বগুলো ধরলাম, দুই পা আমরা প্রথম কাপড় বিছাইলাম লাশটাকে ইন্টারভিউ জন্য। প্রথম কাপড় বিছানো লাগে, পুরুষ হলে 3 কাপড়, মহিলা হলে 5 কাপড়। তো পুরুষের জন্য 2টা কাপড় বিছাইলাম। বিছানোর পরে লাশটাকে সুন্দর করে ধৈরে, সসম্মানে, মুসলমান তো সেটা আমার ভাই, তো ওই হিসাবে তাকে ধৈরে আমরা লাশটাকে কাপড় শোয়াইলাম। শোয়া আর গন্ধ আর পোকামাকড় আমার পুরো পাও হাত ভরে আছে গা। ইন্টারভিউ সময় কোনো মাস্ক অথবা হ্যান্ড গ্লোভ ব্যবহার হয় না, সরাস ডাইরেক্ট হয়, হাতে কিছু পেতে হয় না, পায়ে কিছু থাকবে না, মুখে কিছু থাকবে না।
এটাই প্র্যাকটিক্যাল পরীক্ষা,
এটাই প্র্যাকটিক্যাল পরীক্ষা
যে আপনি কতটুকু সাহসী এবং কতটুকু সহ্য করতে পারেন। আসলে একটা লাশ আপনি ফ্রিজারে রাখবার পর যে অন্ধকার ঘরে রাখা হয়, সেটা আসলে কতদিন ধরে রাখা হয়, এবং আপনি যে লাশটি পেয়েছিলেন সেটা কতদিন ধরে রাখা ছিল?
ওই যতদিন পর্যন্ত লাশটাকে চিনা যায়, একটা আত্মীয়স্বজন গেলে শনাক্ত করতে পারে, ওই পর্যন্ত ফ্রিজে রাখা তো ভালো করে রাখে।
আসলে এটা কতদিন,
10 দিন হয়, 15 দিন হয়, 7 দিন হয়, অনেক লাশ তো ওই রাস্তা থেকেই নষ্ট হয়ে আসে।
আচ্ছা আচ্ছা,
ওই যতদিন রাখা যায় ততদিন তারা শনাক্ত করা, যেটা ঘর আছে দুইটা করাদের, একটার মধ্যে পোস্টমর্টম করে একটা রাখা হয়।
আচ্ছা,
যতক্ষণ পর্যন্ত চিনা যায় অত ভালো করে রাখে, তখন তারা দেখেন চিনা যাচ্ছে না, এটা ওই ঘর ভালোটাও খুব খারাপ হয়ে যাবে, তো ওইটাকে ওই ঘর রাখা হয়।
পোকাখালি
বিলবিল করতেছে, হাত পা বিলবিল করেছে, তখন ওই লাশটা আমাদেরকে বলছে আপনি এটা আনেন। 8টা লাশ আছে, 8টার ভিতরে ওই লাশটা আমাদের বাগিয়ে পড়ছে। তো ওই লাশটা নিয়ে আমরা প্যাকেট করলাম, কাপড় পরাইলাম, কাপড় পরে সুন্দর করে, তখন আমাদের যে বোর্ডে যে ইন্টারভিউ বোর্ডে যে চেয়ারম্যান সাহেব ছিল উনি বলছে হ্যাঁ তুমি চলে যাও। তখন আমি ওই যে ইন্টারভিউ দিয়ে আসলাম, আসার পরে বাড়ির সাহেব এসে আমি আর খাওয়া দাওয়া করতে পারি না। লাশের তৈলাক্ত, লাশ তৈলাক্ত জিনিস, লাশের মানুষ যখন লাশ হয়ে যায় তার তৈলবার হয়, এখানে তৈল মানে সরষে তেলের মতন, তখন আমার হাতের তৈলে আমি আর নিজেকে নিজে খুব ইয়ে লাগাচ্ছে,
অসুস্থ লাগাচ্ছে।
তখন আমি তখন আর রিক্স সারিয়ে নেই, ওই হাতের মধ্যে আমি জানি মাটি, আমরা আমাদের মাটি দিয়ে তৈরি, মাটির জিনিস মাটি দ্বারা পরিষ্কার হয়। তো আমি ওই মেডিকেলের পাশ থেকে মাটি চাকা নিলাম হাতে, ওই মাটির চাকা নিয়ে দুই হাতে ঢলতে 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 আমি যাত্রা বাড়ি হাঁটতে হাঁটতে আসলাম ঢাকা মেডিকেল মোড় থেকে। তা আমাদের বলে তুমি চলে যাও, তোমার তো প্রয়োজন হলে ডাকবো। তা আমি চলে গেলাম বাসায়। তখন বাসায় গিয়ে আমার পরিস্থিতি আমার পরিবার দেখা, তো বলে আপনার তো অবস্থা খারাপ, আপনার এই অবস্থা কেন, আপনি ইন্টারভিউ দিয়েছেন? আমি কই তখন বললাম খুইলা কত হলে আপনার চাকরি করার দরকার না, আপনি এখনই যে ভেঙে পড়ছেন আর আপনার চেহারা পুরো বিকট হয়ে গেছে, যে অবস্থা দেখাচ্ছে আপনার।
কেমন ছিল আসলে আপনার ওই সময় অবস্থা?
আমার অবস্থা মানে কি, আমার এত খারাপ ছিল আমার অবস্থা, মানে আমার চেহারা তো মানে সুলে সুগে মলিন হয়ে গেছে, আর আমার অবস্থা কি বলবো, ওই পরিস্থিতি আমার সামনে আসলে আমার খুবই খারাপ লাগে।
এখনো কি এটা মনে পড়ে?
এখনো মাঝে মাঝে মনে পড়ে,
লাস্ট
যখন আমি মাঝে মাঝে মর্গে যাই, আগে তো বেশি যাওয়ার, এখন তো আমাদের ইচ্ছা বেশি হওয়ার কারণে মর্গে সিরিয়াল কম পড়ে।
আচ্ছা আচ্ছা,
তখন মর্গে তখন মনে পড়ে ওই ওই প্রথম দিনের সিনটা। এখন তো প্রথম যে গড় ছিল সেই গড় না, এখন আগে উন্নত হয়েছে ঢাকা মেডিকেল মর্গ, আগে তো ছিল, এত উন্নত ছিল না।
আসলে আমি আমি ঠিক ওই ব্যাপারটা জানতে চাই আপনার কাছ থেকে। আপনি বাসায় ফিরলেন প্র্যাকটিক্যাল পরীক্ষাটি দিয়ে, আপনার অনুভূতি আসলে কেমন ছিল, যে কি মনে হচ্ছিল, নাকে গন্ধ আসছিল, আর আপনি বলেছেন আপনার হাত তৈলাক্ত মনে হচ্ছিল, আর কি কি হচ্ছিল?
গন্ধ আসছিল, তৈলাক্ত, আমি কি খাইতে পারছি না, মানে হাত দিয়ে আমি খাবো কিছু, আমার কাছে খাওয়ার কোন ইয়ে আসছে না, তো আমি দুই দিন মধ্যে রুটি খাইছি। আমি হাত দিয়ে বাদ দেখাবো, আমার নিজের চাইছে না বাদ হাত দেখাই, এত মানে পচা মানুষের পোকা, তো বড় বড় ওই পোকা হাতে উঠছে, তৈলাক্ত জিনিস, মানে একটা যে না দেখছে সে বিশ্বাস করতে পারবে না কিরকম পচা জিনিস, মানুষ পচা। মানে আমি যতই আমি পরিষ্কার করি আমার জামা কাপড় থেকে, আমার সমস্ত দেহ থেকে আমার গন্ধ, আমি যখন দেখি তখন মনে হয় আমার তো লাশের গন্ধে আসে, ওই পচা গন্ধে বাইরে আসে।
আচ্ছা, এটা কতদিন যাবত ছিল?
এটা প্রায় আমার সপ্তাহখানেক এবারে ছিল,
এক সপ্তাহ এই ব্যাপারটি আপনার মধ্যে ছিল?
জি, আমার মধ্যে ছিল। বিশেষ করে
রাতে ঘুমাতে পারতেন?
রাতে ঘুমাইতে প্রথম কয়েকদিন কষ্ট হয়েছে আমার, আমি তো আগে থেকে বয় পাইতাম আজকে, তখন কয়েকদিন কষ্ট হতো। এই পরিস্থিতি থেকে আমার স্ত্রী বলেছে আপনার তাহলে এই চাকরির দরকার নাই, আপনি দরকার যে ব্যবসা সে ব্যবসা করেন। তারপর আমি বললাম না, দেখি ইন্টারভিউ দিয়ে আসছি, যদি কার আসে তাহলে আমরা যাবো, যদি ইন্টারভিউ যদি আমাকে না ডাকাতে যাবো না। আমি ইন্টারভিউ দিয়ে আসছি, এবার শেষ না, ইন্টারভিউ তো অনেকে দিছে, যার বাইক গিয়ে চাকরি তারই হইব। এবারে আমি বললাম ঠিক আছে, যদি হয় তাহলে যাবো, না হলে দরকার নেই। তো আবার 15 দিন পর আমাকে অফিস থেকে অ্যাপয়েন্টমেন্ট কার্ড পাঠাইলো। আমি চারদিন পার হয়ে গেছে, আমি জয়েন করতেছি না।
আপনার ইচ্ছা করছে?
আমার মানে ইচ্ছা করতেছে না।
পরীক্ষা দেওয়ার পরে প্র্যাকটিক্যাল যে পরীক্ষা, একজন ক্যারিয়ার পদে চাকরি নেবার জন্য যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটি ইন্টারভিউ পরে, সেই পরীক্ষাটির পরে 7 দিন আবুল হাসানের এমনটাই কেটেছে যে সে আসলে সন্দিহান যে কাজটি সে করবে কিনা। ঠিক তখন বাসা থেকে কি বলছিল সবাই, যে না করবার দরকার নেই,
তোমার যে অবস্থা তুমি ভয় পাও তো তোমার করার দরকার নেই। তাহলে আমি যখন ইন্টারভিউ কাট গেছে যাওয়ার পরে, তারপর আমি 4 দিন ওয়েট করছি ইন্টারভিউটা, 5 দিনে জয়েন করতে দোরমন করেছে। তারপর আমার যে ওই প্রতিবেশী আছে চাকরি করে, ভাই আপনি জয়েন দেন না কেন, আপনার ইন্টারভিউ কার্ড আসছে আগে, অনেকে 4 জন তো জয়েন দিয়ে ফেলাইছে আমাকে বলতেছে। আমি কি ভাই জয়েন দিতে মনে চাই, কিন্তু আমার তো এরকম ভয় লাগেছে। তো উনি আমাকে সাহস দিল, ওই ভয় কিসের ভাই, লাস্ট তো আপনি আমি হয়ে যাবো একদিন, আর প্রতিদিন তো এটা উত্তোলন করা লাগে না, মাসে 2 বার কি 3 বার হয়, সমস্যা কি? তো উনি আমাকে সাহস দেওয়ার পরে তোর আমি গিয়ে গ্যান্ডারি থেকে জয়েন করলাম।
অন্ধকার গল্পে আমাদের সঙ্গে রয়েছেন আঞ্জুমান মফিদুল ইসলামের একজন ক্যারিয়ার, যার নাম আবুল হাসান। ফেসবুকে আমরা তার ছবিটি পোস্ট করেছি, আপনি চাইলে দেখতে পারেন ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটিতে, facebook.com/dhakafm90.4, এটা আমাদের অ্যাড্রেস। অনেকেই এখানে লিখছেন, জাবেদ লিখেছেন আমার জীবনে আমি প্রথম শুনছি, ভালো লাগছে। অনেকে লিখেছেন খুব ভয় লাগছে, তসলিম আমাদের সঙ্গে, সামন রাজ, এরপরে দেখতে পাচ্ছি আতিক, তিনি খুবই ভয় পেয়েছেন। আসলে আমার মনে হয় ভয়ের শুরুটা এখন হলো, আমরা বাকি পথে আমরা অনেক ধরনের কথা শুনব, এটা তার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শুরুতে, এবং হয়তোবা অনেকেরই আমাদেরই এই ধরনের এক্সপিরিয়েন্স হয়নি যে এত দিন পুরনো পড়ে থাকা একটা বেওয়ারিশ লাশকে, পরীক্ষাটি কি ছিল, তাকে কাপড়ে পেঁচে কাফনে পেঁচে তাকে দাফন করা,
অবস্থার মধ্যে নিয়ে যাওয়া আর কি।
আচ্ছা আচ্ছা, এই পর্যন্তই আপনার কাজ ছিল, এবং এই ভয়াবহ অভিজ্ঞতার কারণে 7 দিন তার খুবই খারাপ কেটেছে, এবং চাকরিটা সে করবে কিনা এটা নিয়ে সে একটু কনফিউশনে ছিল। তৌফিক মোল্লা আমাদের সঙ্গে, তিনি অন্ধকারের গল্প পছন্দ করছেন। রাজপুত্র তিনি লিখেছেন তার খুব ভালো লাগছে। প্রশ্ন আমরা অনেকগুলি পাচ্ছি। ইমরুল কায়েস জোসেফ তিনি লিখেছেন, হিন্দু খ্রিস্টান বুদ্ধদের বিওয়ারিশ লাশ আসলে কি করা হয়? আমরা ছোট করে এই প্রশ্নের উত্তরটি একটু নিয়ে যাই, তারপর আমরা আবারও গল্পে ফিরে আসবো। আসলে কি করেন?
আমাদের হিন্দু লাশ যেগুলো শনাক্ত করা যায়, মহিলাগুলো শনাক্ত হয় না। যদি শাখা থাকে অথবা সিঁদুর পাওয়া যায় তাহলে শনাক্ত হয়ে যায়, মৃত্যু সঞ্জিত গুলো পাওয়া যায় তো শনাক্ত হয়ে যায়। তখন এগুলো ঢাকা মেডিকেল থেকে এগুলো আলাদা ব্যবস্থা আছে।
আচ্ছা,
ঢাকা মেডিকেল থেকে আলাদা ব্যবস্থা, চিতায় নিয়ে পোড়া দেয়, পোড়া দেওয়ার এটা খরচ বিয়ার করে মেডিকেল।
আচ্ছা, খ্রিস্টানের ক্ষেত্রে?
খ্রিস্টানের ক্ষেত্রে এটা আমরা বলতে পারি না, আমরা মুসলমানদের আমাদের।
আচ্ছা আচ্ছা, আজকে আমাদের সঙ্গে রয়েছেন জুম আলী মুফিদুল ইসলামের একজন ক্যারিয়ার আবুল হাসান, আমরা আজকে তার কাছ থেকে শুনব। আকাশ লিখেছেন তিনি অন্ধকারের গল্প খুব পছন্দ করেন, সোহাগ খান আজ ফার্স্ট তিনি শুনছেন, ভালো লাগছে। রাসেল রানা লিখেছেন লাশের গল্প, সত্যি আজকে আমরা লাশেরই গল্প শুনব। তাল পাতার বাঁশি তিনি লিখেছেন, অনেক ভয় লাগছে, যারা ভয় পাচ্ছেন তারা আশা করছি যে আরো ভয় পাবেন, সামনে আরো অনেক ভয়ানক কিছু অপেক্ষা করছে আপনার জন্য। এবং আজকের ওয়েদারে, এই দারুণ এই ওয়েদারে আমার মনে হয় যে অন্ধকারের গল্প ভীষণ জমে উঠবে। আমাদেরকে লিখেছেন রাফিয়া রাইফা রহমান, তিনি লিখেছেন আজও প্র্যাকটিক্যাল, সত্যি আমি আপনার সঙ্গে একমত। জানিয়ে রাখি আমাদেরকে লিখুন 16260 এই নাম্বারে, আপনার যদি থাকে অন্ধকারের গল্প এবং আপনার আশেপাশে যদি থাকে এই ধরনের অন্ধকারের গল্প যা সত্যি আমরা অনেকেই হয়তোবা জানি না এবং এই যে গল্পগুলি উঠে আসে না, আপনি এসে আমাদেরকে সেই গল্পগুলির সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারেন। যারা আসতে চান আমাদের স্টুডিওতে অন্ধকারের গল্পে, তারা লিখুন OG স্পেস দিয়ে আপনার নামটি লিখে, স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটি টাইপ করে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে, 16260 এই নাম্বারে। আর ইমেল করুন আমাদেরকে og@dhakafm904.com এই অ্যাড্রেসে। আবুল হাসান, আমরা আবারও আপনার কাছে ফিরে যাব, এরপর আপনি কি করলেন, জয়েন করলেন, অনেক চিন্তা ভাবনা করে আপনি জয়েন করলেন আঞ্জুমানে মুফিদুল ইসলাম। আচ্ছা, সেটা 2001 সালের কথা, তারপর আস্তে আস্তে কি ধরনের কাজ শুরু করলেন?
2001 সালে যখন আমি জয়েন করলাম, জয়েন করার পরে তারপরে আমাকে আমাদের যে ডিপুটি ডাইরেক্টর ছিলেন আবুল কাসেম সাহেব, তো উনি আমাকে বললেন হাসান আমাদের অফিসটা দুইটা গ্যান্ডারি একটা কাকড়ের একটা, তোমাকে আমি কাকরাল বন্দি করে দিই। আমি ঠিক আছে স্যার, যেখানে পাড়ান সেখানে কথা রাজি আছে। তখন কাকরাল বন্দি করে প্রায় 2 বছর তোমার লাশ উত্তোলন করা লাগে না আমার, তখন ওই প্রজেক্টটা কাকরালের চালু ছিল না, গ্যান্ডারিয়া ছিল। তখন গ্যান্ডারিয়া থেকে সিস্টেম করলো কাকরালের স্টাফ গ্যান্ডারিয়া দুই স্টাফ মিলে লাশটা উত্তোলন করবে। তখন এইভাবে আমরা মাঝে মাঝে ওই ঢাকা সিটির ভিতরে লাশ রুগীও কেরেন করি, ওই আমাদের সাপোর্ট অফিসে আছে ঢাকা সিট মহানগরীতে, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, রুগী লাশ বহন করি।
আচ্ছা,
তাদের ওয়ারিস থাকে হাসপাতাল থেকে বাসা, বাসা থেকে হাসপাতাল, এগুলো আমরা ক্লিন করা হয় আঞ্জুমান ইসলাম। এবং লাশ হাসপাতাল থেকে বাসায় পৌঁছানো হয় অথবা বাসা থেকে কবরস্থানে পৌঁছানো হয়, ওই কাজগুলো আমাদের মাধ্যমে হয়, আঞ্জুমান ইসলাম করে, আমরা এর সাথে সহযোগিতা করি। অনেক সময় ওয়ারিশে লাশ নিয়ে যায় বিভিন্ন ডিস্ট্রিক্টে, তাও আমাদের ব্যবস্থা আছে, শীতাতপ নিয়ন্ত্রণ গাড়ি আছে, ঢাকার বাহিরে বিভিন্ন ডিস্ট্রিক্টে লাশ নিয়ে রুগীনে যাওয়া হয়, ওর সাথে আমাদের যাওয়া লাগে। যেমন লাশ যখন নিয়ে যায় তখন আমাদের ড্রাইভার সাথে আমরা সহযোগী থাকি, ওই লাশ রুগীটিকে সেবা করার জন্য, লাশ টাশ ধরা নামানোর জন্য, দেখানোর জন্য। অনেক সময় এমন আত্মীয় স্বজন আছে, ছেলে আছে, কিন্তু লাশ দেখাইতে তার ভয় পায়, তখন ওই কাজগুলো আমাদের করা লাগে, ওই লাশগুলো খুইলা মুখ দেখানো, প্যাকেট করা, এগুলো আমাদের দায়িত্বে থাকে, তখন ওগুলো আমরা করি।
ঠিক কি ধরনের লাশ আপনারা বাড়িতে পৌঁছে দিয়ে আসেন, যার কেউ নেই এই ধরনের কিছু, নাকি কেউ কিভাবে নিয়ে যাবে সেই ধরনের কোন ব্যবস্থা নেই, সেই ক্ষেত্রে আঞ্জুমান মুফিদুল ইসলাম সহযোগিতা
গাড়ি দিয়ে?
আচ্ছা, আমরা অনেক শুনেছি যে লাশ বহনকারী গাড়িতে অনেক ধরনের ঘটনা ঘটে থাকে, তো এটা নিয়ে আপনার কোন এক্সপেরিয়েন্স আছে কিনা?
এটা প্রথমত আমার এক্সপেরিয়েন্স ছিল, আমিও নিজে বিশ্বাস করতাম লাশ নিয়ে গেলে লাশ গাড়ি বার হয়ে যায়, গাড়িকে আটকে রাখি, গাড়ি মানে জাম হয়ে যায়, এগুলো আমি আগে বিশ্বাস করতাম। আসলে এগুলা বলছে না বনের বাগে খায় না মনের বাগে খায়, মনের একটা কল্পনা। আমি যখন অন্ধকার ঘরে থাকবো তখন কল্পনা যেটা করবো আমার সেটা আমার দিলে ভাসবে, সেটা কল্পনা। আসলে মৃত্যু যখন একটা মানুষের হয়ে যায় তার ভিতর কিছুই থাকে না মৃত্যুর পরে, আমি আগে বিশ্বাস করতাম না, এখন আসলে এগুলো আমার বিশ্বাস হইতেছে, যে কাজ করতে এক্সপোজ হয়ে যাচ্ছে, বিদায় বিশ করেছি। আগে আমি মনে করতাম লাশের মধ্যে দলে নাকি কি হয়, দলে কিছু হবে কিনা, দেখলে কিছু হবে কিনা, আসলে এগুলো কিছুই না। মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে লাশের ভিতরে কিছুই থাকে না, তার ভিতরে যে একটা বাতার ছিল, আল্লাহর হুকুম ছিল, হুকুমরা যখন চলে যায় তখন তার ভিতরে কিছুই থাকে না। এই জন্য লাশ যখন আমরা নিয়ে যেতাম বিভিন্ন, এগুলো আমরা প্রথমত অনুভব করতাম, কিন্তু এখন আমাদের কোন অনুভব নাই এগুলা,
এই ধরনের কোন অনুভূতি কাজ করে না, কোন ভীতি কাজ করে
না।
কখনো কি এমন মনে পড়ে যে প্রথম যেদিন লাশটি আপনি নিয়ে যাচ্ছিলেন অ্যাম্বুলেন্সে করে তার পরিবারের কাছে মৃতদেহের, তো এরকম কোন ঘটনা ঘটেছিল যে একটু নড়াচড়া শব্দ পাচ্ছেন? আমরা তো অনেক ধরনের গল্পই শুনে থাকি যে এরকম লাশ বহনকারী গাড়িটা নাকি এমন হয়, অমন হয়, হুট করে দেখা যায় লাশটা উঠে বসে আছে, তো এই ধরনের ব্যাপার কি আপনার সাথে কখনো ঘটেছে নাকি পুরোটাই ভিত্তিহীন?
হ্যাঁ, এক সময় ঘটছে, মানে কি আমরা যখন লাশ নিয়ে যাচ্ছি তখন যাওয়ার পথে যেখানে আমি দ্বিগুণা যেতে পারবো সেখানে দেখছি আমার 4 গুণা লেগে যায়,
মানে
সময়টা ফুরাচ্ছে না, মানে পাটির লোক অস্থিরতা অবলম্বন করেছে, আমরা অস্থির ব্যাপারটা কি, এখানে এখান থেকে কুমিল্লা যেতে লাগবে 2 থেকে 2.5 ঘন্টা সময়, কিন্তু 3 ঘন্টা 4 ঘন্টা পরে রাস্তা ফুরাচ্ছে না কেন? এইসব ক্ষেত্র কিছু হয়ে যায় অনেক ক্লাসের, আর অনেক ক্লাস যখন গাড়িতে উঠে তখন গাড়ি হালকা হয়ে যায়, গাড়ি দৌড়ে থাকে, আর অনেক কিছু কিছু লাশ যখন আমরা গাড়িতে উত্তোলন করে দেখি গাড়ি বার হয়ে যায়, মানে মানে সময় ফুরাচ্ছে না।
এরকম একটা ঘটনা আপনার কাছ থেকে জানতে চাই যে ঠিক কবে ঘটেছিল এরকম একটা ঘটনা যে আপনি নিয়ে যাচ্ছেন রাস্তা ফুরাচ্ছে না?
এটাই প্রথম প্রথমত অনুভব করতাম, কিন্তু এখন আমার কাছে সবই সমান লাগে।
প্রথম
যখন আমি একবার লাশ নিয়ে আমরা বরিশালে গেলাম, গাজীপুর থেকে লাস্টে বরিশাল শহরে গেলাম,
কয়টার দিকে? এটা
আমাদের ফ্রিজার ব্যানগার্ড একটা গাড়ি ছিল, এই ফ্রিজার ব্যান গাড়ি নিয়ে গেলাম, তখন আমি আমার ওই প্রথম সফর, নতুন প্রথম সফর।
আচ্ছা, সেই
প্রথম সফর বরিশাল যাচ্ছি গাজীপুর থেকে লাশ নিয়ে,
কয়টার দিকে? রাত,
তখন রাত বাজে আপনার 10টা,
রাত 10টায় গাজীপুর থেকে লাস্ট
নিয়ে আমরা বরিশাল যাবো শহরে,
মানে স্বাভাবিক মৃত্যুর একটা,
স্বাভাবিক মৃত্যু, অনেক ডাক্তারের আম্মা মারা গেছে তাকে নিয়ে যাবো আর কি।
আচ্ছা,
তখন আমি তো নতুন পথ গড়েছিলাম, ড্রাইভার ছিল যে সাথে উনি সব চিনে, তখন দেখি রাস্তা ফুরাচ্ছে না, তখন আমার ওই আমাদের সাথে যে একজন লোক ছিল ডাক্তারের ভাই, উনি বলেছে ড্রাইভার সাহেব রাস্তা ফুরাচ্ছে না, ব্যাপারটা কি, গাড়ি টানতেছেন রাস্তা ফুরাচ্ছে না। তখন ড্রাইভার সাহেব বলে স্যার লাস্ট তো একটু গাড়ি বার চলে এই জন্য রাস্তা ফুরাচ্ছে না। তো আমি কই হইতে পারে স্যার, উনি এরকম হয়তো অনেক সময় লাস্ট আসলে, তখন আমি এটাকে আমি বিশ্বাস করতাম লাশ উঠে গাড়ি কম চলে গাড়ি বার চলে, তখন বললাম স্যার হ্যাঁ লাশ উঠেছি তো এই জন্য গাড়ি একটু কম বার চলতেছে এই জন্য মনে হয় রাস্তা ফুরাচ্ছে না। কয় রাস্তা বার চলেছে, আমি কই লাশ থাকলে অনেক কিছু হয়ে যায়, আর দোয়া দুরুস পড়েন আল্লাহ করে আল্লাহ পোষায় দিব। তখন বলছেন না এরকম তো হওয়ার কথা না, এখন তো আমরা বাড়ি থাকার কথা, আরো এখনো সময় আমাদের ফুরাচ্ছে না। তখন আমি ওটা বিশ্বাস করতাম না লাশ হইলে গাড়ি বার চলে গাড়ি কিছু সামনে করে। তারপর যাওয়ার পথে আমাদের চাকা পাঞ্চার হয়ে গেল, পাঞ্চার হওয়ার পরে
কোথায় এটা হলো,
এটা ফরিদপুর গিয়ে হইলো। তো হওয়ার পরে ড্রাইভার বললো ড্রাইভার আমি দুই মিলে চাকাটা ঠিক করলাম, ঠিক করার পরে তো আমরা আবার চলতেছি, চলার পরে আবার কিছুক্ষণ পরে চাকা একটা পাঞ্চার হইলো। তখন আমার ড্রাইভার সাহেব বললো হাসান ব্যাপারটা কি, এত লাস্ট নিয়ে যে এরকম হয় না, এটা এটি হয়ে কেন? আমি বলতাম হ্যাঁ হইতে পারে অবস্থা যেরকম হয়ই, লাশ তো জানি শুনছি ছোটবেলা থেকে বাপমার থেকে দাদার থেকে লাশ গাড়ি তুলে গাড়ি আটকে রাখে গাড়ি এগিয়ে রাখে, তো মনে ওইটা সেটা হইতেছে।
আচ্ছা, ওই গাড়িতে আর কে কে ছিলেন আপনারা?
আমরা দুইজন আর পার্টির লোক একজন।
আচ্ছা, মানে যাদের লাশ তারা একজন,
আমরা দুইজন,
আঞ্জুমানে মফিদুলের দুজন
ড্রাইভার ক্যারিয়ার আমি।
আচ্ছা, ক্যারিয়ার হিসেবে আপনি আর একজন ড্রাইভার।
জি।
সো এরপরে দুবার চাকা পাঞ্চার হলো। আচ্ছা, তারপরে রাস্তা ফুরাচ্ছে,
রাস্তা ফুরাচ্ছে না। এরপরে যেখানে যাওয়ার কথা রাত 3-4 সব ফজরের পৌঁছে গেল সেখানে পৌঁছে সকাল 9টায়, তখন ওই লোক বলেছে ড্রাইভার সাহেব আপনি গাড়ি টানলেন না নাকি গাড়ি চলে না? আমরা কে স্যার আমরা তো গাড়ি টানলাম, আপনি সামনে বড়া ছিলেন, আমরা তো গাড়ি টাই নিয়ে আসলাম। এরপরে বলার বলতে উনি একটু আমাদের সাথে রাগ হলেন, আমি স্যার আমাদের সাথে রাগ হলো আপনার গাড়িতে আমরা চালাই আসলাম, গাড়িতে কোথাও বসি নেই, খালি চাকা দুজায় পাঞ্চার ছিল, মেরামত যত সময় লাগছে। তারপরে উনি বুঝছে, বুঝে বললাম আমি স্যার মনে লাশ থাকলে এরকম বার চলে এই জন্য উনি ওইটা হইতেছে, আমি ওই নেগেটিভ কথাটা বলি নাই, অনেক লাশ আসে না এরকম হয়ে যায় এটা বলি নাই, আমি বলছি লাশ থাকলে বার চলে এটা স্যার এটা প্রমাণ পাইলাম।
আচ্ছা আচ্ছা,
ওই দিন আমি এটা প্রমাণ পাইছি, এখন আর বিশ্বাস করি আসলে লাশ দেখুন। আমি
ওই দিন অনেক দেরিতে আপনারা পৌঁছলেন, সব মিলে অনেকক্ষণ সময় লাগলো, রাত 10টায়
প্রায় 2 থেকে 3 ঘন্টা বেশি লেগেছে,
2 থেকে 3 ঘন্টা সময় বেশি লেগেছে। এর একটা কারণ হতে পারে যে আপনাদের রাস্তায় পাংচার হয়েছে দুবার,
পাঁচা দুইবার 20 থেকে 40 মিনিট।
আচ্ছা আচ্ছা, তারপরও আপনারা মোটামুটি খুব দেরিতে গাড়ি, আপনি তো গাড়িতে ওই সময় ছিলেন, গাড়ি কি আসতে চলছিল নাকি জোরে?
গাড়ি তো আমরা 60-70
স্বাভাবিক গতিতে গাড়িটা চলছিল,
সব সময় চালাই,
কিন্তু রাস্তাটা ফুরাচ্ছে,
রাস্তা ফুরাচ্ছে না।
ওই সময় যে ড্রাইভার ছিল তার কাছ থেকে কখনো এরকম শুনেছেন? সে তো বিভিন্ন ধরনের লাশ বহন করত ওই সময়টাতে, তার কাছ থেকে কোনো গল্প শুনেছেন যে এরকম কিছু হয়েছে, তার এই ধরনের কোন এক্সপিরিয়েন্স আছে কিনা আপনার সঙ্গে শেয়ার করেছে এমন কিছু?
উনি আমরা যখন সফরে যাই দুজন একসাথে তখন বিভিন্ন কথা বলতে থাকি, পিছনে কথা বলে যাতে আমাদের উপর দুজনের ঘুম না আসে।
আচ্ছা আচ্ছা,
যেটা আমরা যদি ঘুমাই যাই তাহলে সব ঘুমাই যাবে, এই জন্য আমরা বিভিন্ন কথা এই কথা সে লাশের কথা রোগীর কথা বিভিন্ন পূর্বে কি করছি সামনে কি করবো এইগুলো সব আলোচনা করে থাকি। তো উনি এক কথা বললো দেখা হাসান তুমি নতুন মানুষ তুমি বুঝবে না আসলে লাশ হলে এরকম হয়ে থাকে, আমাকে সেটা বলে সান্ত্বনা দিল। আমি কে হওয়া অবস্থা আমি তো লাশের খুব ভয় পাই, কয় আমাকে সাহস দিল, আর লাশের ভয় কিছু লাশ তো আমরা হয়ে যাবো, ওই ড্রাইভার আমাকে সাহস দিয়ে থাকলো, তো নতুন সফর আমার, তো আমি একটু ভয় পাইতেছি, তো আমার বলে হাসান খুলিয়া দেখাও, তো দেখাই দেখলাম, তো দেখাই আমি ড্রাইভার চাই না ভয় পাই, আমাকে সে বলে আর ভয় কিসের তুমি যাও। তখন এরকম উনি গল্প করতে করতে আমরা রাস্তা পার হইলাম আর কি।
আচ্ছা, এটা ছিল আপনার প্রথম লাশ বহনের এক্সপিরিয়েন্স, যেটা আপনি চাকরিতে যোগদানের কতদিন পরে এটা গেল?
প্রায় 6 মাস পরে,
6 মাস পরে, 2001 সালে।
6 মাস আমাদের ডাকার যেবার দেন, 6 মাস আমরা লোকালি সার্ভিস করি ডাকার ভিতরে।
আচ্ছা আচ্ছা, প্রথম সফরে গেলেন, আপনার ভাষায় যেটা প্রথম লাশ নিয়ে গেলেন বরিশালে, যেতে যেতে আপনার এক্সপিরিয়েন্স এগুলি, রাস্তায় অনেক দেরি হলো, দুবার পাংচার হলো, এর বাইরে আর কোনো কিছু ঘটেনি। আমরা বিভিন্ন ধরনের গল্পে শুনি যে পেছনে শব্দ হয়, অনেক ধরনের আওয়াজ আসে।
আওয়াজ তো আসে, আওয়াজ আসলে অনেক সময়
কি ধরনের আওয়াজ আসে?
একটা অনেক সময় আওয়াজ তো লাশের থেকে আসে না, আওয়াজ যখন আসে তো মনে করি এটা লাশ থেকে হইতেছে। একটা ওই যে পিছন থেকে একটা একটা ইট গাড়ি থেকে একটা সিটের ইয়েটা বনাটা পড়ে গেল, তখন শব্দ হয়, তখন একটা আতঙ্ক আসে, হে কি হলো, তখন আমি পিছনে তাকায় দেখি না লাশের দেখেছে না সিটটা পড়ে গেছে। অনেক সময় একটা আইল্যান্ডে বাড়ি খেলে একটা চাকার থেকে একটু গজে, তখন শব্দ হয়, তখন ব্রেক করে দেখালা কি সমস্যা ছিল, যেহেতু লাশ গাড়িতে এরকম শব্দ হয়ে থাকে। আসলে এটা লাশের গাড়ি তো হয়, নর্মাল গাড়ি তো হয়, তখন এটাকে বিশেষ করে লাশের থেকে বুঝি হয়, এখন তো একশো বুঝি না লাশের তো হয় না।
অনেক ধন্যবাদ, আমরা আরো গল্প শুনবো। আমাদের আজকের অতিথি আবুল হাসান, যিনি ক্যারিয়ার হিসেবে কাজ করছেন আঞ্জুমানে মফিদুল ইসলামে। নিশ্চয়ই আপনারা এনজয় করছেন আজকের অন্ধকারের গল্পের এই এপিসোডটি। জানিয়ে দিই, এই এপিসোড যারা শুরু থেকে শুনতে পারেননি, হয়তোবা কিছুক্ষণ পরে হয়তোবা অনেকে মিস করে ফেলবেন, তারা এই এপিসোডটি আবারও শুনতে পারবেন আমাদের ওয়েবসাইটে গেলেই ডাউনলোড করে। জানিয়ে দিই আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.dhakafm904.com, ওয়েবসাইটে গেলেই আপনি পেয়ে যাবেন অন্ধকারের গল্পের পুরনো সব এপিসোড। এর আগের পর্বে আমরা ছিল আমাদের সঙ্গে মামুন, এবং ভয়ানক একটা হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে সাজানো হয়েছিল গতবারের গত এপিসোডের অন্ধকারের গল্প, এবং আমরা ব্যাপক সাড়া পেয়েছি আপনাদের। আমরা ভিডিওটিও পোস্ট করেছিলাম আমাদের ফ্যান পেজটিতে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি অনেকেই সেটা আপনারা দেখেছেন এবং শেয়ার করেছেন। সো এই ধরনের অন্ধকারের গল্প আপনার যদি থেকে থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, ওজি স্পেস আপনার নাম স্পেস ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। কিছু SMS পড়ে ফেলি। সোহাগ শরীয়তপুর থেকে লিখেছেন যে আমি প্রথম অন্ধকারের গল্প শুনছি, আমার খুবই ভয় লাগছে। আমাদের সঙ্গে থাকুন সোহাগ, রাত মাত্র 11:34, এখনই ভয় পেলে চলবে কি করে, সামনে আরো অনেক রাত অনেক গল্প পড়ে আছে। মুন্নি লিখেছেন, আমি ফার্স্ট লিখছি, সত্যি আমি এখন খুবই ভয় পাচ্ছি। মুন্নি আপনাকে একই কথা বলতে চাই, সবাই তো ভয় পাচ্ছে, আমরা বুঝতে পারছি না আসলে গল্পটি চালিয়ে যাব কিনা। তবে আজকে যে ওয়েদার কেন জানি মনে হচ্ছে আজকে একটু শুনি, এই গল্পগুলি তো আমরা আসলে খুব একটা শোনা হয় না। শেষ কবে আপনি এই ধরনের একজন মানুষের গল্প শুনেছেন চিন্তা করে দেখুন তো, আমি তো শুনিনি, আমার বিশ্বাস অনেকেই আমরা শুনিনি। ঠিক কিভাবে তারা কাজ করে, কাজ করতে গিয়ে কি কি পরিস্থিতির শিকার হন তারা, সবকিছু আমরা আজকে শুনবো। বোরহান আমাদের সঙ্গে, বোরহান খুব একটা ভয় পাচ্ছেন আমাদেরকে জানিয়েছেন, ধন্যবাদ বোরহান। শাহজাহান সাভার থেকে লিখেছেন, অনেক প্রশ্ন আমরা পাচ্ছি যে মহিলাদের লাশ কিভাবে দাফন করা হয়, কারা গোসল করায়, আমরা প্রশ্নগুলি নিয়ে হয়তোবা ফিরে আসব। তবে আজকে আমরা মূলত গুরুত্ব দিব আবুল হোসেনকে নিয়ে। আবুল হাসান তিনি কাজ করছেন 13 বছর, তার গল্পটি শুনব এবং তার এক্সপেরিয়েন্স তিনি শেয়ার করবেন আমাদের সঙ্গে। পোস্তগোলা থেকে এরপর আনোয়ার মির্জা তিনি লিখেছেন, অনেক ভালো লাগছে আজকের টপিকটি। মৌলি লিখেছেন যে তার খুবই ভয় লাগছে। মাহিদ বরিশাল থেকে লিখেছেন, ঢাকা FM কে অন্ধকারের গল্পে আয়োজন করবার জন্য অনেক ধন্যবাদ, তবে অনুষ্ঠানটি আরেকটু আগে শুরু হলে ভালো হতো, রাতটা একটু জমে না উঠলে অন্ধকারের গল্প শুনে মজা নেই মাহিত। শোয়েব, ডিজে শোয়েব, তিনি রায়পুর থেকে SMS করেছেন, তিনি লাইট বন্ধ করে শুনছেন, সেটা আপনার ব্যাপার, লাইট বন্ধ করে শুনবার ফলে যদি বেশি ভয় পান তাহলে কিন্তু সেটা আমাদের দোষ না, কর্তৃপক্ষ একেবারেই দায়ী না। তবে আমি চাইবো যে খুব একটা ভয় না পেয়ে আপনি গল্পগুলি শুনবেন, আর যে গল্পগুলি এবং আমাদের সঙ্গে আমাদের আবুল হাসান আজকে রয়েছে, এবং আমি নিশ্চিত আবুল হাসান আজকে আমাদের সঙ্গে যে গল্পগুলি শেয়ার করবেন সেটা 100% সত্যি ঘটনা, 100% সত্যি ঘটনা। তাকে দেখতে পারেন, কে এই আবুল হাসান, কেমন তিনি দেখতে, অ্যাড্রেসটি আমরা জানিয়ে দিই, আমাদের ফেসবুকে গেলে দেখতে পাবেন আবুল হাসানকে। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। লাইক দিয়ে মেম্বার হয়ে যান এবং আপনার কথাগুলি সেখানে লিখে ফেলুন। অনেকেই জয়েন করেছেন, আলহেলা লিখেছেন, অনেক ভালো লাগছে আমার। সো আমরা এই মুহূর্তে ছোট্ট একটা ব্রেকে যাব। আমাদেরকে লিখেছেন তৌহিদ যে ওয়েদারের সাথে আজকের গল্পটি মিল আছে, সত্যি আমিও একমত আপনার সঙ্গে তৌহিদ, আমাদের সঙ্গেই থাকুন। আমরা খুবই অল্প সময়ের জন্য একটি ব্রেকে যাচ্ছি, ব্রেকের পর ফিরে আসবো আবুল হাসানকে নিয়ে, শুনব আরো অনেক ঘটনা যা এর আগে আপনি কখনো শুনেননি, সঙ্গে থাকুন।
This track was downloaded from fusionbd.com.
স্বাগত আরো একবার অন্ধকারের গল্পে। জুয়েল আছি আপনার সঙ্গে, শুনছেন ঢাকা এফএম 90.4, দেশের প্রথম এবং একমাত্র ফুল এইচডি এফএম স্টেশন। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আমাদের আজকের অতিথি আবুল হাসান, যিনি পেশায় একজন ক্যারিয়ার, এবং ক্যারিয়ারের কাজ আমরা ইতোমধ্যে তার কাছ থেকে জেনে গেছি। ক্যারিয়ার হিসেবে তিনি কাজ করছেন আঞ্জুমান মফিদুল ইসলামে, যিনি বিভিন্ন জায়গা থেকে ওয়ারিশ বেওয়ারিশ লাশ সংগ্রহ করেন এবং সেই লাশগুলোকে তিনি ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যান এবং সেখান থেকে দাফন কাফন পর্যন্ত তারা সবসময় সঙ্গে থাকেন। আবুল হাসান, আমরা আপনার গল্পে ফিরে যাব, তার আগে আমাদের সঙ্গে ফেসবুকে কে কে রয়েছেন এবং কে কি বলছেন সেটা আমরা একটু দেখে নিতে চাই। আসিফ ইসলাম, তিনি লিখেছেন, অজানা কাহিনী শুনতে খুব ভালো লাগছে, কতক্ষণ চলবে? যতক্ষণ না শেষ না হয় আবুল হাসানের কাহিনী ততক্ষণই আমরা শুনব, ঠিক বলতে পারছি না কতক্ষণ চলবে। আমাদের সঙ্গেই থাকুন আসিফ। সত্যি অজানা সেই কাহিনী, আমরা অনেকেই এই ধরনের কাহিনী এর আগে কিন্তু শুনিনি, ইনফ্যাক্ট আমি তো শুনিনি, আমি জানি না আপনারা এর আগে শুনেছেন কিনা, হয়তোবা কেউ কেউ শুনতে পারেন। জুটন, তিনি লিখেছেন, এটা তার ফার্স্ট টাইম আমাদেরকে শুনছেন, তালপাতার বাসি, যিনি লিখেছেন যে ভয় পেয়ে আসলে লাভ নেই, মানুষকে একদিন মৃত্যুবরণ করতেই হবে, সত্যি আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে, কিন্তু তার আগে যারা মৃতদেহ মৃত্যু এগুলো নিয়ে যারা কাজ করে, যাদের পেশা লাশ নিয়ে, আমরা তাদের গল্পটি একটু শুনি। আরমান লিখেছেন, অভয় দাও সবাইকে, খুবই ভয় লাগছে, আসলে অভয় এই মুহূর্তে দিতে পারছি না, সঙ্গে থাকুন। আর যে ঘটনাগুলি আজকে আমরা শুনব পুরোপুরি সত্যি, আবুল হাসান, নিশ্চয়ই আমরা আজকে যে গল্পগুলি শুনব নিশ্চয়ই সত্যি, একেবারে 100% সত্যি, একেবারে নিজের জীবন থেকে নেওয়া গল্প। আর আশা করছি আপনারাও বুঝতে পারবেন গল্পগুলি শুনলে যে এটা বানোয়াট কোনো গল্প না, এবং হিট হবার জন্য আমরা কোনো গল্প করছি না, যে গল্পগুলি আমাদের অজানা সেই গল্পগুলি আমরা সবাই মিলে আজকে শুনব। সাব্বির আহমেদ আমাদের সঙ্গে, মোস্তফা লিখেছেন যে একটু ধীরে ধীরে বলতে হবে, আচ্ছা আচ্ছা চেষ্টা করছি আমরা, তিনি ধীরেই বলছেন, তবে তিনি কিন্তু একেবারে ভয় পাচ্ছেন না, কারণ এটা একেবারেই তার এত অভ্যস্ত হয়ে গেছেন, তিনি 13 বছর ধরে কাজ করছেন, আমরা আসলে ভয় পাচ্ছি আবুল হাসান। তানবীর আহমেদ আসিফ, তিনি লিখেছেন অসাম, পারভেজ লিখেছেন যে আমার খুবই ভয় লাগছে তবুও শুনব। হইচই নামে একজন বন্ধু লিখেছেন, আজ প্রথম অন্ধকারের গল্প শুনছি, ফেসবুকে কমেন্টস গুলো পড়ছি, আপনারা লিখতে থাকুন, জানিয়ে দিই ফেসবুকে অ্যাড্রেসটি, facebook.com/dhakafm90.4, লাইক দি, মেম্বার হয়ে যান এবং লিখে ফেলুন আপনার কথাগুলি, অনেকে অনেক জায়গা থেকে শুনতে পারছেন না, তারা লিখছেন যে আমরা শুনতে পারছি না কেন, সংযোগ নেই জামালপুর থেকে, খুব শীঘ্রই আমরা চলে যাবো আপনাদের কাছে, দোয়া করবেন আমাদের জন্য। এস এম এস যারা করছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এস এম এস গুলি একটু পরে এসে পড়ব, এস এম এস করবার ঠিকানা 16260 16260, এই নাম্বারে করতে পারেন এস এম এস। চলছে অন্ধকারের গল্প, আমি জুয়েল আছি আপনার সঙ্গে এবং আজকে আমাদের অতিথি আবুল হাসান। আবুল হাসান, আমরা আবারও ফিরে যাই আপনার গল্পে। অনেকে জিজ্ঞেস করেছেন যে কি কি ধরনের লাশ আপনারা সংগ্রহ করেন।
আমরা যেগুলো বেওয়ারিশ লাশ সংগ্রহ করি, এগুলো তো বিভিন্ন পচা গলা, বিভিন্ন জখম থাকে।
আচ্ছা,
আমাদের যে এক প্রকার হলো, আমাদের যে বিভিন্ন থানা থেকে লাশ দেয় বেওয়ারিশ, যেমন রাস্তায় বিভিন্ন জায়গায় পড়ে থাকে,
রোড অ্যাক্সিডেন্টে
অথবা বিভিন্ন হিরোইন পোষণে মারা যায়, রাস্তায় আশেপাশে শুয়ে থাকে, পড়ে থাকে, মৃত্যু হয়ে থাকে।
আচ্ছা,
ওই লাশগুলো আমাদেরকে থানা থেকে ফোন দেয়। যখন থানা থেকে ফোন দেয়, তখন আমরা আমাদের ডিউটি অফিসার থাকে অফিসে, ওনাদের কাছে ফোন দেওয়া হয়। তো ফোন দেওয়ার পরে আমাদেরকে উনি মেসেজ লেখে কোন থানায় কোন এলাকায়, তো লেখার পরে আমাদেরকে ডাকে, আমরা দুইজন ক্যারিয়ার যাই সাথে, থানায় হলে একজন যাই আর মর্গে হলে দুইজন যাই। তখন ডাকে আমাদেরকে, অমুক থানায় ব্যবহারের লাশ আছে, অমুক থানায় আওতায় অমুক এলাকায় লাশটা পড়ে আছে, তোমরা শনাক্ত করে নিয়ে আসো।
আচ্ছা,
তখন আমরা যাই, আগে থানায় যাই, থানায় জিডি নাম্বার নেই, থানার জিডি নাম্বার আমাদের খাতা আছে, খাতা এন্ট্রি করার পরে আমরা যাই যেখানে লাশ থাকে সেখানে, সেখানে গিয়ে আমরা লাশ শনাক্ত করি, সে মুসলিম না হিন্দু, যেভাবে মুসলমানকে মানুষ করা দরকার আর কি, সেভাবে আমরাই করি। দেখি কোথা করি যখন যখন আসে, তখন ওগুলো সব খাতায় আমাদের এন্ট্রি করা হয়, পুলিশের মাধ্যমে এসআই যে থাকে দায়িত্বে, উনি এন্ট্রি করে দেয়। অনেক লাশ থাকে পচা, পচা মানে কি, তাকে দেখলে বিকট ভয়াকার লাগে। আসেন অনেক মানুষ বিভিন্ন জায়গায় রাস্তায় মৃত্যু হয়, এমন এমন পরিস্থিতি হয়ে যায় আপন সন্তানকে আপন মা দেখছে না, আর আপন মাকেও সন্তান দেখেছে না, এরকম পরিচিত হয়ে যায় লাশের বিভিন্ন মৃত্যুর আঘাতে। তখন ওই লাশগুলো আমাদের দেখাও লাগে, ধরাও লাগে, এটাকে উঠানো লাগে। এই তো আমার একটা কাজ, ভয় পেলে কি তখন করতে হবে, কাজ নিয়েছি। তো অনেক সময় ভয়ের সাথে করি, অনেক সময় আদর সাথে করি, যে তুমি চিন্তা করি এটা তো আমার ডিউটি পালন করতেই হবে। আর সবচেয়ে বড় কথা হইল সে মুসলমান আমার ভাই, আল্লাহর বান্দা নবীর উম্মত, ওই খাতিলে ওই দিল নিয়ে তাকে আমি আখরাতের সওয়াবের আশায় উত্তরণ করি। আমি তো এরকম হয়ে যেতে পারি, আমি রাস্তাঘাটে চলি, রাস্তাঘাটে ফিরি, কখন আমি হয়ে যায় আল্লাহ যদি মৃত্যু না রাখুক, তারপরে হয়ে গেলে তো কোনো করার নেই, আমাকে তো আরেকজন উত্তরণ করবে। আমি যখন আরেকজনকে আদর্শ হক দেখাবো, তো আল্লাহ তালা আমার প্রতি আরেকজন আদর্শ দেওয়াবে। তো ওই দিল নিয়ে, ওই মোহাব্বত নিয়ে লাশটাকে উত্তরণ করি। উত্তরণ করে অনেক সময় পুলিশও দরবার চায় না, মানুষকে ডাকি, অনেক মানুষ দেখে কিন্তু লাশটাকে দেখতেছে, নাকে রুমাল দিয়া, মুখে রুমাল দিয়ে দেখতেছে, গন্ধ সহ্য করে দেখতেছে, কিন্তু যদি বলি একটু একটু হেল্প করেন, আমার সাথে একটু দইটা গাড়িতে উঠাই দেন, কিন্তু কাউকে পাওয়া যায় না, তখন সবাই ভাগতে থাকে। যার ভালো লাগে সে ধরবে, তখন আমরা এটাকে সুন্দর করে এটাকে গাড়িতে স্টেশনে শোয়াই, গাড়িতে উঠাই, উঠাইয়া আমরা জুরাইন অথবা আজিমুর কবরস্থান নিয়ে যাই, নিয়ে এটাকে শরীর মোতাবেক গোসল করাই।
আচ্ছা,
গোসল করানো সিটি কর্পোরেশনের লোক তাই করা আছে, ওইখানে নিয়ে যাই, এটাকে হ্যান্ড ওভার করি। আমরা সাথে থেকে দেখি আমরা কাপড় গোলাপজ্বর আতর যা লাশের জন্য যা প্রয়োজন আঞ্জুমান মফিজুল ইসলাম থেকে এগুলো বহন করে। একটা বেওয়ারিশ লাশের কাপড় দাপন, কাপনের কাপড়, সাবান, আতর, গোলাপজল, মানে কেন সহ সমস্ত কিছু আঞ্জুমান বহন করে। ওগুলো নিয়ে, এগুলো সঙ্গে নিয়ে আমরা লাশ উত্তর করে যাই, নিয়ে আমরা চলে যাই জুরান কবরস্থান, আজিমুর কবর, যে কোনো কবরস্থান আমাদের কাছে থাকে সেই কবরস্থানে আমরা চলে যাই। কবরস্থানে গিয়ে আমরা ওই যে মহড়া আছে, মহড়ার কাছে হ্যান্ড ওভার করি, ওই যে জিডি নাম্বার সহ পুলিশের যে শনাক্ত সহ যে প্রমাণ সহ আমরা ওই মহড়ার কাছে পেশ করি। তো মহড়া ওগুলো দেখে, মহড়া ওগুলো লাশগুলোকে আমাদের একটা ফর্ম আছে, ওনাদের সিলিগুলো ফর্ম আছে, ফর্মে লিখে নেয়, লেখা আমাদেরকে একটা সিল মেরে দিয়ে দেয়, বুঝিয়ে পাইছি আমরা তো দিয়ে আসি, বুঝাই দেওয়া হয়েছে। উভয় হ্যান্ড ওভার করে আমরা লাশটাকে গোসল মোসল করে কাপড় টপরে অনেক সময় জানাজা পরে আসি, অনেক সময় কবর পর্যন্ত কবর শোয়ানোর পরে আসি।
আসলে এই ক্ষেত্রে আসলে কি করেন, এমন তো হয় না যে সবসময় মুসলমান থাকে, মৃতদেহ থাকে, এক্ষেত্রে আপনারা কিভাবে নির্ধারণ করেন অন্যান্য ধর্মের যারা থাকে?
পুরুষ হলে তো শনাক্ত করা সহজ, আর মহিলা হলে যদি মৃত্যু থাকে তার শাখা শাখা অথবা সিঁদুর দেখা যায়, তখন এটা হিন্দু খাতে চলে যায়। আর যদি এগুলো মহিলাদের না দেখা যায় তখন সে ওইভাবে চলে যায় আর কি, চলে যায়। মহিলা তো শনাক্ত রাস্তা দুইটি, সিঁদুর অথবা হাতে যদি শাখা থাকে তাহলে ওইভাবে চলে যায়, মুসলিম হিসেবে দাপন টাপন হয়ে যায়, মানুষ তো দাপন হয়ে যায় আর কি।
এ তো আপনি বললেন শুধু থানা থেকে আপনাদেরকে ফোন করে যখন এই ধরনের লাশের দায়িত্ব দেওয়া হয়, তখন কি কি ধরনের লাশ আপনারা থানা থেকে পেতেন?
থানা থেকে অনেক সময় অ্যাক্সিডেন্টে পাই, রোড অ্যাক্সিডেন্ট, অনেক সময় হাত থাকে এক জায়গায় পইরা, পা থাকে এক জায়গায় পইরা, মাথা থাকে এক জায়গায় পইরা, এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কারণ আমার জীবনে একটা ঘটনা ঘটছিল দাউদকান্দিতে, ব্রিজের ঘোড়ায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, লাশ ওই লাশটা গার্জিয়ান ছিল, মানে এক বন্ধুর বাপে, বন্ধুর বাপ মারা গেছে, বন্ধুর বাপের লাশ নিয়ে আরেক বন্ধু যাইতেছে গাড়ি নিয়ে, ড্রাইভারকে পিছিয়ে বসে বন্ধুর যে গাড়ি সে চালাইতেছে, তো ওই ওই বন্ধু অ্যাক্সিডেন্ট করছে, লাশবাহী না, লাশবাহীর আগে চলে গেছে, পিছনে ছিল ওদের মাইকো। যখন অ্যাক্সিডেন্ট করছে তো ওই যে ড্রাইভার বন্ধু গাড়ি চালাচ্ছিল ওই বন্ধুর পুরা এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে তার কোন মাংস হাড়গুলো আলাদা হয়ে গেছে, মানে সে তিন চার টুকরো হয়ে গেছে লাশটা। দাউদকান্দির টার্নিং আছে ব্রিজের গোড়া উঠতে, টার্নিং এর ভিতরে, মানে ওই টার্নিং এর ভিতরে তিন চার টুকরো হয়ে গেছে। তখন আমাদেরকে ফোন দিল, আমাদের গাড়ি অফিস নিয়ে গেল লাশ আনার জন্য। তখন আমরা দেখলাম মানে লাশগুলো একটা ইয়ে আছে, তোয়ালের মধ্যে রাখলাম আমরা, এক জায়গাতে একটা আইনের তোয়ালের মধ্যে রাখিয়া লাশটাকে ঢাকা নিয়ে আসলাম। লাস্ট টাইম না আমরা
মানে লাস্টটা মানে কিভাবে দেখলেন আপনি?
মানে দেখলাম তিন চার থেকে পড়ে গেছে,
ছড়ানো ছিল,
মানে এদের আত্মীয় দেখে ধরবার ছা না। আমরাই গিয়ে লাশটাকে ধরলাম, ধরে এক জায়গায় করলাম, করার পরে তারপরে আমরা গিয়ে লাশটাকে নিয়ে আসলাম ঢাকা। আনার পরে ঢাকা এনে ওনার বাড়ি ছিল খিলগাঁও, তো ওইখানে ওনারা গোসল করে এলো। গোসল করার পরে পরের দিন আমাদের গাড়ি দিয়ে টাঙ্গাইল নিয়ে গেছিলাম ওই লাশ, আমি ছিলাম ওই প্রথম থেকে আমি ছিলাম। তখন দেখলাম আদরের সন্তান, আদরের মা, আদরের বাপ যখন মৃত্যু হয়ে যায় তখন আমার অন্যরকম হয়ে যায়, কেউ ধরবার ছা
না। শোকের ব্যাপারটা তো থাকেই, কিন্তু লাশটা যখন এইভাবে আসে তাদের ভেতর একটা ভয় কাজ করে, আপনি এটা খেয়াল করেছেন?
হ্যাঁ, বিশাল ভয়, মানে ধরবার ছা না, ভয় ভয়ই আসল তো ভয়ই।
লাশটা আসলে সেই সময় বিভৎস ছিল, হাত পা ছড়ানো ছিল, তখন আপনারা এটাকে
হাত পা কেটে গেছিল, কেটে দুই টুকরো হয়ে গেছে, মানে লাশটা চার টুকরো হয়ে গেছে অলরেডি।
আচ্ছা, চার টুকরো একটা লাশ হয়ে গেছে, সেটাকে আপনারা এক করেন কিভাবে?
মানে বিভিন্ন জায়গা থেকে দেখি কোথাও লাশ আছে, লাশের মধ্যে হাতের হাতের সাথে লাগাই রাখি, মানে মানে সিলাই সিলাই করা হয় না, এইভাবে রাখি আর দেখে আর কি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক যেভাবে একটা মানুষের দেহ থাকে ওইভাবে আপনারা ওই অংশগুলিকে
অ্যাডজাস্ট করে আমরা রেখে দেন, রেখে দিয়ে তারপরে ওনার ওইখানে তো আমরা কাপড় নিয়ে যাই নাই, ওনাদের তোয়ালে ছিল, তোয়ালে দিয়ে পেঁচে আমরা নিয়ে আসি।
আচ্ছা, তারপরে কি করেন?
তারপরে তো আনার পরে ওনারা গোসল করাইছে, গোসল করার পরে এটা তো পুলিশকে ধরেছে, মর্গে নিয়েছে, মর্গে পোস্টমেন্ট আর হয় নাই, তো পোস্টমেন্ট হয়ে গেছে রাস্তায়, পোস্টমেন্ট করে কি যা পাওয়ার সে পেয়ে গেছে, পোস্টমেন্ট হয় নাই, ওইটাকে ওই সিলাই দিয়া গোসল করে তারপরে জানাজা দিয়া পরের দিন সকালে জানাজা দিয়ে তারপরে নিয়ে গেছে টাঙ্গাইলে। একটা ঘটনা আমার ঘটছে, আরো ঘটনা আছে। আর ঘটনা হলে আমরা যখন এই যে লাশগুলা মর্গে থেকে নিয়ে যাই, তো মর্গের ভিতরে ঘটনা আমার ঘটছিল,
তখন কবের ঘটনা
এটা প্রায় 2005 সালের ঘটনা, যে মর্গে যে গরমটার লাশ থাকে।
আচ্ছা, মর্গের আমরা এই গল্পটি শুনবো, তার আগে ধন্যবাদ আগের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। আমরা চাইবো এই ধরনের কিছু ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করবেন আপনি। আপনারা এর আগে আমরা শুনেছি আপনার কাছ থেকে যে আপনারা থানা থেকে হস্তান্তর করা হয় আপনাদেরকে লাশ, কিছুক্ষণ আগে যে ঘটনাটি শুনলাম আমরা সেটা একটা স্পটে গিয়ে আপনারা তো স্পটেও কি যেতে হতো যেসব জায়গায় ধরনের ঘটনা ঘটতো?
অনেক সময় আমাদের গাড়ি নিয়ে যায় লাশ আনার জন্য, তখন স্পটে আমাদের কাজ করা,
একজন ক্যারিয়ার সঙ্গে
সাথে থাকি।
আচ্ছা, এরকম আর কোথায় কোথায় গিয়েছেন, কি কি ধরনের লাশ আপনারা গিয়ে দেখেছেন, কি কি ঘটনা, সবই কি রোড অ্যাক্সিডেন্ট ছিল নাকি?
ওটা ছিল রোড অ্যাক্সিডেন্ট, আরেকটা রোড অ্যাক্সিডেন্ট ছিল, ওটা এটা হলো সোনার গাড়ির ভিতরে, ওটা পানি পড়া ছিল, বাস যেতে ছিল, বাস ঢাকার থেকে ঢাকায় আসতেছিল চাঁদপুর থেকে, তা আসার পরে ওই বাসটা খাদে পড়ে গেছে, খাদে পড়ার পরে তখন আমাদের অফিসে গাড়ি নিয়ে গেল বদলোক, ভাই আমরা লাশ নিয়ে আসবো সোনারগাঁ থেকে ঢাকায়, না সোনারগাঁ থেকে প্রথম বলছিলি নিয়ে যাবে ইয়াতে চাঁদপুরে, তা আমাদের অফিসে যে ফর্মালিটি আছে নিয়ম বুকিং দিল, বুকিং দিলে লাশ নিয়ে গেল, গাড়ি নিয়ে গেল, তো সাথে আমি ছিলাম। যাওয়ার পরে গিয়ে দেখি লাশ পানিতে পড়া, তখন এটা পানির থেকে উঠাইলাম, আমরা সব পুলিশ সহ এলাকার লোকজন সহ উঠাইয়া তখন ওই একটা সোনারগাঁ রোড রোড একটা পুলিশ পাড়ি আছে, ওই পুলিশ পাড়ি এখানে নিয়ে গেলাম, পুলিশ পাড়ি নেওয়ার পরে এখন পুলিশ বলেছে লাশ আমরা দিব না, এখন আমরা পুলিশ কেস হবে, পোস্টমর্টম হবে।
আচ্ছা,
বদল বললো পোস্টমর্টম হবে, আমি তো গাড়ি করে নিয়ে আসছি, সব নিয়ে এসে নিয়ে যাবো। তো লাশটা দেখলাম এই অবস্থা, একটা মুরব্বী প্রায় 70-80 বয়স, মানে পানি খেয়ে ফুললা প্রায় দ্বিগুণ হয়ে গেছে।
আচ্ছা, দুর্ঘটনা ঠিক কতক্ষণ পরে আপনারা সেখানে?
দুর্ঘটনা আমরা ঘন্টাখানিক পরে গেছি।
আচ্ছা, এক ঘন্টার মধ্যে?
এক ঘন্টার মধ্যে, হ্যাঁ গেছি, মানে পানি খেয়ে সে মারা গেছে, মানে আশেপাশে সব লোক, উনি গাড়ির ভিতরে একটা যাত্রী মারা গেছে, উনি মারা গেছে আর কেউ মারা যায় নাই, মানে পানি বেরিয়ে ছিল না কিন্তু ওই চাপে পড়ে গেছে, ওই পানি খেয়ে মারা গেছে,
এবং মুরব্বী তিনি ওইভাবে সাঁতরে উঠতে পারেন,
উঠতে পারেন না। হ্যাঁ, তখন নিয়ে গেলাম, তখন ওনাকে উঠে আমরা ওই তখন আমরা ওনাকে নিয়ে গেলাম নারায়ণগঞ্জ মর্গে।
আচ্ছা,
নারায়ণগঞ্জ শহরে নিয়ে মর্গে নিয়ে রাখলাম, মর্গে রাখার পরে তখন ওখানে যে মর্গে দায়িত্বে আছে ডোম, তো উনি বললেন আজকে হবে না, যে সন্ধ্যা হয়ে গেছে আজকে হবে না, আগামীকাল আসতে হবে। তো ওই ভদ্রলোক আমাদেরকে নিয়ে গেল, নেওয়ার ভাই আমাদের আজকে হবে না, তো আমরা বলি ঠিক আছে না হলে আমাদের অফিসকে জানান, তো অফিসকে জানাইলো, তো অফিসে আমরা চলে আসলাম, তো পরের দিন আবার নিয়ে গেল, তো আমাদের সামনেই দেখলাম ওই ডোম পোস্টমর্টম কাজ শুরু করলো। আমরা
পরদিন কয়টার দিকে?
পরের দিন 10টা দিকে গেছি,
সকালে
10টায় রওনা দিয়েছি, এখন ওইখানে কাজ শুরু করছে 12টার দিকে। তো মেরা তখন লাশটাকে শোয়া রাখছি, ঘরের ভিতরে শোয়া রেখে এটাকে ফাড়তেছে, দেখতেছি আবার সিলাইতেছে, কিছু কলিজিয়ার অল্প একটু রাখতেছে, মাথার মজা অল্প রাখতেছে, টেস্ট করবে আর কি।
আচ্ছা,
এটা তো এটা মানে পুলিশ কেস হলে পোস্টমর্টম করে আর কি, অনেক সময় ম্যাজিস্ট্রেটের অনুমতি করা লাগে না।
আচ্ছা, এই ঘটনাটা আমরা শেষ করি, দেন আপনার কাছ থেকে কিভাবে পোস্টমর্টম করা হয় এগুলো জিজ্ঞেস করবো। তারপর কি হলো যে আপনি গিয়ে দেখলেন?
তারপরে পোস্টমর্টম হচ্ছে, প্রশ্ন হওয়ার পরে নিয়ে গেলাম দেশে। এখন যে বাক্স নিছি, আমার স্যার আর ছিল বাক্স ভিতরে লাশ ধরে না, মানে ফুলে বড় হয়ে গেছে, হাত পা ছড়ে গেছে, এখন বাক্স লাশ ধরেছে না। এখন এদের যে গার্জেন আছে এরা এরকম ভয় কেউ সামনে আসে না, মানে এখন বিকট দেখা যাচ্ছে লাশটাকে, মানে মোটা হয়ে গেছে, পানি খেয়া ফুলে গেছে আর গন্ধ ছড়াচ্ছে। তখন আমাদের তো এটা কাজ করতে হবে আর আমাদের দায়িত্ব সেটা। তখন আমরা আমি আর ড্রাইভার দুজনে মিলে এটাকে সুন্দর করে মানে চাপাইয়া বাক্স করে পলিথিনে পেঁচাই নিয়ে গেলাম দেশে।
কিভাবে সে আসলে ধরছিল না তো লাশটা একটা বাক্সে?
তারপরে
আমরা সাধারণত কাঠের যে বাক্স দেখি কফিনের মতো, সেই বাক্সে
ওই যে আত্ম বাইরে ছিল এটাকে আমার কাপড় ডাইকে নিয়ে গেছি।
কাজ করেন আপনি প্রতিদিন, কাজ করে আবার বাড়িতে যান, তো আপনার আসলে তখন কেমন লাগে?
প্রথমত বললাম না, প্রথমত আমার খারাপ লাগতো, নিজের কাছে একটু ভয় ভয় লাগতো। তো এখন তো লাশের সাথে সাতো শুয়ে শুয়ে দেখতে ভয় করে না। এখন যদি লাশ আমার সামনে শুয়ে থাকে তা আমার ভয় লাগে না, কেন একটা আমার এক্সপ্রেস হয়ে গেছে, অভিজ্ঞতা হয়ে গেছে লাশ সম্বন্ধে। আর এখন বুঝতে আসে না লাশের কিছু থাকে না, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে সব চলে যায়, আসলে তো সত্য।
জি, এই ক্ষেত্রে একটা কথা বলতে চাই যে আমরা অনেকেই বিভিন্ন ধরনের পেশায় কর্মরত রয়েছি, কিন্তু আজকে আমাদের অন্ধকার গল্পে যিনি অতিথি আবুল হাসান, তার পেশাটা একটু ব্যতিক্রম। তিনি কাজ, তার যে কাজ সেটা হচ্ছে মৃতদেহের সঙ্গে। সো এটা বাংলাদেশে ঠিক কতজন মানুষ এই ধরনের কাজ এই পেশায় আছে বলে আপনার মনে হয়? ঢাকা এবং ঢাকার বাইরে
আমাদের প্রতিষ্ঠানে?
জি,
আমাদের প্রতিষ্ঠানে আমরা ক্যারিয়ার পদে প্রায় 40 জনের মতন আছি বর্তমানে।
আচ্ছা, অন্যান্য কোন প্রতিষ্ঠান রয়েছে এই ধরনের কাজ করে যারা?
বেওয়ারিশ তো একমাত্র আঞ্জুমান মুফিদুল ইসলামে উত্তরণ করে,
আঞ্জুমান
মুফিদুল ইসলামের এই কাজ এক নম্বর কাজ।
আচ্ছা,
আমি তো আঞ্জুমান ছাড়া কিন্তু দেখি না। এমনিও যে ঢাকার বাহিরের লাশ রোগী উৎকিরণের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে গাড়ি আছে ব্যবহার হয়, কিন্তু বেওয়ারিশের জন্য একমাত্র আঞ্জুমান মুফিদুল ইসলামই। আর পচাগলা হয় বেওয়ারিশ লাশগুলি,
স্বাভাবিক লাশের সঙ্গে সঙ্গে বেশিরভাগই মোটামুটি একটু বিভৎস ধরনের লাশ, যেগুলি বিভিন্ন দুর্ঘটনায় বেওয়ারিশ লাশ, যেগুলি বেওয়ারিশ লাশ, ওয়ারিশ লাশগুলোও তো অনেক সময় দেখেন যে বিভৎস, যেমন অ্যাক্সিডেন্টের যেটা আমরা শুনলাম, দুটি তো ওয়ারিশ ছিল, বেওয়ারিশ ছিল না। বেওয়ারিশ লাশের গল্পে আমরা যাব এবং ময়না তদন্ত কিভাবে হয়, আপনি কাছে থেকে কিভাবে দেখেছেন, ফরেন্সিক ডিপার্টমেন্টের যে কাজগুলি রয়েছে সেটা কিভাবে হয় আমরা শুনব আপনার কাছ থেকে। আব্দুল করিম যশোর থেকে এসএমএস করেছেন, গল্পটা খুব ভালো লাগছে। এটা আসলে গল্প না, আমাদের আজকে অতিথি আবুল হাসান, তার পেশার কিছু ঘটনা, তার পেশার সঙ্গে সংশ্লিষ্ট কিছু ঘটনা তিনি আমাদের সঙ্গে শেয়ার করছেন। আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আমার পেশার সঙ্গে, তো আমি বলবো আমি একজন রেডিও জকি, আমি গান নিয়ে কাজ করি, আমি শ্রোতাদের সঙ্গে সময় কাটাই, তাদের পছন্দের গানগুলি প্লে করি, তাদেরকে এন্টারটেইন করবার জন্য যা খুশি প্রয়োজন আমি সেটা করবার চেষ্টা করি। একজন সাংবাদিক, তিনি খবর তৈরি করেন, একজন ডাক্তার, তিনি রোগী দেখেন, বিভিন্ন ধরনের পেশায় যারা রয়েছেন, শিক্ষক, তিনি শিক্ষকতা করেন ছাত্রীদেরকে নিয়ে তার কাজ, আবুল হাসানের কাজ হচ্ছে মৃতদেহের সঙ্গে। এরপরে আমরা দ্বিতীয় ঘটনাটি শুনলাম আপনার কাছ থেকে, একজন বৃদ্ধ মানুষের লাশ, আপনি পানিতে ডুবে যাওয়া একটা লাশ। সবচেয়ে বিভৎস কি ধরনের, কোন ঘটনার লাশগুলি সবচেয়ে বিভৎস আপনি পেয়েছেন?
বেশি বিভৎস লাশগুলো হয় আপনার ট্রেন অ্যাক্সিডেন্টের লাশ,
রেল লাইনে কাটা। জি, রেল লাইনে কাটা লাশগুলি
আমরা জিআরপি লাশ বলি, ঠিক আছে?
জি,
জিআরপি থানার আমরা থাকি, তো আমরা জিআরপি লাশ বলি। ওই লাশগুলো একদম অনেক বিবর্ষ হয়ে যায়, পোটলার মতো হয়ে যায়, মানে একে হাড্ডিগুলো মাংসগুলো একদম বইটা একদম যেরকম কাবাব বানালে যেরকম সেরকম হয়ে যায়। ট্রেনে যখন চাপা পড়ে তখন তার বডিটা বলতে থাকে এবং টুকরো টুকরো হয়ে যায়, ওগুলো খুব বিবর্ষ থাকে। বিভিন্ন জায়গাতে অনেক সময় হাত পাওয়া যায় না, অনেক সময় পাওয়া যায় না, এদের সেদিকে ট্রেনের সাথে চলে যায়, ওইগুলো টোকায় টাকায় জিআরপি থানার পুলিশেরা অথবা জিআরপি থানার লোকের একত্র করে করার পরে ওগুলো আমাদেরকে ডাকে নিয়ে আমরা ওগুলাকে আমরা আবার দেখে নিই ওই আমরাকে পোটলাকে খুলি সব কিছু ঠিক আছে কিনা দেখে যদি সব কিছু ঠিক থাকে তখন এটাকে আমরা থানার লেখে দেয় খাতার ভিতরে আমাদের আর যদি কোনো একটা পাও পাইলাম না একটা হাত পাইলাম না তাও লিখে দিতে হবে একটা হাত শর্ট আছে একটা পাও শর্ট আছে
এমনও হয় যে পুরো বডিটা পাওয়া যায় না ডেড বডির পুরোটা অংশ আপনারা পান না কিছু কিছু জিনিস হয়তো এগুলো কি শুধুমাত্র ওই যে রেল লাইনে অ্যাক্সিডেন্ট যেটা ট্রেনে ট্রেনে কাটা পড়ে যে মৃত্যু শুধু এগুলোতে পান না কি অন্যান্য কোন ঘটনা এগুলোতে বেশি হয় আচ্ছা মূলত আমরা আপনার কাছ থেকে এখন পর্যন্ত শুধু রেল লাইনে কাটা এবং সড়ক দুর্ঘটনার লাশগুলি সম্বন্ধে আমরা জেনেছি আগুনে পোড়া লাশ
হ্যাঁ আগুনে পোড়া লাশ
সেটা একটু বলুন তো আমাদের
আগুনে পোড়া লাশ তো আরো বিবর্ষ হয়ে যায় যখন একটা মানুষ দেহটা আগুনে পুড়ে যায়
জি
তখন তার রংটা চেঞ্জ হয়ে যায়
এই ধরনের কোন এক্সপিরিয়েন্স আছে আপনার
হ্যাঁ আমরা
কত সালে এবং কোথায় ঘটেছিল আমাদেরকে একটু বলুন
আমি এই যে এক তো আমাদের এই যে টাকাতে আগুন লাগলো ওই লাশ তো আমরা কিছু লাশ ক্লিন করছি
তাজরিন
ফ্যাশনের আমাদের লাশ উত্তোলন করছি আমরা ঢাকা নিয়ে আসছি অথবা এত অবস্থা মানুষ এত বড় দেহটা পুরো পুড়ে ছাই হয়ে যায় এটা হলো পুরার জিনিস আর একটা হলো আগুন লেগে পুড়ে কিন্তু পুরা দেহটা নষ্ট হয় না ওইটা বেশি বিবর্ষ দেখায়
ঝুলছে যায়
ঝুলছে যেটা তখন আগুন লেগে পুরোটা পড়ে না আগুন লেগে যায় যেমন বিভিন্ন হাসপাতালে বার্নে দেখা যায় এক রুগী আমরা নিয়ে আসছিলাম বার্নের ভিতরে বাসা থেকে আগুন লাগছে মানে তার কাপড়ে অন্য আগুন লাগছে আগুন লাগবে তার বডি পুরো আগুন লেগেছে তখন তাকে দ্রুত আমাদের অ্যাম্বুলেন্স ফোন করে তখন আমরা গিয়ে ওইখান থেকে নিয়ে আসছি মানে যখন এটা এমন অবস্থা ধরার কোনো কায়দা নেই তখন কি করবো দুই কাপড় দিয়ে ভিতরে মানে তার তো দরলে ব্যথা কষ্ট করে দুই পিড়ে কাপড় দিয়ে তাকে দৈরা স্টেশনে শোয়াইছি মানে এমন অবস্থা মানে তার যে কথা বলতে পারতেছে এটি সুক্রিয়া লাগাছে তার সব দেহ পুরে সাই মানে একটা সাই হয়ে গেলে আর একটা জিনিস পুরে সাই হয়ে গেছে তার মৃত্যু হয়ে গেছে ঝুলছে যে মরতেছেও না সে বাঁচতেছে এই অবস্থায় তার বিবর্ষ দেখাচ্ছে তখন কেউ তাকে আগে বাড়াচ্ছে তাকে ধরার জন্য আর ধরবে যে তার ধরার কোনো কায়দা নেই মানুষের আগুন লাগে তার দেহটা পুড়ে থাকে তার তৈল থাকে তৈলাক্ত জিনিস থাকে তৈলগুলো বাড়িতে থাকে তখন ধরবে দলে পিছল হয়ে যায় ওই অবস্থায় আমরা কি করছি ওটাকে কাপড় দিয়ে পেঁচাইয়া কোনোরকম টেস্টের শোয়ে আমরা বানিয়ে নিয়ে আসি দেখে ওই সময় খুব ভয় লাগতেছিল আর মানুষ আগুনে কি করে ফলায় একদিন তো আমাকেও আগুনে এরকম গ্রাস করে ফলবে আখেরাতে তো ওই ভয়টা আমার ভিতরে আসতেছিল আর দুনিয়ার আগুনে এতটুকু হয়ে গেছে সামান্য আগুনে আখরাতে আগুন তে আসতে তেজি থাকবে ওই আগুনে কি করে ফলাবে ওই বয় নিয়ে আখরাতের বয় দেখিয়ে আমার দিল্লির ভিতরে ভয় আসছে অবস্থা তার ওই আগুনে পরে দেখা আর তানজিনের যে গার্মেন্টস পরা ওগুলো তো পুরো একদম ছাই হয়ে গেছে তাজরিন ফ্যাশন এমন হয়ে গেছে মানে পুরো কঙ্কাল গুলা মানুষের দেহটা দেখা যাচ্ছে হাড্ডি গুলাকে আমরা এগুলাকে আমরা কাপড় দিয়ে পেঁচাই আসো সম্মানে কবরস্থানে নিয়ে আসছি
সেক্ষেত্রে তো লাশ শনাক্ত করা যায়নি
না শনাক্ত করা ডিএনএ ডিএনএ করার জন্য বিভিন্ন আত্মীয় থেকে
সেটা তো পরে
করছে আমরা এগুলোকে
আপনাদের কাছে থাকে এই ধরনের
আমরা যখন ডিসি সাহেব আমাদেরকে বুঝাই দিছে আমরা এগুলোকে ওখান থেকে কবরস্থানে জুরান কবরস্থানে নিয়ে আসছি মানুষগুলা একদম কঙ্কাল গুলা এত বিশাল বিশাল মানুষগুলো কঙ্কাল হয়ে গেছে মানে দেখলে কি বলবো মানুষ যে পুড়ে কি হয়ে যায় আগুনে কি করতে হয় আল্লাহ আগুনে কি ক্ষমতা রাখছেন ওটা দেখলাম একদম পুরো কঙ্কাল গুলো শোয়া রাখছে একটা বডি মানে 2 কেজি 3 কেজি হয়ে গেছে একটা মানুষ বাচ্চার তো ছোট হয়ে গেছে পুরা এরকম হয়ে গেছে গা তো ওইগুলোর আমরা ডিসি সাহেব শনাক্ত করার পরে ওই ডিনারের ওই রাখার পরে আমাদেরকে বুঝে দিল আমরা তখন এগুলাকে কাপড় পরাইয়া এগুলাকে আজুরাইন কবরস্থানে নিয়ে আসলাম
শুধুমাত্র কঙ্কাল
কঙ্কাল এটা আমার মানুষ আজ আমরা গর্ব করি আমি মানুষ কত কিছু বলি কত কিছু ব্যবহার করি কত ফরমান ব্যবহার করি কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে বানাইছেন আমাদেরকে সুন্দর ধরে রাখার জন্য আল্লাহর হুকুমকে পুরা করতে হবে
জি আমাদের সঙ্গে রয়েছেন খায়রুল খান আজমতপুর থেকে তিনি লিখেছেন ভীষণ ভয় লাগছে আমি একা একা ঘরে বসে শুনছি এরপরে দেখতে পাচ্ছি আন্ডারটেকার, তিনি আমাদেরকে এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন জয়নাল আবেদিন বাবু, আমার জীবনের এই গল্পটি শুনে খুব আচ্ছা খুব ভয় লাগছে। এরপরে মুক্তা এসএমএস করেছেন যে ভাইয়া শুনছি ভালো লাগছে আবার ভয়ও লাগছে। এরপরে দেখতে পাচ্ছি মুস্তফা নুরানি এসএমএস করেছেন, আপনার পেশার প্রতি সম্মান জানিয়েছেন অনেকে। পরিমল বর্মন তিনি লিখেছেন, আমি খুব ভয় পাচ্ছি তবে আপনার পেশাকে সম্মান জানাই। সত্যি এই ধরনের পেশা আমরা জেনে শুনে হয়তোবা কয়জনই বা এগিয়ে আসি। ইনফ্যাক্ট আমাদের আবুল হাসান তিনিও কিন্তু শুরুতে যখন তিনি জানলেন যে একজন ক্যারিয়ারের কাজ এটা, তিনিও কিন্তু কাজ করতে রাজি হননি, কিন্তু একসময় তিনি ঠিকই জয়েন করে ফেলেছেন সেখানে। রাসেল লিখেছেন, এরপরে দেখতে পাচ্ছি মুক্তা লিখেছেন রনি কিশোরগঞ্জ থেকে, লিখেছেন আবুল হাসান ভাই আল্লাহ পাক আপনাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক। এরপরে লিখেছেন আনোয়ার মির্জা পুস্তকগোলা থেকে, তিনি লিখেছেন আমার খুব একটা ভয় পাচ্ছি না আমি, সঙ্গে থাকুন ভয় না পেলেই তো ভালো, আমরা তো খুবই দুশ্চিন্তায় আছি যে অনেকে বেশি বেশি ভয় পাচ্ছেন কিনা। আসলে ভয় হলেও ভয়ঙ্কর হলেও ঘটনাগুলি অন্ধকারের আজকের এই গল্পগুলি কিন্তু সত্যি, হয়তো আমরা ফেস করিনি, আমরা আজকে তার কাছ থেকে শুনছি যে তিনি আসলে কি কি ফেস করেন। আমরা শুনেছি তাজরিন ফ্যাশনে এরকম দুর্ঘটনা ঘটেছে, অগ্নিকাণ্ডে এত এত মানুষ মারা গেছে। আমরা কিছুক্ষণ আগে শুনলাম যে তাজরিন ফ্যাশনের লাশগুলি তিনি কিভাবে পেয়েছিলেন এবং কিভাবে সেটা জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছিল। আর রিয়াজ লিখেছেন, রাত কয়টা পর্যন্ত অন্ধকারের গল্প চলবে? যতক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে লিখবেন, আমরা ধরে নেব আপনারা আমাদের অপেক্ষায় রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন, আমরা ততক্ষণই চেষ্টা করব। এরপরে দেখতে পাচ্ছি সোহাগ আবার এসএমএস করেছেন, এরপরে রিমা এসএমএস করেছেন, আমি একা একা শুনছি খুবই ভয় লাগছে, আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা এফএম 90.4 চলছে অন্ধকারের গল্প। আজকে আমাদের সঙ্গে আবুল হাসান, আবুল হাসানের ছবি আমরা পোস্ট করেছি আমাদের ফেসবুক ফ্যান পেজটিতে, যারা এখনো আমাদের ফ্যান পেজটিতে জয়েন করেননি জানিয়ে দিই অ্যাড্রেস www.facebook.com/dhakafm90.4, লাইক দিয়ে আপনি আমাদের মেম্বার হয়ে যান এবং দেখতে পারেন কে আমাদের আজকের অতিথি এবং তাকে নিয়ে তার কাজ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু যদি জানাতে চান অথবা আপনি শেয়ার করতে চান আপনি সেখানে শেয়ার করতে পারেন। আর যারা আসতে চান অন্ধকারের গল্পে, ছোট্ট তিনটি নিয়ম আপনার জন্য যারা আসতে চান অন্ধকারের গল্পে, সেক্ষেত্রে যেটা করতে পারেন এসএমএস এর মাধ্যমে আসতে পারেন ওজি স্পেস নাম স্পেস আপনার ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে, লিখতে পারেন ফেসবুকে, ফেসবুকের মেসেজ করে পাঠাবেন ইনবক্সে, সেক্ষেত্রেও একই নিয়ম ওজি স্পেস নাম স্পেস ফোন নাম্বার। এছাড়া আপনি ইমেল করতে পারেন আমাদেরকে, ইমেল অ্যাড্রেসটি জানিয়ে দিই og@dhakafm904.com। শেখ সাইম আমাদের সঙ্গে থ্যাংকস জানিয়েছেন ঢাকা এফ এম কে। এরপরে দীপক মন্ডল তিনি আমাদেরকে লিখেছেন তার খুবই ভালো লাগছে আজকের গল্পটি। অধরা নাহিদ সাদিয়া তিনি লিখেছেন, হাসান ভাই আপনার কি ভয় লাগে না লাশ নিয়ে কাজ করতে? হাসান ভাই কি বলবেন, সাদিয়া জিজ্ঞেস করেছে আপনি?
ভয় তো আমার প্রথম প্রথম লাগছিল, এখন তো আর ভয় লাগে না, এখন তো এটা আসলে
পেশা ডিউটি
হয়ে গেছে, এখন ভয় প্রয়োজন আসে না।
এই ভয়টা কতদিন কাজ করতো আপনি? 2001 এই ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন,
2 বছর পর্যন্ত আমার ভয়টা
শুরু দিকে 2 বছর এই ধরনের। এই 2 বছরে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা কি ঘটেছিল আপনার সঙ্গে, মনে পড়ে কিছু?
ভয়ঙ্কর যখন আমাকে,
মানে যখন আপনার ভয় ছিল ভয় কাটেনি
2 বছরের মধ্যে, যখন আমাকে মাঝে মাঝে মর্গে পাঠাইতে বলতো তখন আমার ভয় লাগতো।
আচ্ছা কেন ভয় লাগতো?
যখন বলতো আজকে তোমার মর্গে যাওয়া লাগবে লাশ উঠতলার জন্য, তখন আমার হাত থাকা অসুবিধা হইতো, সেই আগের মতো শুনে যেত গা, মনে পড়ে যেত গা। তারপরে মনে পড়ে কি ওর ডিউটি যেতে হবে, তারপর যাইতাম, তখন যে সহযোগী থাকতো বলতাম ভাই আমার একটু সময় দেখুন, আমার একটু ভয় লাগে, উনি আমার সাহস দিত, ভয় কিসের ভাই। তারপরে ভয়ের সাথেই কাজটা করে সমাধান করে আসতাম, করতে করতে আল্লাহ পাক এখন
দিলে করতেন,
ওই যেভাবে লাশ দেখতাম, দেখার পরে ভয় লাগে, ভয় করার পর ধরতে চাইতাম না, তারপরে যে সাথে যে আমার থাকতো উনি ধমক দিত অথবা নিজে জোর করে ধরাইতো, ধরো ভয় কিসের, সে তো আমার মতন মানুষ।
এখন কি অবস্থায় পেতেন লাশ?
মানে ওই যে বিকট অবস্থা, প্রথম যে পলান প্র্যাকটিক্যাল বললাম না, এরকম অবস্থায় লাশ,
তখন তো বেওয়ারিশ লাশগুলি আপনারা অনেকদিন ধরে মর্গে পড়ে থাকার পরে ফ্রিজারে রাখবার পরে একটা ঘরে তাদেরকে রাখা হতো, যাদের কোনো আত্মীয় স্বজন কোনো খোঁজ খবর নেওয়া হতো না, লাশটাকে বেওয়ারিশ যাকে বলি আমরা, গিয়ে দেখতেন লাশগুলি
এরকম ব্যবহারে ওই ঘর থেকে আমাদের লাশ দেওয়া হইতো বেশিরভাগ। কেন যখন ফ্রিজে রাখতে পারতো তখন চিনা যেত, চিনা দেওয়া হইতো আমাদের দিত না, যখন চিনা যাবে না তখন লাশটাকে আমাদের দেওয়া হইতো, তখন ওই ঘরে রাখতো, ওই ঘর থেকে আমরা লাশ নিয়ে আসতাম সবসময়। যখন ওই ঘরের কথা মনে পড়ছে তখন কলেজের ভিতরে কামড় দিত, আবার ওই ঘরে যাবো, আবার ওই ঘরে লাশ উঠাবো, তারপরও ভয় করতো, তারপরে যেতাম ডিউটি করতো, চাকরিগুলো করতেইব। যাওয়ার পরে যখন দর ঢুকতে যেতাম না, গেট যখন খুলতাম বিশাল একটা গন্ধ আসতো, লাশের পচা গন্ধ,
বদ্ধ ঘরে
লাশটা থাকে, আর এমনি মানুষ পচার গন্ধ। এমনকি যারা ডোম থাকে তারাও ওই সময় থাকতো না উপস্থিত। আমরা দুইজনে কাজ করতাম ওই অন্ধকার ঘরের ভিতরে, আর ওই পচা লাশ দেখতাম, আর ওগুলাকে এনে সসম্মানে কাপড় পরাইতাম হাত দিয়ে ধইরা। যখন ইন্টারভিউ পরে তো প্র্যাকটিক্যালের সময় তো হাতে কিছু ব্যবহার করতাম না, যখন লাশ চাকরি হয়ে গেল যখন লাশ উত্তোলন করে যেতাম তখন হাতে হ্যান্ডবুস লাগাইতাম, পায়ে গামবুস লাগাইতাম, মুখে মাস্ক লাগাইতাম, চাকরি হওয়ার পরে এগুলো ইউজ করতাম, ইন্টারভিউ সময় এগুলো ইউজ করতাম না। তারপরও ভয় লাগতো, যে প্রথমত ভয় লাগতো, তো ওই সবই বয়স হাতে করে সারতাম। তো আল্লাহবাকে এখন ভয় দিন থেকে দূর করে দিচ্ছে, এখন তো আর কোনো ভয় নেই, এখন তো যেখানে বলে রাত্রে বলে দিনে বলে যে কোনো সময় লাশ দেখতে গোসল করাইতে লাশ কবর দিতে আলহামদুলিল্লাহ কোনো ভয় আসে না।
আমরা শুনছি আবুল হাসানের ঘটনা, শুরুর দিকে তিনি দুবছর তার খুবই ভয় করতো এই ধরনের কাজ করতে, তার মনের মধ্যে বিভিন্ন ধরনের ভীতি কাজ করত। তো আমরা শুনলাম যে মর্গে গিয়ে আপনি এভাবে তখন খুব ভয় লাগতো, আর কোথাও হয়েছে যে মর্গ ছাড়া অন্য কোথাও গিয়ে আপনি লাশটা উত্তোলন করতে গেছেন তখন খুবই ভয় পাচ্ছেন এমন কোন?
মর্গেই ভয় বেশি করতো, কিন্তু এমনি তো লাশ বেশি খারাপ ছিল না। এমনি তো সাধারণ লাশগুলা যখন আপনার ওই যে থানা লাশগুলো হয় মোটামুটি কিছুটা আঘাত থাকে, কিছুটা অথবা হিরুঞ্চি হিরুন খাইতে খাইতে মুখ তেরা হয়ে যায়, হাত পা তেরা বেকার তেরা হয়ে থাকে, এগুলো দেখতাম। আরেকটা আমার লাশের একটু ভয় লাগছে, আমাদের শ্রীনগর থানা থেকে থানা অধীনে একটা মেয়ে মারা গেছিল, কেউ বলে মারা গেছে কেউ আত্মহত্যা করছে, ওই লাশটা কবর থেকে উঠেছিল। আমাদের গাড়ি নিয়ে এটাকে ব্যবহার করবে, মানে কবরস্থান থেকে আবার পোস্টমর্টমের জন্য মর্গে নেওয়া হবে। তখন ওই ডিউটিতে আমারই পুরো ছিল, তখন দেখলাম মানুষ কবরে শোয়ালে কি হয়ে যায়, এত বডিটা তখন কবরটা খনন করলো বিশাল গন্ধ ছড়াইতেছিল। তখন দেখলাম ওই ওই ডোমে ওই কবর, তো আমরা পাঠাচ্ছিলাম, তো আমাদেরকে অনেকে সিলেক্ট গেছে ভাই আঞ্জুমান লোক সমস্যা জায়গা দিলে হেরা ভয় পাইব না, অনেক লোক সব লোক সরে গেল, কিন্তু আমরা তারা দেখেছিলাম ডোমে কি করতেছে। তো সবাই জানে আঞ্জুমান ইসলামের লোক এদের সাহর আছে, এরা এই কাজ আমার সাথে করে, তখন আমরা দাঁড়ায় দেখেছিলাম, বয় দিলে ছিল তো সাহর ছিল।
ঠিক ওই সময় কতদিন আপনি কাজ করছেন এই ধরনের, কতদিন হয়েছে?
আমি দেখতেছি, মানে জীবনে দেখি নাই, দেখার উদ্দেশ্যে আর কি, আমি দেখি কেমনে কি করে। দেখলাম যখন কবরটাকে খনন করা হইলো, খনন করা এটাকে ওই চাটাই গুলাকে চাটাই অনেক পৌঁছে গেছে, অনেকগুলা নষ্ট হয়ে গেছে, তারপরে সরাই এটাকে কি করলো কেরোসিন মারলো, যখন কাপড় ইয়েগুলা মাটিগুলো সরে তখন গন্ধ আসছিল, তখন ওই কেরোসিন মারার পরে গন্ধটা আর ছড়ায় না, গন্ধটা সীমাবদ্ধ থাকে। তখন ডোমে কেরোসিন ছড়াই দিয়া ম্যাজিস্ট্রেট সাথে ছিল, তো ম্যাজিস্ট্রেটও গন্ধে দূরে সরে গেছে, মানে একমাত্র আমরা আমি ছিলাম, ড্রাইভার ছিল আর লোক ছিল, আর এদের এক লোক ছিল, ওই ডোমের দুজন লোক আছে ফায়ার করে নিয়ে এসে লাশ উত্তোলনের জন্য। দেখলাম এত গন্ধ আর বডিটা সব নষ্ট হয়ে গেছে, পুচা গেছে একবারে, মাটি খেয়ে ফেলাইছে, খালি তার মাথাটা ঠিক আছে, আর আর কিছু তো ঠিক নেই, মানে এরকম অবস্থা হয়ে গেছে, মানুষের সাথে মিশে গেছে, দেখ মানুষের অসুস্থ হয়ে গেলে বেড়ে যে শরীর পরে থাকে কিছু থাকে না, মানে পুরো খাসাটাকে কবর থেকে উঠাইলো, কবর থেকে উঠে একটা পাঠিতে পেঁচাইয়া তা আমাদের কাছে নিয়ে গেলাম মুন্সিগঞ্জ।
মানে কি কঙ্কাল ছিল নাকি?
হ্যাঁ,
কিছু মাংস টাংস,
মানে 80% কঙ্কাল,
মাথাটা কি অবস্থা?
মাথাটা ভালো ছিল, মাথা চুল ছিল না।
আচ্ছা,
মানে বডিটা তো, মাথাটা তো হেবি শক্ত।
জি,
ওই চুলগুলো নেই, চুল নষ্ট হয়ে গেছে।
আর এমনি মুখমণ্ডল,
মুখমণ্ডল গুলা মানে পুরা চিনা জানা অবস্থা হয়ে গেছে।
আচ্ছা আচ্ছা,
মাটি খাই ফেলেছে, চোখ মুখ খাই ফেলেছে মাটি।
আচ্ছা আচ্ছা,
চোখ নাই, কিছু নাই, খাই ফেলেছে, মানে 80% নষ্ট হয়ে গেছে গা। ওই লাশটাকে দেখলাম তখন আমরা সাথে সহযোগিতা করলাম, তখন এটার উপরে একটা কাপড় দেওয়া হলো, যেহেতু মহিলা, এটাকে কবরের মাঝে রেখে কাপড় দিয়া এটাকে উঠাইয়া দুজন উঠাইলো, তা আমরা দুজন সঙ্গে সহযোগিতা করলাম, করে আমাদের গাড়ি স্টেশন আছে, স্টেশন রাখলাম, স্টেশনকে নিয়ে আমরা নিয়ে গেলাম সে মুন্সিগঞ্জ মর্গে। মুন্সিগঞ্জ মর্গে নেওয়ার পরে এটাকে মুন্সিগঞ্জ মর্গে রাখলাম, রাখার পোস্টমর্টম হবে, কারণ পোস্টমর্টম আজকে হবে না, উঠাইতে উঠাইতে সন্ধ্যা হয়ে গেছে, আগামীকাল হবে। আগামীকাল আবার আসলাম, আসার পরে এখন এই যে পোস্টমর্টম হয়েছে, পোস্টমর্টম কেউ নাই কিছু, একটু হাড়ের থেকে, একটু মাংস থেকে, পশা মাংস থেকে একটু মাংস রাখছে, আর মাথায় একটু ফাড়া, একটু মজক রাখছে, যতটুকু পাওয়া যায় ওটাকে আবার ডিনারে করবে আর কি। এরপরে দেখলাম এখন লাশটাকে শোয়া রাখছে, কেউ ধরে না, ডোমো সেও ধরে না, কি করবে, এটাকে প্যাকেট করতে হবে, ওই আবার তাড়িতে পেশাবে, কেউ পেশাচ্ছে না, যার মেয়ে সেও যাচ্ছে না, ভাইও যাচ্ছে না, মানে তার পরিস্থিতি দেখা। তখন আমরা তো দেখতেছি সামনে, দেখুন আমাদের তো দেরি হয়ে যাচ্ছে ভাই, আমাদের দেরি হচ্ছে, আমাদেরকে বিদায় করেন এখন, লাশ দেন, এখন ডোমে চায় টাকা, ডোমের তো টাকা না দিলে কাজ করবে না। তখন আমরা বুঝে দিলাম, ভাই আপনি কিছু ডোমেরে কিছু দেন, এরা তো মদ তাই খায়, এদেরকে এইগুলো কাজ করতে হলে মদ খেতে হয়, যারা ডোম কাটে
জি
এরা এগুলো খায়, এদেরকে কিছু খাওয়াই দেন, তার কাজ সহজ করে দিব না, যতই গভর্নমেন্ট চাকরি করে এদেরকে এটা খাওয়াই তো হবেই, এরা এটা না খেলে তারা কাজ করতে ইজি কাজ করতে পারবে না। তারপরে এদেরকে কিছু দিল দেওয়ার পরে, তারপরে ধরুন তারপরে ডোমে অর্ধেক বাঁধে, অর্ধেক বাঁধে না, পরে আমি নিজে এটাকে নিজেই, আমি নিজেই যতটুক পর্দার সাথে, যেহেতু মহিলা আমার মার মতন বোনের মতন, আমি যতটুক মৃত্যু হয়ে দেখি তারপর তার সাথে পর্দা করা ফরজ, যতটুকু আমি তার সাথে পারলাম পর্দা করে তাকে আমি পেশা গোছাই নিয়ে আসলাম, ওই ডোমের সহ আমি সহ সহযোগিতা করে নিয়ে আসলাম। ওই লাশটা দেখে আমার কাছে এত ভয় লাগলো, আজ 3 মাস হয়েছে দাফন হয়ে গেছে গা, কি হয়ে গেছে, এত এত মোটা মহিলাটা আজ একদম মানুষের সাথে মিশে অর্ধেক হয়ে গেছে গা। তো চিন্তা করলাম আমিও তো একদিন এরকম হয়ে যাবো, এই লাশ আমার নাম মৃত্যু হওয়ার সময় আমার নাম চেঞ্জ হয়ে যায়, লাশ হয়ে যায়, মৃত্যু না হলে আমার নাম থাকে,
এ তো অনেক সত্যি একটা ব্যাপার। এটা নিয়ে আর নাই বলি আমরা,
চোখে দেখা
জি, এটা কি এই প্রথম হয়েছিল এবং একমাত্র ঘটনা যে দাফনের পরে কিছুদিন পরে এটা, আর কখন এরকম হয়েছে দাফনের পরে লাশ উত্তোলন এই ধরনের কোন ঘটনা?
দাফনের পরে হয় নাই, দাফন হইতেছিল, আরেকটা লাশ আমি আমাদের মান্ডা থানা বলে, মান্ডা থানার মান্ডা না সবুজবাগ থানায় একটা আন্ডার লাশ ছিল, মান্ডা ব্রিজের গোড়ায়, এটা হলো 27শে রমজানে দিন। আমাদের অফিসে ফোন দিল থানা থেকে ডিউটি অফিসার, আমাদের থানা অধীনে একটা লাশ আছে, ব্যবহারে স্টার আছে, লাশটা উত্তোলন করতে হবে, তা আমাদেরকে পাঠাইলো, আমরা আমি এক ড্রাইভার গেলাম। তো ওই যে লাশটা হারে মারা গেছে, ওই লাশটার ছেলে মেয়ে 3 দিন আগে আমাদের অফিসে আসছিল, আইসা বলছিল ভাই আমার আমার আব্বাকে পাই না, কেদিন দিনা আমাদের কাছে আসি না। আমি বলছি ভাই 3 দিনে তো আমাদের কাছে কোনো অনুসন্ধান আসে না, লাশ পাইলে আমরা 2 দিন পরে গিয়ে পাই, যদি মর্গে ওরকম থাকে। তখন ওনাকে দুঃখের সাথে বলে দিলাম, উনি চলে গেল, বুঝায় বলে দিলাম ভাই আপনার ডিবি অফিসে খোঁজ দেন, অথবা মর্গে খোঁজ দেন, বিভিন্ন হাসপাতালে খোঁজ দেন, প্রতিবেশী খোঁজ দেন, ওনাকে বুঝে বলে উনি চলে গেল। চলে গেল এমন পরে আমাদেরকে থানা থেকে ফোন দিল, তো ওইলার যে ওনাদের আবার ছবি দেয় নাই, ওই ছেলেরা আসছিল ছবি দেয় আমাদেরকে, তা আমরা লাশ মুরব্বীর লাশ গেলাম, ওই এসআই ছিল হিন্দু, তো আমার বললো কি হাসান ভাই আপনার নাম্বারটা দিয়ে দেন, মোবাইল নাম্বারটা যদি কেউ সন্ধান, তা আমি লাশ দেখে বললাম ভদ্রলোক, ভদ্রলোকই হবে, কি হিরণ চিমিনি থেকে আমরা চিনি, যারা হিরণ পোষণ করে, যারা বিভিন্ন ইয়ে করে, এদেরকে দেখে চিনা যায়, বিক্ষুব দেখলে চিনা যায়, আমি কি লোকটা তো ভদ্রলোক, হ্যাঁ লোকটাকে শুনছি এলাকার লোক থেকে, 3 দিন আগে উনি এলাকা আসছে, এখানে থাকতেন, এখানেই খাইতেন, যে যা যেতে খাইতেন, কিন্তু কিছু বলতে পারতেন না,
আচ্ছা
মানে সেন্স নষ্ট হয়ে গেছে,
মানসিক ভারসাম্য
ছিল না, তারপরে ওনাকে আমরা এখানে থাকতে পারি যেতাম, উনি থাকতো এখানে। তা আজকে সকালে জ্বর আসছে, জ্বরের উপর ওনাকে কিছু ওষুধ খাওয়াইছি, খাওয়ানোর পরে উনি কিছুক্ষণ পরে মারা গেছে। তো মারা গেছে তো উনি এটা আত্মীয় পাচ্ছি না, অনেক সকাল থেকে খোঁজ নিয়েছি, প্রায় সন্ধ্যা আসর হয়ে গেছে, কেউ নাই এখন, তো আপনাদের ছাড়া কোনো উপায় নেই, পুলিশ বললো। ঠিক আছে, তো যা ফর্মালিটি আমাদের প্রয়োজন থানার থেকে আমরা নিয়ে যাই, সবকিছু এসআই করে দিল। করার পরে লাশ আমি নিয়ে গেলাম, নিয়ে তা আমার খুব দেখে লাশ দেখে মায়া লাগছে, মুরব্বী বয়স্ক বাবার মতন দাদার মতন, তখন আমিও সাথে সাথে ছিলাম, যত দিক থাকা যায়। অনেক লাশ, অনেক লাশ হইলে থাকি না, দিয়েই চলে আসি, চিন্তা করলাম লাশটা গোসম করে জানা দিয়ে যাবো। তো ওই নিয়ত করেছি, পড়েছিলাম রোজার মাস, অফিসে করবো কি, ইফতারি সময় রোজার মাস আগিয়ে লাভ কি, রোজার মাস ছিল 27 রমজান। তখন আমি ওই লাশটাকে নিয়ে গেলাম আজিম জুরেন কবরস্থানে। তো নেওয়ার পরে ওইখানে লাশটা রাখলাম গোসল করে, গোসল করে একে গোসল করালো ওই যে লোক আসছে গোসল করানোর পরে। তা আমি সাথে ছিলাম, দেখলাম গোসল করানোর পরে কাপড় পরাইলাম, পরানোর পরে এটাকে জানাজা দিলাম। জানাজা দেওয়ার পরে এখানে কবরস্থানে নিবে, কবরস্থানে নিয়ে এখানে কবরের পাশে রাখা হয়েছে, কবরে ঢুকানো হবে। কবরের শোয়াবো, কবরের পাশে নেওয়া হয়েছে। এই মুহূর্তে এসআই আমাকে ফোন দিছে, হাসান ভাই আপনি কোথায়? আমি কি, আমি কবরস্থানে। কবাই লাশ কি দাফন করে ফেলাইছেন নাকি আছে? আমি কি, না ভাই লাশ তো এখনো দাফন করিনি, দাফন করবো এই মাত্র কবর পাশে নিয়ে আসছি। কবাই একটু রাখেন, লাফন করেন না, আত্মীয়স্বজন পাওয়া গেছে। তখন বলছে, তখন আমার কলজাটা বড় হয়ে গেছে, একটা মানুষের আত্মীয়স্বজন পাওয়া কত একটা আশার থাকে, যে বাপ হারানো, সন্তান হারানো, তাদের হারে গেছে তারা বুঝে কত কষ্ট। তখন আমার দিল থেকে সাহস বললো, যাক আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া দেখ, আলহামদুলিল্লাহ যদি লাস্টটা পেয়ে যায় তাহলে আত্মীয়স্বজন খুশি হবে। তাই আমি ওই যে কবর খননকারীকে বললাম, ভাই রাখো, এদের লোক পাওয়া গেছে, লোক আসতেছে। তো কবর খন করে, না রাখা যাবে না, কবর খন করে ফেলাইছি লাশ দিয়ে কবর ফেলাই। আমি কি, তুমি রাখো, ওনারা আসুক দেখে নোক, যদি ওনার লাশ হয় নিয়ে গেল তা আলহামদুলিল্লাহ, এরা খুশি হইলো, এরা আত্মীয় লাশটা পেয়ে গেল। তখন লাশটা রাখলাম, রাখার পরে ওই মেয়ে আসলো, ছেলে আসলো, আসার পরে কবরস্থানে চলে আসলো, আসার পরে দেখি চিনে আমার, এটা আমার বাপ। তো ওই লোক আমার চিনে আমার, ভাই আপনাকে অফিসে গেছিলাম, আপনি আর কি আপনার অফিসে গেছেন ঠিক, কিন্তু আমাকে বলেন নাই, ছবি দেন নাই।
জি, আর তারা যখন গিয়েছিল তখন তো আপনারা তার খোঁজ পাননি?
না,
আপনারা তো পরে পেয়েছেন,
পরে পেয়েছে। এরপরে কান্নার রোল রোল ছুটে গেল, এরপরে কবরস্থানে কান্নার রোল ছুটে গেল, এরপরে বলল এখন লাশ নিয়ে যাবো। তো এখন তো আমি ওই যে মোহরির যে কবরস্থানের খাতে সব হ্যান্ড ওভার করে দিয়েছি, তো এখন তো লাশ আনতে যেতে হবে ম্যাজিস্ট্রেটের কাছে।
জি,
এখন এরা তো চায় লাশ নিয়ে আসতে, আমি কি, ভাই দেখেন সব জায়গায় ফরমালিটি আছে, এখানে লাশ নিতে আপনি ম্যাজিস্ট্রেট দিতে হবে, ম্যাজিস্ট্রেট ছাড়া লাশ আনতে পারবেন না। তবে কবরস্থানের যে মোহরি সোহাইব হোসেন উনি শিখাই দিল, তা আঞ্জুমান লোকেরা ছাইরেন না, এদের কিন্তু দায়িত্ব, আমাদের দায়িত্ব শেষ। আমরা এতটুকু রয়েছি খালি, মানে ওনার মানবতা মানে দেখার জন্য রয়েছি, কবরস্থান হ্যান্ড করে চলে আসে নিয়ে আমাদের। তো এখন ওই কবরস্থানের যে মোহরি বলছে আঞ্জুমান লোকেরা ছাইরেন না, ছাড়লে লাশ নিতে আপনার কষ্ট হবে, ওনারা যদি থাকে আপনি সহযোগিত হবে। তো উনি আমার পেশায় ধরলো, ভাই আমার লাশটা নেওয়ার ব্যবস্থা করেন। কি করলাম, ওই লোকের নিয়ে আসলাম হাইকোর্টে, হাইকোর্টে গিয়ে তারপরে ম্যাজিস্ট্রেট ধরলাম, ম্যাজিস্ট্রেট ধরে ম্যাজিস্ট্রেটের অ্যাপ্লিকেশন করে ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত নিয়ে, তারপর ওই দিনেই ম্যাজিস্ট্রেট বের হয়ে গেছে অলরেডি রুম থেকে। তো ম্যাজিস্ট্রেট বুঝে বললাম, স্যার আমি আঞ্জুমান হোসেন আসছি, আমাদের এই লাশটা বেয়ার হিসেবে আমরা উত্তোলন করছিলাম, এখন তার ওয়ার সে ভরছে। তো ম্যাজিস্ট্রেট বললো, দেখো এখন আমি বেরিয়ে গেছি। আমি, স্যার এখন আপনি বেরিয়ে, ঠিক আছে আপনি ইচ্ছা করলে এখন ভিতরে যেতে পারেন, এর লাশটা যদি এখন না দেন তো এই লাশটা তো সারাটা রাত্র, আগামীকাল দুপুর পর্যন্ত লাশটা থাকবে বাহিরে, আর লাশটা কবরস্থানে সরাইতে পারবে না, যেহেতু এখন কবরস্থানে আন্ডারে চলে গেছে, আর কবরস্থানে কোনো মরচু না রাখার জন্য, এখন কবরস্থানে লাশটা বের করতে পারবে না, এখন সারা রাত্র হোক সারা দিন হোক থাকবে, তাদের কবর উপর থাকতে হবে, লাশটা কষ্ট পাবে, তার নষ্ট নষ্ট হয়ে যাবে, শুধু লাশে কষ্ট হবে না, এলাকার লোক কষ্ট পাবে, গন্ধ ছড়া যাবে। তো বুঝে বলার পরে, ঠিক আছে তুমি একটা অ্যাপ্লিকেশন লিখে তখন লাশটাকে সে হ্যান্ড ওভার, ঠিক আছে যাও আঞ্জুমান হোসেন যে লাশটা দেওয়া হয়েছিল লাশটা আত্মীয়স্বজনে বুঝে দেওয়া। তো ওই লোক এত খুশি হয়েছে, তার সন্তান, তার মা, তার নাতিরা, মানে পুরো কবরস্থানে রোল হয়ে গেছে গা।
কতদিন যাবত লাস্ট মানে তার কোন সন্ধান পাচ্ছিলেন না?
পাচ্ছিলেন প্রায় এক সপ্তাহ ধরে।
আচ্ছা আচ্ছা।
পাওয়ার পরে এরপরে খোঁজে দেখলাম খুব আত্মীয়, খুব বড় লোক, ছেলে থাকে কানাডা আমেরিকা থাকে। তখন এত খুশি হয়েছে তার ছেলে মেয়েরা আমাদের আমাদের প্রতি, মানে আমার প্রতি কমসে কম বেশি আমার প্রতি, হাসান ভাই আপনি কি উপকার আমার করলেন, আপনি আমার লাস্টের ব্যবস্থা করেন, মানে এই লাস্টের শ্বাস নিতে পারতেন না, এটা চিন্তা করলাম আমি, ভাই আমি কোনো উপকার করতে পারি, আল্লাহবাক করাইছে আপনারা আমার জন্য দোয়া করেন। তো এই আমার একটা লাশ উড়াই থেকে আমি মানুষের একটা, মানে আমি একটু যতটুকু আমার আমার দিল থেকে বলছি আমি এটা একটু সবার কাম করতে পারছি।
তার পরিবার যেন তাদেরকে। ওকে, আমরা গল্পের এই পর্যায়ে আমরা কিছু ফেসবুকের মেসেজ দেখতে পাচ্ছি। কেউ কেউ লিখেছেন রুবেল হুসেন, এরপরে সিফাতুল্লাহ সাইফ লিখেছেন সালাম আবুল হাসান ভাইকে এই ধরনের কাজ করবার জন্য। আবুল হাসান ভাইয়ের পুরো ঠিকানা কি? তার পুরো ঠিকানা হচ্ছে আঞ্জুমানে মুফিদুল ইসলাম, সেখানে গেলেই পাওয়া যাবে আবুল হাসান ভাইকে। আচ্ছা, মুজাম্মেল এরপরে লিখেছেন, এরপরে দীপন পাটোয়ারি, তিনি চাঁদপুরে ঢাকা এফএম শুনতে পান না, অনলাইনে খুব কষ্ট করে শুনছেন, এই জন্য অনেক ধন্যবাদ দীপন আপনাকে। আলামিন তিনি লিখেছেন আপনার সামনে যেগুলো হয় ভয় লাগে না? হ্যাঁ, ভয় লাগতো আবুল হাসানের, সেটা অনেক আগে, বছর দু তিন এই কাজ শুরু করবার পরে দু তিন বছর তার একটু একটু ভয় লাগতো, এখন অনেকটাই স্বাভাবিক। অনুকূল ঘোষ তিনি লিখেছেন খুবই সাহসী কাজ হাসান ভাই, আসলেই সাহসী কাজ এবং স্যালুট করতেই হয়। অপু রুবেল তিনি লিখেছেন শুনতে খুব ভালো এবং ভয় ভয় লাগছে। এই সহ সম্পর্কে আচ্ছা না, প্রিন্স আহমেদ লিখেছেন যে এই পেশা সম্বন্ধে জানার অনেক কৌতূহল ছিল এর আগে, আজ জানতে পারছি, এই জন্য অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ প্রিন্স, আপনি আমাদের সঙ্গে রয়েছেন। আপেল মাহমুদ লিখেছেন আজ আর ঘুম হবে না ভাইয়া। আচ্ছা, তার ঘুম হবে না, এতই ভয় লাগছে। এরপরে জয় আমাদেরকে লিখেছেন অন্ধকারের গল্প আমি আর আমার মামা শুনছি, খুবই ভয় লাগছে। এরপরে দেওয়ান মানিক তিনি লিখেছেন যে এই পর্ব মিস করলে কোথায় পাবো? আচ্ছা, এই পর্বটি আপনি মিস করলে পাবেন আমাদের ওয়েবসাইটে, ঢাকা এফএম 90.4 এর ওয়েবসাইট, যেটার অ্যাড্রেস www.dhakafm904.com, সেখানে গেলে আপনি ডাউনলোড করে এই এপিসোডটি পেতে পারেন, শুনতে পারেন। এরপরে বিপ্লব SMS করেছেন, নীরব খান লিখেছেন রিয়েল স্টোরি, একেবারেই একেবারেই নিখাদ ঘটনা, কোন প্রকার খাদ নেই, কোন প্রকার মিথ্যা নেই। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। চলছে অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা এফএম 90.4 এ। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আঞ্জুমানে মুফিদুল ইসলামে যিনি ক্যারিয়ার হিসেবে কাজ করছেন জনাব মোহাম্মদ আবুল হাসান। হাসান তার বিভিন্ন অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেছেন, আশা করছি আরো অনেক কিছু আমরা শুনবো। আমাদেরকে লিখুন 16260 এই নাম্বারে, কেমন লাগছে এপিসোড আর কি করলে ভালো হতো, এরপরে এপিসোড কেমন দেখতে চান, সবকিছু লিখে আপনি আমাদেরকে SMS করতে পারেন 16260 এই নাম্বারে। শুরুতে লিখুন নাম, কোথা থেকে শুনছেন এই মুহূর্তে, সেই জায়গাটির নাম এবং আপনার বয়স। যারা আসতে চান অন্ধকারের গল্পে তারা লিখুন OG স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। অন্ধকারের গল্প আজকের এপিসোড একেবারে শেষ হয়নি, আমরা ধারণা করতেই পারি যে আরো অনেক কিছু রয়েছে এবং আবুল হাসান আমাদেরকে বলেছেন এরকম আরো অনেক ভয়ঙ্কর এবং লোভহর্ষক ঘটনা তিনি আমাদের সঙ্গে শেয়ার করবেন। আজকে আমরা আপনাদের যথেষ্ট সাড়া পেয়েছি ফেসবুকে, যারা এখনো জয়েন করেননি আমাদের ফ্যান পেজটিতে, জানিয়ে দিই অ্যাড্রেস www.facebook.com/dhakafm90.4। আমরা ছোট্ট একটা বিরতি নেব, খুবই ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবারও ফিরে আসছি আবুল হাসানকে নিয়ে, জুয়েল আছি আপনার সঙ্গে, শুনছেন ঢাকা এফএম 90.4, চলছে অন্ধকারের গল্প।
This track was downloaded from FusionBD.com.
অন্ধকারের গল্প।
শুনছেন ঢাকা এফএম 90.4 মাই সিটি মাই টিউন, চলছে অন্ধকারের গল্প, জুয়েল আছি আপনার সঙ্গে, 12:36 এই মুহূর্তে আমাদের স্টুডিও ঘড়িতে সময়, এবং আজকে আমরা আমাদের অতিথি যিনি রয়েছেন তিনি আবুল হাসান, যিনি কাজ করেন একজন ক্যারিয়ার হিসেবে আঞ্জুমান মুফিদুল ইসলামে। তিনি এতক্ষণ আমাদের সঙ্গে তার অনেক ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, লাশ মৃতদেহ, মৃত্যু এবং মৃতদেহ দেহ নিয়েই যার কাজ। আমাদেরকে অনেকেই লিখেছেন এবং জানিয়ে রাখি ফাঁকে যে
হাসান ভাইয়ের কাছে যদি আপনার কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, অনুষ্ঠান এখনই শেষ হচ্ছে না, আমরা আরো অনেক ঘটনা শুনবো তার কাছ থেকে, তো এই ফাঁকে জানিয়ে রাখি যে আপনার মধ্যে যদি কোনো প্রশ্নের উদ্রেক হয়, কোনো প্রশ্ন যদি করতে ইচ্ছে হয় হাসান ভাইকে, আমাদেরকে লিখুন 16260 এই নাম্বারে, 16260 এই নাম্বারে। আমি জানি যে কোনো প্রশ্ন আপনাদের মধ্যে আসে, আসতেই পারে, খুবই স্বাভাবিক, সো সেই প্রশ্নগুলি আপনি আমাদেরকে পাঠান। হাসান ভাই, আশা করছি হাসান ভাই আপনাদের প্রশ্নের উত্তরগুলি দিবেন আজকে, আমাদেরকে, আমাদের সবাইকে আপনাদের উত্তরগুলি দিয়ে তিনি যাবেন। আর হাসান ভাই, আমরা আবারও ফিরে আসি আমাদের অনুষ্ঠানে। কেমন লাগছে আসলে এই ধরনের গল্প করতে গিয়ে, আমাদেরকে একটু জানান আপনি।
জি, আসলে এই গল্পগুলো কেউ জানে না, মানুষ তো জানা দরকার, ভালো লাগছে।
আপনার জানাতে পেরে কি হালকা লাগছে?
হ্যাঁ, আমার কাছে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে।
জানি না যে কিভাবে একটা বেয়ারিশ লাশকে আঞ্জুমানে মুফিদুল ইসলাম তারা গ্রহণ করে, কিভাবে দাফন করে, কিভাবে দুর্ঘটনার যে স্পট সেখান থেকে তাদেরকে জোগাড় করে। অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি এবং সেই সঙ্গে অনেক SMS যারা পাঠাচ্ছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। দারুণ এই ওয়েদারে, আজকের এই ঠান্ডা ওয়েদারে নাকি খুব ভয় ভয় লাগছে অনেকেরই, ভয় তো আমারও একটু একটু লাগছে, তবে এটুকু বলতে পারি যে ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক এবং এই ঘটনাগুলি সত্যি, এই ঘটনাগুলি প্রতিনিয়তই হয়তো ফেস করছেন হাসান ভাই, আবুল হাসান, তার গল্প আমরা আজকে শুনছি। হাসান ভাই, আমরা দেখতে পাচ্ছি অনেকে লিখেছেন যে আপনি অনেক সাহসী, আপনি অনেক ভালো কাজ করেন, অনেকে দোয়া করেছেন আপনার জন্য এবং লিখেছেন যে হাসান ভাইয়ের মতো মন নিয়ে কাজ করলে আমাদের দেশটাই বদলে যেত তার মতো। আমি খুবই অবাক হচ্ছি আসলে, মানুষ সবাই আজকে শ্রোতারা আপনাকে এত এত দোয়া করছেন, এত পছন্দ করছেন, জিজ্ঞেস করেছেন যে আপনার পরিবারের কয়জন আছেন, পরিবারের সবাই কিভাবে দেখেন এই কাজটি, সবকিছু আমরা আপনার কাছ থেকে জানবো, তবে আরো কিছু ঘটনা শুনতে চাই আপনার কাছ থেকে। এতক্ষণ পর্যন্ত আমরা মোটামুটি সবগুলিতে গিয়েছি, তবে আরেকটু জানতে চাই যে লাশ যখন বহন করেন আপনারা, আপনাদের আঞ্জুমানে মুফিদুল ইসলামে যখন একটা লাশ আসে সেটাকে আপনারা গ্রহণ করেন থানা থেকে অথবা মর্গ থেকে, সেখান থেকে গ্রহণ করে আপনারা যখন লাশ নিয়ে যান, একটা ঘটনা আমরা শুনেছিলাম গাজীপুর থেকে বরিশালে নিয়ে যাচ্ছিলেন, কেন জানি সময়টা একটু বেশি লাগছিল, স্বাভাবিক সময়ের চেয়ে বেশি লাগছিল, রাস্তায় দুবার পাংচার হয়েছে, এই ধরনের ঘটনা আর আর হয়েছে লাশ বহনকারী গাড়িতে যখন আপনি ছিলেন?
হ্যাঁ, লাশ নিয়ে তো অনেক হয়ে থাকে, অনেকগুলো মনে নেই, অনেকগুলো মনে আছে,
যতগুলো মনে আছে আমরা দু একটি শুনতে চাই।
আমার ঘটনা একটা হয়েছিল, আমরা যখন, এটা হলো আপনার 2001 সালে এই ঘটনা, আমার 2 সালের শেষ দিকে আমি যখন মর্গ থেকে লাশ নিয়ে জুরাইন কবরস্থান যাব, তখন আমাদেরকে লাশ দিল 12-13, ঠিক আছে, যে যে ধুম দায়িত্বে থাকে ওখানে সেখানদার আলী,
একসঙ্গে এতগুলি লাশ।
জি, আমরা
এটা কি মানে দীর্ঘদিন জমে থাকা লাশগুলি?
হ্যাঁ, জমে থাকা
বেওয়ারিশ লাশগুলি,
সপ্তাহে একবার দেওয়া হয়, দুবার দেওয়া হয় অথবা 15 দিন একবার, সপ্তাহে বেশিরভাগ দেওয়া হয় আমাদেরকে লাশ, ঠিক আছে।
কতগুলি লাশ?
10-15, 8-9, কোন সময় 20 হয়ে যায়, আগে লাশ বেশি হইত, আগে মাসে 15 দিন পরে 10 দিন পরে লাশ দিত, তখন 20-22 লাশ নিতাম।
আচ্ছা, কখন ঠিক কয়টার দিকে এই লাশগুলি আপনাদের কাছে হস্তান্তর?
আমাদের হস্তান্তর করে আমাদেরকে সকালে ফোন দেয় অথবা একদিন আগে পূর্বে মেসেজ দেয়, আজকে ঢাকা মেডিকেল মর্গে 20-12-10 যত থাকে আর কি, আমাদেরকে ডিউটিতে মেসেজ দেয়, ডিউটিতে মেসেজ লিপিবদ্ধ করে, লিপিবদ্ধ করে আমরা যখন সকালে ডিউটিতে আসি 7টার সময়, তার সঙ্গে সঙ্গে বলে আজকে মর্গে লাশ আছে, উনি যাবে, ডিউটি স্যার সিলেক্ট করে দেয় আজকে এরা লাশে যাবে, ঠিক আছে। তখন আমাদের কাজ শুধু আছে লাশ টানা, অফিসিয়াল কোনো ডিউটি নেই, আমাদের সকাল থেকে যতক্ষণ লাগবে লাশে ক্লিন করা, তখন ওই লাশগুলো আনার জন্য আমরা যাই আমাদের অফিস থেকে, অফিস থেকে আমাদেরকে যখন মেসেজ দেয় তখন আমরা কাপড় নিই, যদি 10টা লাশ হয় 10টা লাশের কাপড় নিই, 20টা লাশ হলে 20টা লাশের কাপড় নিই, কাপড় আতর গোলাপ জল যা লাগে আমরা সমস্ত কিছু গাড়িতে নিয়ে, পিক আপ ভ্যান আছে আমাদের, কভার ভ্যান আছে, ওগুলো নিয়ে আমরা যাই, দুজন ক্যারিয়ার যাই, একজন ড্রাইভার যাই, যাই আমরা লাশগুলোকে শনাক্ত করি কোনগুলো আমাদেরকে দেওয়া হবে, অনেক লাশে থাকে কি, তখন আমরা বলে আমাদেরকে দেখা যায় যাই দায়িত্বে থাকে ডোম অথবা যারা কাজ করে ওখানে লোক কর্তৃপক্ষ, আমাদেরকে দেখায় এই লাশগুলো আপনাদের দেওয়া হবে, এই লাশগুলো আপনারা নিয়ে যাবেন, তখন ওই লাশগুলো আমরা দেখা শনাক্ত করি কোনো কিছু আছে কিনা অথবা কোনো অসুবিধা আছে কিনা, তখন অন্য কাগজপত্র দেখার উপর কাগজপত্র নেই, কাগজপত্র গুলো ওকে আছে কিনা, জিডি নাম্বার আছে কিনা, কোন ইয়ার নাম্বার আছে কিনা, সবকিছু দেখার পরে কাগজপত্র নেওয়ার পরে আমরা লাশগুলো বাঁধা শুরু করি। লাশগুলো বাঁধিয়ে আমরা ক্যারিয়ার নিই, ড্রাইভারের সময় তো লাশ বাঁধে না। এরা আমাদেরকে সহযোগিতা করে একটু গাড়িতে উঠানোর সময় নামানোর সময়, তখন আমরা দুইজন ক্যারিয়ারের ওই ঘরে ঢুকি, যে ঘরটা থাকে ওটা আবদ্ধ ঘর থাকে, ওই ঘরে ঢুকে লাশগুলো বাঁধতে হয়। তখন আমরা কাপড় টাপড় যা আছে কাপড় গুলো বাস করে কাটা সমস্ত গুলো বাহির থেকে সবকিছু কেটে উঠে নাড়ায় মোড়ায় কেটে আমরা ভিতরে ঢুকি, মানে ওই পজিশন নিয়ে ভিতরে ঢুকি, যাতে আমরা শেষ করে বাইর হবো, দশটা হোক বিশটা হোক পাঁচটা হোক সমস্ত গুলো ভিতরে ঢুকলে আমরা বাইরে নেই, একবার শেষ করে বাইর হই। কারো পান খাওয়া বসে পান খেয়ে নেয় গন্ধের কারণে, আর আমি বেশিরভাগ আতর ইউজ করি যাতে গন্ধটা আমার ভিতরে অনুভব না করে, তো ভিতরে তো গন্ধ বিষম গন্ধ, আমি বেশিরভাগ যখন আমার পকেটে আতর থাকে আমি আতর নিয়ে ইউজ করি, আতর ইউজ করে ভিতরে ঢুকি, কোনো কিছু খাওয়ার অভ্যাস আমার নাই।
ওই ঘরে লাশগুলি কিভাবে থাকে?
লাশগুলো সিরিয়াল শোয়া থাকে,
সিরিয়াল দিয়ে
সিরিয়াল শোয়া থাকে, উত্তর দক্ষিণকে শোয়ানো থাকে, তখন দেখানো দেয় ওইগুলো আমরা নিয়ে যাবো
ফ্লোরে, নাকি
ফ্লোরে? হ্যাঁ ফ্লোরে,
ফ্লোরে
ফ্লোরে থাকে। হ্যাঁ ফ্লোরটা আবার টাইস করা, ফ্লোরে থাকে। টাইস হলে কি বলব, মানুষের রক্তে অত মানুষের তৈলে টাইস গুলো পিচল হয়ে যায়, মানে এরকম পিচল হয়ে যায় মানে একটা পড়লে হাত ভেঙে যাবে। আমরা তো ওই আমাদের বোর্ড দেওয়া অফিস থেকে ওই বোর্ড পিঁধালেই, ওই বোর্ড পিঁধে আমরা হাঁটতে সহজ হয়, তো ওই কাদার মাঝে মাঝে কাজ করার সমস্যা হয় না, কাদা হইলো। বিভিন্ন কারণে মৃত্যুর লাশ আছে, অনেক সময় হিরণচিও হয়, অনেক সময় ভালো মানুষ ওখানে থাকে, ওইখানে অনেক বড় লোকের সন্তানের লাশ শুয়ে থাকে। দেশ থেকে বরিশাল থেকে আসতেছিল অথবা দিনাজপুর থেকে আসছিল, রাস্তায় মারা অ্যাক্সিডেন্ট মারা গেছে, তো ওইটা সে হইতে পারে কুটিপতির ছেলে, তো বেওয়ারিশ রাস্তা পড়ে গেছে, এরকম হয় অনেক সময়। তখন আমরা ওই লাশগুলো দেখা থাকে দেখা দেয় আমরা দেখা দেয় ওই গইনা লাশগুলো আমরা কাপড় পরাই, কাপড় তো আগে বাইরে কাপড় টাপড় পরাই সুন্দর করে সম্মানে আমরা এগুলোকে বাঁধি। তখন আমার ওই বান থেকে একটা ঘটনা ঘটছিল, যখন আমরা লাশটা বেঁধতে বাঁধতে যাই তখন তো দুজনে লাশটা উঠাই, একটা মানুষকে দুইটা লোকে আমরা উঠাই, উঠাই কাপড় পরাই, যখন কাপড় পর যখন ওই লাশটা সিরিয়ালের শোয়া আছে, যখন ওই লাশটাকে আমি হাতে ধরে টান দিতে গেছি, তখন একটা হাত ছুটে আমার কাদের মধ্যে বাড়ি খেয়েছে গা।
আচ্ছা,
যখন আমি হাত ধরে টান দিতে গেছি, হাতে ধরে যখন উঠাবো লাশটাকে কাপড়ে শোয়াবো, তখন একটা হাত আমার হাত উঠানোর সঙ্গে সঙ্গে আমার হাত ছুটে এসে পড়ছে, আইসে আমার কাদের মধ্যে বাড়ি খেয়েছে, তখন আমি থিয়া দৌড় দিছি।
আচ্ছা,
মানে একটু ভয় লাগতেছে, স্বাভাবিক বই তোলার কথা, ওইখানে কেউ নেই, অন্ধকার বদ্ধকর, শুধু লাশ আর লাশ, মাত্র আমরা দুইটা লোক, যখন একটা লাশের হাত টান দিলে ছুটে আইসা পরে, তখন তো ভয় লাগার কথাই, যতই আমি মজবুত হয়ে যতই আমি পাকা হই না কেন, কিন্তু একটা লাশ তো তারপর যতই আমি সাহস করে বাঁধেছি আমার দিনের ভিতরে ভয় একটু 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 আসছে,
মানুষ হিসাবে
মানুষ হিসাবে থাকতে সবাই থাকতে পারে, তখন আমার একটু ভয় লেগে গেল। তবে লাশটা হাতটা সেরে দূর ফিরে একটু আড়ালে চলে আসি, তাহলে আমার সাথে ভাই কি হয়েছে ভাই, আমি কি ভাই লাশের হাত খুলে গেছে গা, ওই পোস্তে পোস্তে হাতরা মানে একদম ঘোড়াতে পৌঁছে গেছে গা, খুলে গেছে গা। তখন আবার কিছুক্ষণ ভয় কাটার পরে মানে স্থির হয়ে তারপরে আবার গিয়ে লাশটাকে বাঁধলাম। এটা ওই দিন আমার একটু ভয় লাগছিল, আবার মানে আবার ভয় জাগানো হয়েছে লাশটা, তো না এতদিন তো হাত খুলে নেয় হাত খুলে গেল গা, তো এবারে এটাকে আবার হাতটাকে এক ওইটাকে বাইধা হাতটাকে জায়গা মতো রেখে দিলাম, রেখে দিয়ে আবার কাপড় পরে রেখে নিয়ে আসলাম, এই দিন একটু বলা ছিল, এরপরে নিয়ে এসে কবরস্থান নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটাকে আবার ওই দাবন টাবন করলাম, আরেকদিন মরে গেলাম, যাওয়ার পরে এরকম ওই দিন ছিল বাইশটা লাশ, বাইশটা লাশ কাপড় টাপড় পরাইলাম, সুন্দর কাপড় টাপড় পরানোর পরে পিক আপ গাড়িতে রাখছি, রাখার পরে ওই পিক আপটা ছিল খোলা, মানে তিরপাল লাগানো, যখন লাশ খাই লড়তেছে লড়তেছে কাপড় পরানো লাশ লড়তেছে, তখন ভাবলাম কি লাশ কি মরে নাই, লড়তেছে কি, খালি একটা মানে যখন মানুষের পেট লড়ে যে শব্দ হয় এরকম পেট লড়তেছে।
আচ্ছা,
লাশটা বাঁধলাম, বাঁধার পেট লড়ে কেন, কারণ নাকি লাশটা কি জীবিত রয়ে গেছে নাকি, আর জীবিত হলে তো আমরা যখন উঠেলাম তখন কথা বলতো অত কিছু হইতো, ভয়ও লাগতেছে আমার লড়তে আছে, মানে এখন গাড়িতে নাইমা দেখতে মানে যে দেখুন কবর সঙ্গে লড়তেছে, তখন গাড়িতে নামলাম, নাইমা নামার পরে যখন আমি লাশটার সামনে যাবো যাইতো ভয় করে আবার যাইতো হইব, মানে এখন ভয় করে আছে আমার সামনে যেতে, মানে একটা লাশ কাপড় পরাইলাম মর্গে থেকে কবরস্থান নিয়ে আসলাম, লাশ লড়তেছে কেন,
আচ্ছা, তখন লাশটা কোথায় ছিল? পিকআপে? না,
পিকআপে ছিল।
আচ্ছা, কিভাবে নড়ছিল?
মানে মানে যে মানুষের নিঃশ্বাস ফেলার জন্য পেটা লড়ে,
শ্বাস প্রশ্বাসের সময় আমাদের পেট
পেট বুক লড়ে, এটা লড়তেছে,
এরকম আপনি দেখতে পাচ্ছেন?
দেখতে পাচ্ছি।
আচ্ছা,
কাপড় পরানো, কাপড় উপরে লড়তেছে। তো লড়ার পরে তখন আমি গাড়িতে নামলাম, নাইম্যা তখন আমরা দুইজনে নামলাম, দুই কিরিয়া নাইম্যা। তো ড্রাইভার ছিল, ড্রাইভার বলছে তোমরা লাশটা নামাও।
তখন কটা বাজে ঠিক?
তখন দুপুর দেড়টা।
দুপুর দেড়টা? আচ্ছা,
সকালে আসছি লাশ বাঁধতে মধ্যে দেড়টার মধ্যে, তিন চার বিশ লাশ বাঁধ করতে করতে তখন নামাইয়া লাশটা নামার কথা। তখন ড্রাইভার বললো লাশটা খোলো। পচা লাশ এটা লড়বে কেন? তো খুললে, যখন খুলছি, খোলার সঙ্গে সঙ্গে দেখি পেয়ার থেকে বিশাল এক ইঁদুর।
আচ্ছা আচ্ছা,
ফুটকে যে দৌড়। তখন আরো আমাদের আরো ভয় লেগে গেল, ভাই লাশের ভিতরে ইঁদুর। ওই যে বদ্ধ করে ছিল, তো ইঁদুরে মানুষের ভুঁড়িটা খাইতে গেছিল আর কি।
আচ্ছা আচ্ছা, মানে পেটটা আগে থেকে কাটা ছিল?
হ্যাঁ, কাটা ছিল। যখন কাটা ছিল তখনই ঢুকছে। যখন কাটা, যখন এটা পোস্টমর্টম হয়, যখন সিলায়, ব্যবহারিক লাশ গুলো এত ভালোভাবে সিলায় না, মানে মোটামুটি কোন সাপোর্ট দিয়ে রাখে,
জোড়া লাগানো,
জোড়া লাগানো থাকে। তখন এটা যখন রাখা হয়, যখন পৌঁছে গেলে মানুষ সুতোতে বাঁধা, সুতোর আসতে পৌঁছে জায়গা, তো ওইটা তো আর যখন আমাদের দিয়ে তো আর বাঁধার প্রয়োজন হয় না, তখন আমরা কাপড় বেসে নিয়ে আসি। তখন ওই দিন আমার খুব ভয় লাগছিল, একটা লাশের ভিতরে ইঁদুর, ইঁদুর বের হয়ে গেল। তখন আমরা কক শুরু করলাম, মানে এটা আলোচনা শুরু করলাম, আজ তাই লাশের ভিতরে ইঁদুর, আমরা মনে হচ্ছে জীবিত মানুষ, আমরা গাড়িতে আলোচনা করেছি আর কি। তারপরে আমরা ওইটা বিষয়ে আলোচনা করলাম, মানে এটা পুরো একটা সবার কাছে আলোচনার পাত্র হয়ে গেল আমাদের। চাকরির প্রথম ওইটি হয়েছিল এরকম। তারপরে এখন তো আমরা এখন তো দেখি নেই, অথবা আমরা ওইভাবেই ইয়া করি, শিলিমিলি থাকলে শিলানো দেওয়া হয়। নিজের কাছে খারাপ লাগা দেখলে ইঁদুর ক্লাসে মিলে থাকা, ওই দিন একটু ভয় লাগছিল। এই দুইটা ভয় আমার খুব কাজ করছে। এই লাশ মধ্যে লাশ বাঁধলাম, লাশ লড়তেছে, কারণটা কি? মৃত্যু হয় নাকি? যেটা মানুষ কি ডুম কাটলো নাকি? তখন দেখি না, আসলে তো এটা লাশ না, লাশের ভিতরে একটা প্রাণী ইঁদুর কাজ করেছে।
জি, এটা তো আসলে কখনোই আপনি ফেস করেননি যে একটা মৃত লাশ পরে কি জীবিত আবিষ্কার করেছেন? কখনো এমন হয়েছে?
না,
কখনোই হয়নি এ ধরনের ঘটনা।
আমাদের তো এরকম ভাবে দেওয়া হয়, যাতে পাঁচ দিন পনেরো দিন পরে,
আপনারা তো একটু দেরিতেই পান, সো এই ধরনের কোনো সম্ভাবনা থাকে না। একবারই শুধু এই ধরনের ঘটনা ঘটেছিল, কিন্তু ঘটনা যেটা দেখা গেল পরে গিয়ে, যে পেটের ভিতরে একটা ইঁদুর ছিল, যার কারণে পেটটা নড়ছিল। আপনারা ধারণা করেছিলেন যে লাশটা জীবিত আছে। ওকে, আমাদেরকে অনেকে লিখছেন, লিখতে থাকুন 16260 এই নাম্বার SMS। ফেসবুকে জয়েন করুন, facebook.com/dhakafm90.4, www.facebook.com/dhakafm90.4। সেখানে গেলে দেখতে পারবেন যে কে আজকে আমাদের সঙ্গে গল্প করছেন, অন্ধকারের গল্পে আজকে অতিথি কে। তিনি আবুল হাসান, তিনি ক্যারিয়ার হিসেবে কাজ করছেন আঞ্জুমান মফিদুল ইসলামে। আবুল হাসানের কাছ থেকে আমরা অনেক ঘটনা শুনলাম, এবং আশা করছি আরো অনেক ঘটনা শুনব। বিরাজ সাহা, তিনি জিজ্ঞেস করেছেন হাসান ভাইয়ের কাছে প্রশ্ন যে কিভাবে উনি এই ধরনের কাজ করেন, কি বলবেন?
কাজ তো কাছে কাজে, ওই কাজ এখন আমি কাজের নিয়ে তো দেখি না, এখন সেবার নিয়ে কাজ করি।
জি,
আসলে আল্লাহ তালা আমাকে মানুষ করে বানাইছে, আর যারা উত্তম তারাও মানুষ, আমার মতে মানুষ এবং নবীর উম্মত, ওই হিসাবে তাদেরকে আমরা দেখভাল করি এবং আমরা এটাকে উপস্থাপন করি আমাদের মাঝে।
জি, আরো অনেক প্রশ্ন, আমরা প্রশ্নগুলি নিব, আমরা আবুল হাসানের কাছ থেকে উত্তরগুলি অবশ্যই নিব, তবে এখন না, আমরা আরো অনেক ঘটনা শুনতে চাই তার কাছ থেকে। এমন অনেক ভয়ঙ্কর কাহিনী তিনি আমাদেরকে শুনিয়েছেন, অনেকগুলি, আমরা চাই আরো কিছু আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমাদেরকে SMS করছেন ফারহানা, তিনি লিখেছেন তার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, তারপরও তিনি শুনতে চান। আসলে আমাদের শোনা উচিত, কারণ আমরা এই ধরনের গল্প এর পরে আবার কবে শুনবো আমরা জানি না, এই ধরনের গল্পের আগেও আমরা শুনিনি হয়তোবা, আমি নিজে শুনিনি, জানি না আপনাদের ব্যাপারটি কি। আমি নিশ্চিত হয়ে বলতে চাই না যে এই ঘটনা আপনারা এর আগে কখনোই শুনেননি, বাট আমি কখনো শুনিনি এই ধরনের ভয়ঙ্কর ঘটনা, বেহারিস লাশ কিভাবে থাকে, কিভাবে তাদেরকে দাফন করা হয়। ওয়েল, আমাদেরকে শিমুল সাভার থেকে লিখেছেন, আচ্ছা তার বেতন কত? আমরা এই প্রশ্নের উত্তর তার কাছে আসলেই চাই না, এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমরা এই বিষয়ে তার কাছ থেকে জানতে চাইব না শিমুল। এরপরে দেখতে পাচ্ছি দেবী সাহা SMS করেছেন, এরপরে পাপড়ি খিলগাঁও থেকে লিখেছেন, আল্লাহ পাক হাসান ভাইয়েরকে ভালো রাখবেন, তিনি সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন দোয়া করেছেন। এরকম অনেক এসএমএস হাসান ভাইয়ের জন্য এবং আজকের গল্পটির প্রশংসা করেছেন। আর জানিয়ে রাখি আরো একবার, যদি দেখতে চান হাসান ভাইকে কে আজকে আমাদের অতিথি, ভিজিট করুন আমাদের ফেসবুক ফ্যান পেজটি facebook.com/dhakafm90.4। অনেকগুলি ফেসবুকের ফ্যান পেজ রয়েছে আমাদের, কিন্তু আমাদের একটাই অফিসিয়াল এবং অরিজিনাল, বাকিটা আসলে আমাদের না, অনেকে ভালোবেসে তৈরি করেন এই ফ্যান পেজটি। জানিয়ে রাখি কি করে বুঝবেন আমাদের অরিজিনাল ফ্যান পেজ কোনটি, যেটাতে ফ্যান সংখ্যা, বন্ধু সংখ্যা, শ্রোতা সংখ্যা, আমাদের ফ্যামিলি মেম্বার যাই বলুন না কেন, 4,47,000, সেটাই আমাদের আসল এবং অফিসিয়াল ফ্যান পেজ। আমাদেরকে লিখুন, লিখতে থাকুন 16260 এই নাম্বার, অথবা ফেসবুকে facebook.com/dhakafm90.4। তাসনিম ঐশী লিখেছেন, ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে, বাট আমি ঢাকা এফএম এর এত বড় ফ্যান, সো ভয় পেলেও আমি অন্ধকারের গল্প শুনবো। আশা করছি সবাই এনজয় করছেন আজকের এই দারুণ ওয়েদারে অন্ধকারের গল্প। হাসান ভাই, আমরা আরেকবার আপনার কাছ থেকে জানতে চাই যে বিভিন্ন দুর্ঘটনায় আপনারা গিয়ে লাশ গ্রহণ করেন এবং দাফন করেন, শুধুমাত্র রোড অ্যাক্সিডেন্ট, এরপরে বিভিন্ন ধরনের দুর্ঘটনা বলতে হত্যাকাণ্ডের কোন লাশ কি আপনারা দাফন করেছেন, পেয়েছেন? খুন হয়েছে এমন কোন জায়গা, এমন কোন জায়গা থেকে, স্পট থেকে কি লাশ উদ্ধার করেছেন?
খুন হওয়ার লাশ বলতে আসলে আমরা কেরিন করি, ঠিক আছে, অনেক সময় গাড়ি, আঞ্জুমানের গাড়ি তো বিভিন্ন জায়গায় নিয়ে যায়, তখন আমরা লাশ দিয়ে বিভিন্ন হাসপাতালে অথবা মর্গে অথবা দেশে নিয়ে যাই, এতটুকু করছি। কিন্তু দেখছি প্র্যাকটিক্যাল, তাকে গুলি করা হয়েছে, দুইটা পাও কেটে দেওয়া হয়েছে, হাত কেটে দেওয়া হয়েছে, ওটাকে মর্গে নেওয়ার জন্য গাড়ি পাচ্ছে না, তো আঞ্জুমান গাড়ি তো ঢাকা সিটি ফ্রি সেবা দেয়, তো আঞ্জুমানে ফোন করে গাড়ি নেওয়ার জন্য, পিক আপ ভ্যান নিয়ে, তো ওইটাকে আমরা মর্গে পোষাই দিই। আবার মর্গেতে যখন পোস্টমর্টম শেষ হয় তখন আবার আমরা কবরস্থানে অথবা তার দেশের বাড়িতে পৌঁছানোর জন্য ওরা ব্যবস্থা করে দেয় আঞ্জুমান, তো ওইটা দেখছি এরকম। তো দেখার পর অনেক লাশই আসলে অনেকই দেখছি, লাশ উঠতে যেহেতু চাকরি করি লাশের এক জায়গায়, লাশ তো দেখাই কম বেশি, তো অনেক সময় এক লাশ নিয়ে গেলাম হাত পাও কাটা, হাত কেটে, হাত দুই পা, হাত দুই পা কাটা।
কোথায় এটা?
এটা ঢাকার ভিতরেই, তখন এটাকে নিয়ে যাবে মর্গে, হাত পা গুলো পাইছে তো একসাথে গেলে মর্গে নিয়ে গেলাম,
মানে বিচ্ছিন্ন
বিচ্ছিন্ন, হ্যাঁ,
হাত পা মানে চারটা অংশ আলাদা শরীর থেকে,
তখন মর্গে নিয়ে দিয়ে আসছি আমরা এতটুকুই। তো দেখার পরে নিজের কাছে অনুভূতি হলো, মানুষ
কিভাবে দিয়ে আসলেন, মানে
এটাকে ওই যে একটা বাক্স কিনা, বাক্স তো রাখা হয়েছিল, বাক্স কিনে ছিল, বাক্স তরিকে বাক্স থেকে নিয়ে দেওয়া হয়েছিল।
একেবারে শেষের দিকে যাব, আমাদের সঙ্গে যারা রয়েছেন অনেক ধন্যবাদ। এই যে চার খণ্ড, আট খণ্ড হিসাবে, পাঁচ খণ্ড একটা শরীরের, চারটা অংশ সহ শরীরের মূল অংশটি সহ, এটা কি কোন ধরনের সেলাই টেলাই করতেন নাকি?
আমরা সেলাই করি না, আমরা শুধু খালি এটাকে ক্লিন করে দিয়ে আসছি মর্গে, মর্গে পোস্টমর্টম হবে, সেলাই হবে, তারপরে ওগুলো হওয়ার পরে আবার বাসায় পৌঁছে দিয়েছি এতটুকু।
আচ্ছা, ক্লিন করছি। খুব খারাপ লেগেছে এমন কোন ঘটনা আছে যে দেখে? খারাপ সবগুলিতেই লাগে,
খারাপ সব লাগে, কিছু কিছু বেশি লাগে।
আমার
ঘটনা একটা মনে আছে, আমি যখন একটা ছেলে হঠাৎ তার সিঙ্গাপুর যাওয়ার সমস্ত কাগজপত্র ওকে চলে যাবে, মানে সে সকালে ফ্লাইট করবে, সকালে তার ফ্লাইট হবে, রাত্রি 12টার দিকে তার আম্মা মারা গেছে, তখন ওই কথা মনে পড়লে আমার এখন চোখে পানি এসে পড়ে। হঠাৎ আম্মা মারা গেছে, এখন সে কি করবে, মাকে সে দাফন করবে না সে বাহিরে যাবে? তো দেখলাম এখনো আজও দুনিয়াতে, বাংলাদেশে কেউ সারা দুনিয়াতে আছে, মার প্রতি সন্তানের কদর মোহাব্বত, আবার তাও নাই, কমই কমই আছে। ওই ছেলে বাহিরের যাওয়া ক্যান্সেল করে তার মাকে দাফন করার জন্য বরিশাল চলে গেছে আমাদের সাথে, আর ওই ছেলের কান্না আমার এখনো বুক কান্নাই সাবরে। তো মা আজ মা আসি বিজে দুনিয়াতে আমি আসতে পারছি, এই জিনিসটা যে সমস্ত মানুষের প্রতি থাকে, মার শ্রদ্ধা সম্মান, তাহলে মার প্রতি সেও আর উনি আসবে না। তো ওই ছেলের দেখলাম মার প্রতি কত দরদ, এত টাকা, 10 লাখ, 12 লাখ টাকা দিয়েছে বিজয় যাওয়ার জন্য, সমস্ত টাকা ক্যান্সেল, সে মার জন্য চলেছে দেশে, টাকা চলে যাক, বিদেশ পড়ে যাও, মাকে আর শেষ সমাধ করে নি। তো এই জিনিসটা আমাদের সবার দিলে থাকা দরকার, মার প্রতি বাবার প্রতি, যাদের জন্য আমি দুনিয়ায় দেখছি। তো এই সম্মান যদি থাকে তো মার প্রতি তো উনি হাসবে না, মার প্রতি আসবে না।
সুপ্রিয় শ্রোতা, এফাকে একটু জানিয়ে রাখি যে আমাদের আজকের অতিথি যিনি রয়েছেন আবুল হাসান, তিনি ব্যক্তিগতভাবে ভীষণ ধার্মিক একজন ব্যক্তি। নিশ্চয়ই তার ঘটনা তিনি আমাদের সঙ্গে যতক্ষণ শেয়ার করেছেন এতক্ষণ ধরে আমাদের সঙ্গে রয়েছেন, আরো থাকবেন আরো অনেকক্ষণ, নিশ্চয়ই আপনারা তার কথাই সেটা টের পেয়েছেন, ভীষণভাবে ধার্মিক একজন ব্যক্তি। আর তাকে যদি দেখতে চান, ছবিটা দেখলেই আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তার ছবিটা আমরা পোস্ট করেছি আমাদের ফ্যান পেজে www.dhakafm904.com এ। হাসান ভাই, আমরা অলমোস্ট অনেকগুলি ঘটনা শুনলাম এবং শেষের দিকে আমরা রানা প্লাজার ঘটনায় যাব। হত্যাকাণ্ডের ঘটনা খুব একটা আপনি পাননি আসলে, স্পট থেকে কখনো উদ্ধার করেছেন
না এরকম হয়নি,
এবং আত্মহত্যার কোনো ঘটনা?
হ্যাঁ, ফাঁসি তো আর একবার হয়েছিল, আমরা যখন 2008 সালে উত্তরা থেকে এক আমাদের অফিস থেকে গাড়ি বুকিং দিয়ে নিয়ে গেল লাশ নিয়ে যাবে নোয়াখালী।
জি,
তখন আমাদের নিয়ে গেল, তো বাসায় থাকে মেয়ে মা আর বাপ। তো লোকটা চেয়েছিল মানে পুলিশকে না জানিয়ে দেশে নিয়ে যাবে, চিন্তা করছে মারা গেছে, এখন পুলিশ কেস হবে, পোস্টমর্টম হবে, বেদাল হবে, থানাটা একাবে, পুলিশটা একাবে, বিভিন্ন পেরেশানি ভোগ করবে।
আচ্ছা,
যে মারা গেছে সে চলে গেছে, যেভাবে মারা যাক,
কারা এটা চিন্তা করছে যে এত?
তার গার্জিয়ান
বাসায়
ছিল, মেয়ে, মেয়েটা খুব সাহসী, মানে মা হাসি দিয়ে মারা গেছে, মেয়ে এত বড় সাহসী, তার সাহসকে আমি গর্ব করি। এই জন্য সে বুঝতে পারছে মা তার দুঃখে মারা গেছে, বাপের দোষ দিয়ে লাভ নেই।
আচ্ছা,
তো মেয়েটার জন্য তার বাপে ভেসে গেছে, মেয়ের সাহসের কারণে। তো ফাঁসি দিয়ে ঝুলেছিল, তখন ওই মেয়ে মাকে নামাইছে, নামায় বেডে শোয়াইছে, শোয়া ডাকছে, ফাঁসের ফ্লাট কেউ বলতে পারবে না, লোক মারা গেছে। আজকাল গ্রাম অঞ্চল হোক, শহর মারা গেলে আত্মীয়স্বজন আসছে, ইয়ে হয়, যখন আমাদের এখানে এখানে উপস্থিত হয়েছে, তখন আমরা লাস্ট আমি ট্রেনগুলোতে যাই, যখন দোতলা গেলাম স্টেশন নিয়ে, তখন দেখার পরে তখন আমাদের গাড়িতে ক্যাব প্রতিবেশীর এখানে আঞ্জুমানের গাড়ি কেন আসছে, তো আঞ্জুমানকে দেখলে যে সবাই কিন্তু ভয় পায় লাশ নেওয়ার জন্য আসছে, এই জিনিসটা সবাই স্বীকার করে, আঞ্জুমান নিচ্ছে লাশ নিতে আসছে, এখানে কে মারা গেল ভাই, কে মারা গেল বলতেছে, আমরা কিন্তু পাশের এখানে দোতলা মারা গেছে, কেমন মারা গেল কখন, বিভিন্ন লোক বিভিন্ন প্রশ্ন করেছে। দেখলাম তার মেয়েটা সাবর এসে, আমার মা মারা গেছে, কিভাবে মারা গেছে, কি হয়েছে, আপনাদের বলার প্রয়োজন না, আমার মা আমি নিয়ে যাব। তখন ওই মেয়েটাকে সাহস, এত বড় সাহস, তো ওই মেয়ের মাটাকে নিয়ে গেল, তো গলা দেখলাম, তো পরের গাড়িতে জিজ্ঞাসা করলাম, তার হাজবেন্ড সাথে ছিল, ছেলে ছিল, মেয়ে ছিল, আর হাজবেন্ড, তিনজনই।
আপনারা গিয়ে লাশটাকে কি ঢাকা অবস্থায়
পেয়েছেন?
নামানো অবস্থায়,
নামানো অবস্থায়
ঢাকা, ফাঁস দিয়ে আত্মহত্যা।
পরে জিজ্ঞাসা করছে কোন দেশে গিয়ে আমাকে বলছে ঘটনা, আমরা তো মহিলা দেখার দরকার নেই, মারা গেছে, অঞ্জুমানে ডোনেশন করছে, গাড়ি নিয়ে গেছে, আমরা নিয়ে গেছি, আমাদের যেটা সেবা দিয়েছি সেবা দিছি, আমাদের এত কিছু দেখার প্রয়োজন আছে না, গার্জিয়ান উপস্থিত আছে, তার হাজবেন্ড উপস্থিত, তার সন্তান উপস্থিত। তখন আমরা ওইটা ওই অবস্থায় নিয়ে গেলাম দেশে গিয়ে, তখন ওই রাস্তা তো সামনে বসছে, কথা বলতেছি, কথা বলতে যাই, কিভাবে মারা গেল, কি হইল, তখন বললো ভাই আমার ওয়াইফ খুব ভালো ছিল, কিন্তু ওনাকে মানসিক রোগ ছিল একটু,
আচ্ছা,
মাঝে মাঝে হঠাৎ রাগ হয়ে যেত, রাগ হয়ে গেলে সে উল্টাপাল্টা করতো, ওই রাগের কারণে সে ফাঁসিতে মারা গেছে।
আচ্ছা আচ্ছা,
এখন যদি আমি এটা পুলিশ জানাশোনা করি, পুলিশ কেস হবে, তখন এটা পোস্টমর্টম হবে, কত কিছু হবে, বেদাল হবে, খামোকা পুলিশ এটাকে প্রেশানি করবো, এই জন্য আমি জিনিসটা কেউ গোপন রাখছি, কেউ বলি নাই, কিন্তু তার ফ্যামিলি গার্জিয়ান মেম্বারও জানে, তার দেশে যে মহিলার যে ফ্যামিলি গার্জিয়ান সবাই জানে, এই অবস্থা হয়, মানে দেখার কোনো আলোড়ন সৃষ্টি হয় না, আসে না সাধারণত ফাঁসিতে মারা গেলে একটা আলোড়ন সৃষ্টি হয়, পুলিশ আসছে, কেস হয়, কত কিছু হয়, কোনো আলোড়ন সৃষ্টি হয় নাই, একমাত্র তার মেয়েটার জন্য, ওই মেয়েটার সাহস দেখাইছে, তার বাপের কত বাঁচাইছে, তার মাকেও সে তাকে হেফাজত করছে, যদি মাকে যে হেফাজত না করতো, মাকে মর্গে নিত, কাটতো, ছিঁড়তো, তার উপর কত কিছু হইতো। এটা বহুত আগে, এটা প্রায় 2001 এর ঘটনা।
আচ্ছা, কেবল আপনি ক্যারিয়ার হিসেবে কাজ শুরু করেছেন 2001-এ, ওই সময়টাতে?
জি, প্রথম দিকে।
সবচেয়ে বিভৎস লাশ আসলে কি, কোন ধরনের মৃত্যুর পরে আপনারা সবচেয়ে বিভৎস লাশ দেখেন? আগুনে পুড়ে যাওয়া,
আগুনে পড়ে আছে, বিভিন্ন দুর্যোগে মারা যায় পানিতে পড়ে। আপনি এই যে রানা প্লাজা কিছু মারা গেছে এই অবস্থায় লাশগুলা, তাইলে খুবই খারাপ লাগে।
আচ্ছা,
বেশিরভাগ আগুনেরটাই মানে খুবই ভীষণ খারাপ লাগে। একটা মানুষের তাকান জানা বিভিন্ন জায়গায় আগুনে মানে পুষ পড়তে থাকে, মানে কোন জ্বলন্ত মনে লাগে।
চলছে অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা এফএম 90.4 এ। জুয়েল আছে আপনার সঙ্গে এবং অন্ধকারের গল্পে আজকে আমরা শুনছি, আসলে বলতে খারাপ লাগছে, মৃতদেহের গল্প, মৃত্যুর গল্প। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আবুল হাসান। থ্যাঙ্কস টু ঢাকা এফএম, এসএমএস টি করেছেন মিনাজ আদাবর থেকে, এই শোটির জন্য ঢাকা এফএম কে ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদের সঙ্গে সঙ্গে ঢাকা এফএম তো অবশ্যই ধন্যবাদ, এবং ধন্যবাদ আমি আমি নিজে ব্যক্তিগতভাবে জানাতে চাই টিম অন্ধকারের গল্পকে, যারা পুরো সপ্তাহ জুড়ে অমানসিক পরিশ্রম করেন এবং অনেক পরিশ্রমের ফল এই তিন ঘন্টার এই শোটি। তাদেরকেও ধন্যবাদ। মনির ইসলাম মুন্না তিনি লিখেছেন, তিনি তার মাকে অনেক ভালোবাসেন এবং তার জন্য আমি এই জায়গা আমি এখনো বেঁচে আছি, এই ধরনের কিছু কথা লিখেছেন। আর কেউ একজন লিখেছেন এসএমএস নামটি ঠিক মুহূর্তে দেখতে পাচ্ছি না, তিনি লিখেছেন যে ভাইয়া আজকের গল্পটা শুনে অনেকে বুঝতে পারবে আসলে মানুষের মৃত্যু কি জিনিস, মৃত্যুর পরে আসলে কি হয়। আমরা হয়তোবা এটা আগেও দেখেছি, আমরা এমন এটা খুব কম যে আমরা মৃতদেহের আগে দেখিনি, কিন্তু আজকের অতিথি আমাদের হাসান ভাই, তিনি যে ধরনের মৃতদেহগুলোকে তিনি ফেস করেছেন সেটা হয়তোবা আমরা অনেকেই শুনিনি। বর্ষা চৌধুরী তিনি জানিয়েছেন, তিনি আমাদের অনুষ্ঠানটি শুনছেন। থ্যাঙ্কস বর্ষা আমাদের সঙ্গে থাকবার জন্য, এবং আশা করছি এরপরও আপনি আমাদেরকে আমাদের সঙ্গে থাকবেন। জানিয়ে রাখি অন্ধকারের গল্প আপনি শুনতে পারবেন প্রতি রবিবার ঠিক রাত 10:30। আজকের গল্পটা অসাধারণ লিখেছেন আমাদেরকে। এরপরে শাহিন হাজারিবাগ থেকে লিখেছেন, হাসান ভাই খুবই ভয় লাগছে। হাসান ভাইয়েরও শুরুতে অনেক ভয় লাগতো, এখন কাজ করতে করতে তিনি অনেকটা স্বাভাবিক। মোজামেল তিনি অন্ধকারের গল্পে আসতে চান, অনেকেই অন্ধকারের গল্পে আসতে চান। যদি থাকে আপনার কাছে এই ধরনের গল্প, অন্ধকারের গল্প যা অনেকেই শোনেনি, অনেকে হয়তোবা জানেও না এই ধরনের ঘটনা ঘটে, ভয়ের গল্প হতে পারে, লোমহর্ষক ঘটনা হতে পারে। গত এপিসোডে আমাদের সঙ্গে ছিল মামুন, মামুন শেয়ার করেছিল তার মায়ের সঙ্গে ঘটে যাওয়া বীভৎস একটি হত্যাকাণ্ডের ঘটনা, এবং সেই ঘটনার ভিডিওটিও আমরা পোস্ট করেছিলাম আমাদের ফ্যান পেজটিতে। সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন সেই হত্যাকাণ্ডের পরে কিভাবে লাশটি উদ্ধার করেছিল মামুন তার মায়ের লাশ। আর গত এপিসোডটি যদি আপনি মিস করে থাকেন তাহলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে আপনি সেটা ডাউনলোড করে নিতে পারেন, www.dhakafm904.com এই অ্যাড্রেসে গেলেই। এরপর দেখতে পাচ্ছি অনেক প্রশ্ন, আমরা কিছু প্রশ্ন নিয়ে নিই, তারপরে আমরা সবচেয়ে বড় ভয়ঙ্কর যে ঘটনাটি হাসান ভাইয়ের লাইফে এবং এখনো যেটা তাকে মাঝে মধ্যে একটু অন্যরকম করে তুলে সেই ঘটনাতে আমরা যাব, সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে কি বলবো বাস্তব যে ঘটনাটা হাসান ভাই ফেস করেছেন সেটা একেবারে রিসেন্ট ঘটে যাওয়া বছরখানেক হয়েছে সেই ঘটনাটি আমরা যাব। সেখানে কিছু প্রশ্ন নিয়ে নিই। আমানুল্লাহ মেরুল পাড্ডা থেকে প্রশ্নটি করেছেন, এই প্রশ্ন উত্তর হয়তো হাসান ভাইয়ের আগেও দিয়েছেন, তারপর আমরা আরেকবার তার কাছ থেকে শুনতে চাই। অনেকেই মাত্র টিউন করেছেন যে হিন্দু লাশ কিভাবে শনাক্ত করেন, হিন্দু লাশ এবং অন্যান্য ধর্মের লাশগুলি। তো হাসান ভাই যেটা বলেছিলেন যে মুসলমান হলে সেটা খুব সহজে শনাক্ত করা যায় করে থাকেন, হিন্দু মহিলা যদি হয়, অন্যান্য ধর্মাবলম্বী যারা মহিলা হন, হিন্দুর ক্ষেত্রে যেটা হয় তিনি তারা সিঁদুর এবং শাখা দেখে চিনবার চেষ্টা করেন, এর বাইরে আসলে খুব একটা চেনার উপায় নেই। আছে কি হাসান ভাই? মোটামুটি এগুলো দেখে চিনতে হয়
মহিলাদের, এগুলো দেখে আর পুরুষ তো আমরা ওই যেটা আমাদের খাতনা, সুন্দর খাতনা দেখে আমরা চিহ্নিত করি।
আচ্ছা, আব্দুল করিম তিনি যশোর থেকে জিজ্ঞেস করেছেন, হাসান ভাই এই কাজ করবার জন্য আপনার কোন ধরনের প্রিপারেশন থাকে কিনা, কি করেন এই কাজে যখন আপনি এই ধরনের কাজের একটা আপনাকে অ্যাসাইন করা হয়, আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, আপনার প্রিপারেশনটা কি থাকে?
আমাদের প্রিপারেশন আমরা সকালবেলা যখন বাড়াতে বেরই তখনই আমরা প্রিপারেশন নিয়ে বের হই, আজকে অথবা লাশ উঠাবো অথবা বিভিন্ন রোগী উঠাবো, ওই প্রিপারেশন নিয়ে আমরা বাসা থেকে বেরিয়ে আসি। আর যখন সিরিয়াল পরে আমার মর্গে যাওয়ার ডাক পরে তখন ওই যে আমার যাওয়ার যে কি জিনিসপত্র, আমাদের গামবুট, আমাদের মাস্ক, আমাদের ওই যে হাতের হ্যান্ড গ্লোভস, আমাদের ওই যে রেইনকোট, এগুলো নিয়ে আমরা কাজ মর্গের জন্য শুরু করি।
এবং আপনি বলেছিলেন যে গন্ধ থেকে দূরে থাকবার জন্য আপনি
আমার আতর, হ্যাঁ এটা আমার পার্সোনাল,
আপনি নিজে আতর ব্যবহার করেন। অন্যরা কি কি করে আসলে?
অনেকে পান খায়,
জি
অনেকে চুইংগাম চাবায়,
এরকম একটা জায়গায় কি চুইংগাম চাপানোটা কি
আমরা যখন লাশের
কাছে পান খাওয়াটা কি পসিবল এমন একটা জায়গা আপনি বলছিলেন যে যেখানে
হ্যাঁ পসিবল না কিন্তু আমাদের জন্য এখন পসিবল হয়ে গেছে এখন আমরা আমি নিজেও অনেক সময় সেভেন আপ খাই কাজ করতেছি তখন ঠান্ডা গলা শুকিয়ে আছে সেভেন আপ খাই খাইতে থাকি
সেখানে আপনি বলছিলেন যে নিচে রক্ত
এবং কাদা গন্ধ তারপর খাইতে হয় তখন কাজ করতে করতে আমার ভিতরে একটা ঘর শুকিয়ে যাচ্ছে তখন খাইতে হয় বাধ্য
সেটা কি বাইরে এসে খাওয়া যায় না
বাইরে কি ওই পাশে গাড়িতে বসে খাই অথবা ওই পাশে এসে খাই আমাদের মানে গন্ধ ভিতরে পুরো সহ্য হয়ে গেছে এখন
কাজ করতে করতে 13 বছর ধরে কাজ করছেন হাসান ভাই আচ্ছা আমাদেরকে রানা লিখেছেন আজ প্রথম শুনছি এবং হাসান ভাইকে আল্লাহ জান্নাত নসিব করুক ফিয়ামানিল্লাহ আমরাও সবাই মিলে দোয়া করি অত্যন্ত সাহসিকতার সঙ্গে যিনি এই কাজটি করছেন যদিও এটা তার পেশা তার পেশার প্রতি শ্রদ্ধা আমাদের থাকছেই এবং আমাদের আরো শ্রদ্ধা বেড়ে গেল যারা এই ধরনের কাজ করেন এরপরে দেখতে পাচ্ছি ফারহানা লিখেছেন আমার ভয় আচ্ছা আচ্ছা সবাই ভয় পাচ্ছেন আজকে অনন্ত শরীফ তিনি লিখেছেন আজকের গল্পটা কিন্তু অনেক কিছু শেখার বিষয় আছে আচ্ছা যদি আমরা কিছু শিখতে পারি সেটা আমাদেরই লাভ আমি এটাই মনে করব মাসুম লিখেছেন কল্যাণপুর থেকে আমার খুব ভয় করছে তবু আমি শুনবো কারণ আমাকে একদিন মরতে হবে আচ্ছা জুই রাজশাহী থেকে শুনছেন হাসান ভাইয়ের দেশের বাড়ি কোথায় জানতে চেয়েছেন এই বিষয়ে আপনি আরো জানতে চাইলে আঞ্জুমানের ওয়েবসাইট কি আছে এই বিষয়ে আপনি অন্য অন্য বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানতে পারবেন আঞ্জুমানে মহিদুল ইসলামের আয়ের উৎস যে লিখেছেন ধন্যবাদ হারাধন চক্রবর্তী চাঁদপুর থেকে লিখেছেন আমি মানব সেবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ ধন্যবাদ হারাধন তবে শুরুতে আপনি ওজি লিখেছেন ওজে আচ্ছা ওজি তারাই লিখবেন যারা স্টুডিওতে এসে এই ধরনের গল্প শেয়ার করতে চান জানি হাসান ভাইয়ের মতো গল্প আপনার হয়তো বা নেই কারণ এই ধরনের গল্প আমরা শুনে ফেলেছি এর বাইরে এই ধরনের ঘটনা অন্ধকারের ঘটনা আপনার সামনে এবং অনেক ধরনের ঘটনা কিন্তু থাকে যা অনেকটা চাপা পড়ে যায় সেগুলি নিয়ে আপনি আমাদেরকে আসতে পারেন এরপরে আমি আসতে চাই সুযোগ দেন দেবী সাহা দেবী অবশ্যই আসতে চাইলে যেটা করতে হবে আপনাকে ওজি স্পেস দিয়ে আপনার নামটি লিখে আপনার ফোন নাম্বারটি টাইপ করে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে মনির ইসলাম মুন্নার এস এম এস টা আমরা পড়েছি এরপরে দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন জয়নাল যে খুবই রহস্য আসলে রহস্য না এখানে রহস্যের কিছু নেই সবই পরিষ্কার আমার মনে হয় হাসান ভাই আপনি কি বলবেন এটা কি রহস্যময় কোন ঘটনা
কোন রহস্য করে না আমার বাস্তব ঘটনা
একেবারে বাস্তব এবং কোন বানোয়াট কোন ঘটনা নেই যে ঘটনা প্রতিনিয়তই আমাদের অন্তরালে আমরা হয়তো বা জানিও না প্রতিনিয়ত এই ধরনের কাজ হাসান ভাইরা করে যাচ্ছেন যারা ক্যারিয়ার হিসেবে কাজ করছেন যারা মর্গে কাজ করেন ডোম হিসেবে তারা এই ধরনের এরপরে নিজাম এস এম এস করেছেন ফারুক তারও খুব ভয় লাগছে আলিম লিখেছেন এরপরে দেখতে পাচ্ছি আমাদেরকে আকবর এস এম এস করেছেন যে নিশ্চয়ই এটা একটি মূল্যবান কাজ এর জন্য বলবো হাসান ভাই সহ সকল মফিদুল ইসলামে যারা কাজ করছেন তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং তাদের জন্য দোয়া করেছেন সুমন লিখেছেন গল্পটা শুনে ভালো লাগছে ফারহানা এস এম এস করেছি শিমুল এস এম এস করেছিলেন এরপরে আমাদেরকে আরো অনেক অনেক এস এম এস আসলে যারা এস এম এস করছেন ধন্যবাদ সবাইকে হয়তো বা সবগুলি এস এম এস পড়তে পারছেন এই জন্য দুঃখিত এত এত এস এম এস একসঙ্গে পড়তে চাই না কজ আজকে আমার কথা না আমরা শুনতে চাই হাসান ভাইয়ের কথা আবুল হাসান আজকে যিনি অন্ধকারের গল্পে আমাদের অতিথি হয়ে এসছেন আমরা আস্তে আস্তে আপনাদের প্রশ্নগুলি পেতে চাই হাসান ভাইয়ের কাছে যদি আপনার কোন প্রশ্ন থাকে আমাদেরকে লিখে পাঠান প্রশ্নটি লিখে অবশ্যই নামটি শুরুতে লিখবেন কোথা থেকে প্রশ্নটি করছেন সেই জায়গাটির নামও লিখবেন আর সেই প্রশ্ন উত্তরগুলি ইনশাল্লাহ আজকে হাসান ভাই আমাদেরকে দিবেন হাসান ভাই এবার আমরা আসলে শেষের দিকে আস্তে আস্তে এগোচ্ছি আর ময়নাতদন্ত সম্বন্ধে আপনার কি ধারণা কখনো দেখেছেন মানে ময়নাতদন্ত কিভাবে হয়
হ্যাঁ একবার দেখেছি অনেকবার দেখি কিন্তু এই পরিস্থিতি কোন সময় দেখিনি
আচ্ছা বলুন তো
অনেক সময় দেখি সিলাই সিলাইতেছে তখন লাশ সত্য করে যাই মর্গে তখন তো ওই রুমে কাউকে ডুববার দেয় না ফরেন্সিক ডাক্তার থাকে আর ডোম থাকে তখন আমরা গেলে কেউ মানা করে না জানে আঞ্জুমান মুসলিমের লোক সমস্যা নেই
একটু পরে তারাই নিয়ে যাবে
তখন দাঁড়ায় দেখলাম এক সময় একজন গিয়ে দেখছি এটাকে কাটছে, কাইটে করে পুরা পেটটাকে ছড়ায় রাখছে, কাইটা পুরা ফাইরা ছড়ায় রাখছে, পেটের ভিতরে যে হাতুর জুতুরি গুলো আছে এগুলাকে এক পাশ রাখছে,
কি বুঝলাম না,
পেটের ভিতরে যে ময়লা গুলো আছে,
আচ্ছা আচ্ছা আচ্ছা,
যেটা আপনার পেটা বলে আর কি বলে আর কি, পেটের হাতুর গুলো
নাড়ি ভুঁড়ি
গুলো, হ্যাঁ নারী বলে বাড়ি কাড়া রেখে যে ওখানে কলেজাতে থেকে অল্প একটু কলেজা নিচে আছে, এটা অল্প একটু কলেজা নেয় কাটবে, তখন লাশটাকে শোয়ানোর আগে এটাকে যে কাপড় ছিল কাপড়টা সরাইছে, সরাইয়া এখন বডি কাটবে, মানে তার হাড় কাটবে, হাড় কাটবে, হাড় প্রথম এটাকে ছুরি দিয়ে পোঁচ দিল, পোঁচ দেওয়ার পরে চামড়াটা আলাদা হয়ে গেল, মানুষের হাট কিন্তু অনেক শক্ত, হেভি শক্ত, দেখলাম ছোট একটা চাইনিজ কুড়াল নিল, কুড়াল নিয়ে আস্তে আস্তে কোপ দিতেছে আর কটকট 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 শব্দ হইতেছে, যেরকম একটা হাতুর দিয়ে বাড়ি দিলে লোহার মধ্যে শব্দ হয় এরকম শব্দ হইতেছে
হাড়ের উপর
এই যে
বুকের
খাঁচাটার ভিতরে, হেভি শক্ত, মানে দেখতেছে আর কি শক্ত হাড়টা রে কাটতেছে, এই লাশটা কিন্তু সমস্ত কিছু অনুভব করতেছে কিন্তু বলতে পারতেছে না, লাশের কত কষ্ট হয়েছে, আমার দিনের ভিতরে চোট লাগলো, সে মরে গেছে এমনি একটা কষ্ট, মরার পরে তার আরেকটা কষ্ট, এই হাড়টা কিন্তু তার চাপা দিয়ে দিয়া কুড়াল চাইনিজ কুড়াল কাটতেছে, কাটার পরে এটাকে আলাদা করলো, আলাদা করার পরে এখান থেকে একটু পিছন থেকে ওই হাড়ের একটু ইয়ে নিল, মাংস নিল, নিয়ে একটা টেস্ট করার জন্য, হাড়ে অ্যাটেক করে মারা গেল নাকি চাপদা মারা গেলো টেস্ট করার জন্য নিল, আবার এটাকে টাইনটা বাঁধলো, বাইরে সিলাইলো, সিলাই রাখলো, তারপর মাথাটাকে ফাটলো, মাথার আগে ছুরি দিয়ে পোঁচ দিল, চামড়া আলাদা করলো, আলাদা করে তারপরে
ছুরি দিয়ে
মাথার ভিতরে
কপালে
ছুরি দিয়ে পোঁচ দেওয়ার পরে তারপরে এটাকে একটা ইয়ার মতন আছে ওই কুড়ালের মতন, দুইটা ইয়া থাকে, নল থাকে, দুইটা নল দিয়ে রাখিয়া বাড়ি দিল, আস্তে আস্তে বাড়ি দিল, আস্তে আস্তে মাথাটা ইয়েটা খোলটা আলাদা হয়ে গেল, যেরকম দেখা যায় বর্তমানে খুলিটা আলাদা হলে বর্তমানে গরুর দেখা যায় না মজকটা আলাদা হয়ে যায়, ঠিক গরুর মজক এবং মানুষের ভিতরে যে মাথায় মজক একই সেম,
জি জি
দেখলাম ওই রকম মজকের মধ্যে বাহিল, ওইখানে তো অল্প একটু মাথার মজক নিল, নিয়ে আবার ওই খুলিটাকে এখন তো এটা শিলান যাবে না, ওই খুলিটাকে চাপ দিয়ে রাখিয়া মাথাতে পেশায় ব্যান্ডেজের মধ্যে বাজিয়ে দিল, দেখলাম আজ মানুষ মৃত্যু হয়ে গেছে, এটা কষ্ট, মৃত্যুর পথে আরেকটা কষ্ট জিতেছে, তো এটা দেখে আমার খুব মায়া লাগলো, আজ মানুষ যদি তার এইভাবে মৃত্যু হওয়ার পরও তাকে কষ্ট করতে করা লাগতেছে, ওইভাবে দেখে আমার একটু দিলের ভিতরে চোট লাগছে, আল্লাহবাক যে মানুষকে এইভাবে মৃত্যু না দেয়, মৃত্যুর যন্ত্রণাই তো অনেক কঠিন যন্ত্রণা, বলছে না মৃত্যু যন্ত্রণা থেকে অনেক লোক দোয়া করছে, আল্লাহ মৃত্যু যন্ত্রণা থেকে আমাকে তুমি রেহাই দাও, এত ভয়ানক মৃত্যুর কষ্ট, তারপরও মৃত্যু হওয়ার পরও তার আরেকটা কষ্ট আছে, যে যার মৃত্যু সব দেখতে পারে, সব শুনতে পারে, সব বুঝতে পারে কিন্তু বলতে পারে না, তার কষ্ট বুঝতে কে জন্য মানুষ মৃত্যু হলে তাকে আসতে ধরতে বলে, গরম পানি গোসল করতে বলে, আর ওই মানুষটার কষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আমি দোয়া করি আল্লাহ পাক যে সারা দুনিয়ার মানুষকে এইভাবে মৃত্যু যে না দিয়ে তার পোস্টমর্টম করা লাগে,
খুব কষ্ট পেয়ে মারা যাওয়ার যে লাশ এবং খুব স্বাভাবিক মৃত্যুর যে লাশ, এর মধ্যে কি কি পার্থক্য আপনি দেখেন?
যেটা কষ্ট পেয়ে মরে এটা তো আমরা দেখতে পাই, কষ্ট তো সে বুঝতে পারে কিন্তু
না, মানে লাশে এই ধরনের কোন ব্যাপার ফুটে ওঠে কিনা,
না এটা কোনো ফুটে ওঠে না, এটা তো মৃত্যুর কষ্ট সবাই ভোগ করতে হবে,
জি
ভালো হোক মন্দ হোক, যে ভালো নেকামল করবে তার জন্য ভালো মৃত্যু আল্লাহবাক রাখছে, যে নেকামল করবে তার জন্য, এটা আল্লাহবাকে কোরআনে বলে দিয়েছে, নবীর হাদিসে বলে দিয়েছে, তো ওইটা তো বোঝা যায় যে মানুষের এই ধরনের মৃত্যু না দেয় আল্লাহপাক, এই দোয়া করি আমি সকলের জন্য।
ওকে, আমাদেরকে যারা লিখছেন SMS 16260 তাদেরকে অনেক ধন্যবাদ, যারা ফেসবুকে জয়েন করেছেন facebook.com/dhakafm90.4 তাদেরকে অনেক ধন্যবাদ, তারা অনেক প্রশ্ন করেছেন ইতোমধ্যে, আপনাদের প্রশ্নগুলি নিয়ে আমরা ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, এবং সবচেয়ে বড় যে ঘটনাটি এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটি হাসান ভাই সেটা কিন্তু এখনো তিনি আমাদের সঙ্গে শেয়ার করেননি, সেটাই নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব, আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা FM 90.4, আর
এর মধ্যে যদি কোন প্রশ্ন আপনার থাকে অবশ্যই আমাদেরকে লিখে পাঠান 16260 এই নাম্বার, অথবা ফেসবুকে ফেসবুক অ্যাড্রেসটা আরো একবার জানিয়ে দিই, facebook.com/dhakafm90.4 লাইক দিয়ে এরপরে আপনি আপনার প্রশ্নটি করতে পারেন আজকে নির্ধারিত পোস্টে। ফেসবুকে কিন্তু হাসান ভাইয়ের ছবি আমরা পোস্ট করেছি, মোহাম্মদ আবুল হাসানের, যিনি ক্যারিয়ার হিসেবে কাজ করছেন আঞ্জুমানে মুফিদুল ইসলামে। আর আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পর আমরা আরো ফিরে আসছি, সো কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা এফএম 90.4, চলছে অন্ধকারের গল্প, সঙ্গে আছে জুয়েল।
This track was downloaded from fusionbd.com.
চলছে অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা এফএম 90.4 এ, জুয়েল আছে আপনার সঙ্গে, শুনছেন ঢাকা এফএম 90.4 দেশের প্রথম এবং একমাত্র ফুল এইচডি এফএম স্টেশন। হাসান ভাই আজকে আমাদের সঙ্গে, আমাদের আজকের অতিথি অন্ধকারের গল্পে হাসান ভাই আজকে আমাদের সঙ্গে রয়েছেন 10:30 থেকে আজকে অন্ধকারের গল্পে। তার ছবি রয়েছে ফেসবুকে, তা আপনারা চাইলে দেখতে পারেন facebook.com/dhakafm90.4 এ, সেখানে গেলে দেখতে পারবেন। আর ব্যক্তিগতভাবে আবুল হাসান ক্যারিয়ার হিসেবে কাজ করছেন আঞ্জুমানে মুফিদুল ইসলামে, কাকরাইলে যার অফিস, আমরা হয়তো অনেকেই যাতায়াতের পথে আমরা দেখতে পাই। অনেক ধরনের প্রশ্ন এসছে, কোন ভৌতিক ঘটনা ঘটেছে কিনা, ভূতুড়ে ঘটনা ঘটেছে কিনা, এই ধরনের প্রশ্ন এসছে, অনেকে জিজ্ঞেস করেছেন।
আমি প্রশ্নের উত্তর আগে দিয়েছিলাম, আসলে এটা মনের কিছু না, কোন ভৌতিক কিছু নাই, এটা কিছু হয় না, লাশ মৃত্যু হয়ে গেলে কিছু থাকে না, এর মধ্যে কিছুই নেই আর, এটা আমাদের মনের ভাব, মনেই আমার এটাকে ভৌতিক মনে হয়, আসলে কিছু না, এটা
কোন ভৌতিক ঘটনা ফেস করেননি। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন হাসান ভাইয়ের অনেক থ্যাংকস জানিয়েছেন। এরপরে দেখতে পাচ্ছি কিছু প্রশ্ন আমি দেখছিলাম কিছুক্ষণ আগে, বারাইন থেকে SMS করেছিলেন সুজন মিয়া, দেশে এবং দেশের বাইরে অনেকে আজকে আমাদেরকে শুনছেন, সবাই আপনাকে চিনছেন। জুবাইর বাপ্পি তিনি লিখেছেন যে হাসান ভাইয়ের মতো সাহসী লোকের জন্য আমরা অনেক দোয়া করি, তিনি অনেকদিন বেঁচে থাকুক। সালাহউদ্দিন লিখেছেন যে তিনি ওই যে প্রথম ঘটনাটি নিয়ে তিনি একটি প্রশ্ন করেছেন, প্রথম আপনি যে লাশ বহনকারী, আপনার শুরুতে চাকরি জীবনের শুরুতে আপনি যে লাশটি নিয়ে গাজীপুর থেকে বরিশালে যাচ্ছিলেন, দীর্ঘক্ষণ অনেক সময় লেগেছিল, যখন জানতে চেয়েছিলাম যে লাশ বহনকারী গাড়ির সঙ্গে অনেক কিছুই ঘটে বলে আমরা শুনেছি, তো সেই এক্সপিরিয়েন্স থেকে আপনি যে ঘটনাটি বলেছিলেন, তিনি সেখানে একটা প্রশ্ন তুলেছেন, সেটা হচ্ছে যে একটা গাড়ির একটাই অতিরিক্ত চাকা থাকে, কিন্তু চাকা দুইবার ফাটলে সেটা কিভাবে ঠিক করা হলো?
একটা যখন পাঞ্চার হয়ে গেছে তখন আমরা সাথে সাথে ওই পাঞ্চারটার আগে ঠিক করছি, স্পেয়ারটাকে লাগানো হয়েছে, আর এই পাঞ্চারটাকে আমরা ঠিক করে নিয়েছি, ঠিক না গাড়িতে রাখছি, যেহেতু চলন্ত অবস্থা হইতেই পারে, হাওয়ার উপরে গেছে, এই জন্য আমরা ঠিক করে গাড়িতে সবসময় আপডেট রাখি।
আচ্ছা আচ্ছা,
ঠিক করে নিয়েছি, আবার পাঞ্চার আবার ঠিক করে নিয়েছি, তখন ওইটাকে লাস্ট পর্যায়ে লাস্ট নামানোর পরে আমরা ঠিক করছি।
আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে দেখতে পাচ্ছি রাতে ঠিক মতো ঘুমাতে পারেন কিনা জিজ্ঞেস করেছেন রাহিল রাহি।
প্রথমত ঘুমাইতে কষ্ট হইতো, এখন তো আলহামদুলিল্লাহ কোনো ঘুমার কষ্ট, এখন লাশের সামনে ঘুমাইতে পারি।
লাশের সঙ্গে কি
ঘুমানোর সমস্যা নেই,
অভিজ্ঞতা আছে,
অভিজ্ঞতা আছে, এখন সময় লাশ নিয়ে ঢাকা বাজার যাচ্ছি,
লাশের গাড়িতে,
হ্যাঁ গাড়িতে,
গাড়ি ছাড়া কোথাও এমন হয়েছে যে লাশের সঙ্গে ঘুমাচ্ছেন?
লাশের সঙ্গে গাড়িতে ঘুমাইতে বেশি হয়, কিন্তু লাশের অন্য কোথাও ঘুমানো হয় না।
আচ্ছা, সাজ্জাদ লিখেছেন অনেক সময় এমন হয় দেহের কোন স্থানে জীবন থাকে, এটা কি সঠিক?
না, এটা সঠিক না, জীবন তো একটাই, একটা জীবনে পুরো দেহ বিচার করে।
সাজ্জাদ আপনার এই ধারণা ভুল, আসলে জীবন একটাই, দেহের কোন স্থানে আলাদা করে জীবন থাকার কোন সম্ভাবনা এবং কখনো এই ব্যাপারটি ঘটতে পারে না। আর জিজ্ঞেস করেছেন যে এমন হয়েছে কিনা যে মৃত লাশ পরে আপনারা দাফন করার সময় অল আপনারা যখন ব্যাপারটা গ্রহণ করলেন, লাশটিকে গ্রহণ করলেন, তখন জীবন্ত হয়েছে কিনা এমন, সেটাও শেয়ার করেছেন, এমন কোনো
ঘটনা হয়নি।
আচ্ছা, এরপরে SMS করছেন যারা তাদেরকে অনেক ধন্যবাদ। হাসান ভাই, এবার আমরা যে ঘটনাটি আপনার সবারই আমরা জানতে চাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর লেগেছে এবং যে ঘটনাটি আপনাকে এখন অনেক কষ্ট দেয় সেই ঘটনাটি শেয়ার করবেন, তবে আরো কিছু প্রশ্ন আমি দেখতে পাচ্ছি। জারিন বর্ষা তিনি লিখেছেন যে মানুষের জীবনের চরম সত্য আজ হাসান ভাই সবার সামনে উন্মোচন করছেন, থ্যাংকস লট। মৃত্যু তো সেই অবধারিত সত্য যেটাকে অস্বীকার করবার কোন উপায় নেই। তন্মাত্র থেকে লিখেছেন খুবই ভয় লাগছে। মৌলি লিখেছেন আমাদের এখানে লঞ্চ ডুবেছে। আচ্ছা, গজারিয়া থেকে লিখেছেন
আচ্ছা, গজারিয়া যে ঘটনাটি ঘটেছে লঞ্চ, এখানে কি আপনারা গিয়েছিলেন?
আমরা যাই নাই, কিন্তু আমাদের এলাকার একটা লাশ, এরা বাপ মা আর সন্তান যাচ্ছিল মাদারীপুর থেকে। আমাদের যে এলাকা থাকে আমি গ্যান্ডারিয়াতে, ওই এলাকারই আমার পাশের প্রতিবেশী, ঠিক আছে, মা আর লো বাবা আর এক সন্তান যাচ্ছিল মাদারীপুরে, ওই লঞ্চে ছিলেন। কিন্তু ডুবে যাওয়ার পরে বাপ মা, মা বেঁচে আছে আর সন্তান বেঁচে আছে, বাপ মারা গেছে, ওই লাশ নিয়ে আমাদের এলাকায় জানাজা হয়েছে এবং দাফন হয়েছে।
আচ্ছা, আরো অনেক অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি, যে কতদিন যাবত করতে চান এই ধরনের কাজ, সেটা জানতে চেয়েছেন।
আল্লাহ পাক যতদিন রিজিক দেয় সানজন বলেছেন ততদিন করার নিয়ত আছে ইনশাআল্লাহ।
এর আগে ভয় পেয়ে আসলে ছেড়ে দেবার কোনো সম্ভাবনা নেই
না? এখন তো আর ভয়ের কোনো আশঙ্কাই নেই এখন তো।
আচ্ছা, আমরা আসলে একেবারে শেষের দিকে এই প্রশ্নটি করেছিলেন সাদিকুর, যে কতদিন এভাবে এই সেবা করতে চান, ঠিক যতদিন আল্লাপাক রেখেছেন। আমরা এবার মূল সেই ঘটনাটি ফিরে যেতে চাই, রানা প্লাজার ঘটনা।
রানা প্লাজা আসলে একটা বাংলাদেশের ভিতরে বিশাল একটা ঘটনা, আল্লাপাক ঘটাইছেন।
আল্লাহ তো লাশ
লাশ আর লাশ, লাশের সরাসরি এরকম মনে হয় একাত্তরের স্বাধীন এরকম সারা দুনিয়া সারা বাংলাদেশে হয়েছে, কিন্তু সমষ্টিগত লাশ হয় নাই,
একই সঙ্গে
একলাশ হয় নাই সারা বাংলাদেশে। এত সরাই করে লাশ ছিল কিন্তু এরকম কোথাও হয় না একাত্তরে, তো এরকম যে ঘটনা সাভারে রানা প্লাজায় ঘটছে। আসলে সমস্ত কিছু আল্লাহের হুকুমই হয়, এটা আল্লাহের হুকুমই হয়েছে, কিন্তু এত মৃত্যু এত লাশ আর লাশ। যখন এটা ঘটনা ঘটলো তখন আমরা যখন আমাদেরকে ডিসি সাহেব ফোন করলেন আমাদের অফিসে, আমাদের পরিচালক সাথে তখন আমাদের গাড়ি পাঠালেন চারটা, সঙ্গে সঙ্গে চারটা পিক আপ পাঠাইলেন, তখন আমি ওই সাথে ছিলাম। তখন যে রানা প্লাজার পাশে কান্নার খালি রোল বলতেছে, খালি কাঁদতেছে, কেউ সন্তান বলে, কেউ কেউ বাপ বলে, কেউ মা বলে, কেউ ছেলে বলে, কেউ বোন বলে, খালি ডাকতেছে আর কাঁদতেছে, কান্নার রোল বইতেছে। আর যখন ওই রুগীগুলো বাড়িতেছে, রুগীগুলো আমরা কান্দে করে নিয়ে হাসপাতাল, এনাম হাসপাতাল নিয়েছি, ওই সিএমএস নিতেছি রুগীগুলা, আর ডেড বডিগুলো যখন বাড়িতেছে, জীবন্ত মানুষটা মরে শুয়ে রয়েছে, ওই লাশটাকে টাইন না, কত পাথর তখন ইট তখন বালি তার উপরে পচা পড়ে রয়েছে, ওই লাশগুলা টেনে টেনে আমরা নিয়ে স্টেশনে শুয়ে নিয়ে গেছি হাসপাতালে, এনাম হাসপাতালে নিয়েছি, আমাদের ওই যে স্কুল কলেজ মাঠে নিয়ে গেছি, থানায় নিয়ে গেছি, নিয়ে ওখানে রাখতেছি। প্রথম লাশের গাড়িটা আমি নিয়ে যাই, যখন লাশ প্রথম রানা প্লাজতে বাইর হয়, ছটা লাশ প্রথম আমি প্রথম নিয়ে যাই সাভার থানায়। তখন সাভার থানার ওই সব বলেন, ভাই এখানে লাশ থাকবো না, এখানে লাশ থেকে আমরা কুলেতে পারবো না, আমি লাশগুলো মাঠে নিয়ে যান। ওই মাঠের নাম কি জানি, ওই মাঠে নিয়ে গেলাম
স্কুলের
মাঠে। তো স্কুলের মাঠে একটা পাশে জায়গা দেখালো বারিন্দার ভিতরে, ওই বারিন্দার ভিতরে লাশগুলো সবাই সময় রাখলাম, তো এখানে শনাক্ত হবে, আত্মীয়স্বজন দেখবে। আর এমন একটা লাশ বের হইল খুব বিকট, মানে যখন লাশটাকে এমন চাপা পড়ছে, লাশটা অর্ধেক হয়ে গেছে, টান দিছে, লাশটা ছিঁড়ে এসে পড়ছে। একটা মানুষ যখন ছিঁড়ে এসে পড়ে কিরকম দেখা যায়, তার অর্ধেকটা বডি ছিঁড়ে এসে পড়লো, আইসে এটাকে অর্ধেকটা বাড়ি করলো, বাড়ি করার পরে পরে আবার অর্ধেকটা যেন অপেক্ষা করতেছি আমরা, ওই অর্ধেক লাশটা পিছনে সেটা কখন আসবে, ওই অপেক্ষা করে তো লাশটা প্রায় এক থেকে দুই ঘন্টা পরে পিছনে লাশটা বাইর করতে পারলো, মানে অর্ধেকটা বডির অর্ধেকটা বের করলো আগে, এর অর্ধেকটা পরে বের করলো, বের করে তাদের অ্যাডজাস্ট করে আমরা নিয়ে আসলাম ওই স্কুল মাঠে। স্কুল মাঠে না, আমরা যেখানে দায়িত্ব তো ছিল পুলিশ, এদের কাছে হ্যান্ড ওভার করে দিয়ে গেলাম। এই জন্য ওই লাশ, ওই দিনে লাশ দেখে আমার খুব, ওই ঘটনা দেখে আমার রাত্রে ঘুমাইতে কষ্ট হইতো, আর যখন এই লাশ আর লাশ যখন ঘুমাই যেতাম তখন স্বপ্নে খালি দেখতাম ওই লাশ আর লাশ, মানে আমার কানের বুকের খালি কেউ কাঁদতেছে, লাশ লাশ বলতেছে, ভাই বলতেছে, বোন বলতেছে, ওই ঘটনাগুলো আমাকে রাতে ঘুমাইতে কষ্ট হয়ে যেত। রানা প্লাজা সেই ঘটনা আমার চোখের সামনে এখনো বাঁচতেছে, ওগুলো তো পক্ষে আমার স্বয়ং চোখে দেখছি কিভাবে লাশগুলা পরে একের পর এক, এক পাথরের চিপায়, ইটের চিপায়, যে যেখানে বাঁচার জন্য চেষ্টা করছে একের উপরে এক পরে পরে সে মৃত্যু হয়ে রয়েছে, ওই লাশগুলাকে টেনে টেনে কেটে কেটে বাইর করা হইতেছে। আর যখন ওই লাশগুলো বেঁধে দেখতেছি, দেখার পরে আমার দিলের ভিতরে এত এত মহা মায়া লাগতেছে, আহ মানুষ কত কষ্টে মরছে, বাঁচার জন্য কত চেষ্টা করছে, সিঁড়ি দেন সিঁড়ি মেয়ে দেন না হইলে কয়েকশো লাশ, এই লাশগুলাকে একটা একটা করে বের করতেছে, আর অনেক লাশ বাঁচার জন্য কাঁদতেছে, আমাকে বের করো বের করো বের করো। কিন্তু বাড়ি করে কোনো কায়দা পাচ্ছে না, কেড়ে তার হলো তিন তলায় বিল্ডিং হলো নয় তলায়, কেমনি বের করবো এত নিচে থেকে? ওই বলতে বলতে মারা গেছে। আমার একটা ঘটনা এই রানা প্লাজারে, একটা লাশ, একটা ছেলে সাত ছত্র বারো দিন পর্যন্ত খুঁজতেছে, তার বাবাকে পাইছে না। চার দিন পর্যন্ত তার বাবা তাকে ফোন করছে,
ওখানে আটকে পড়ো
আটকে পড়ো অবস্থায় চার দিন পর্যন্ত ফোন করে, চার দিন পাঁচ দিনে দিন আর ফোন করে না। তখন বুঝে গেছে তার বাবা মারা গেছে। তখন এটা রানা পালাতে ষোলো দিন না পনেরো দিনের পরে ঘটনাটা হয়েছে। তো এই লাশটা বের হয়েছে, যখন ভিতরে তো আমরা আর পুলিশ আর আর্মি কাজ করছে, আর কেউ ছিল না, আর উদ্ধার কর্মী। যখন লাশটা তো আর্মির লাশ বের করতো, আমরা সাথে থেকে এটাকে শনাক্ত করে নিয়ে আসতাম। যখন শনাক্ত করলাম, তখন ওই লোকটার পরনে ছিল শার্ট আর হলো প্যান্ট আর হলো নিজের শর্ট প্যান্ট। তার সন্তান ওই যখন লাশটা আমরা শনাক্ত করলাম, আর্মি শনাক্ত করলো, তখন বললো আঞ্জুমনের ভাই আপনারা লাশটাকে নিয়ে এমন জায়গায় রাখবেন পরিষ্কার জায়গায়, লাশটা বডি কিছু হয় নাই, খালি মাথাটা এখানে একটু বেঁকা হয়ে গেছে, সমস্ত অঙ্গটা ঠিক আছে। কিন্তু সে বেঁচে ছিল, চার দিন পর সে মারা গেছে। তারপরে লাশটাকে যখন বের হইলো, লাশটা বের হয়েছে, নিচে ছিল একবারে দোতলায়, লাশটা যখন বের হইলো তখন লাশটা বডিটা অল্প একটু পচছে, পুরো পচে নাই। তার যে শর্ট প্যান্টটা ছিল, শর্ট প্যান্টের ভিতরে চার হাজার না পাঁচ হাজার টাকা ছিল, একটা ছিকু ভাই ঘড়ি ছিল হাতের ভিতরে, ও ঘড়িটা ঠিক আছে, তার হাতে একটা আংটি ছিল ওইটা আছে। তখন আমরা করলাম কি, পুলিশ আর্মি বললো ভাই এই শনাক্ত গুলো আপনি পুলিশের কাছে হ্যান্ড ওভার করবেন। তখন তার ছেলে এই তো দিন পনেরো দিন ধরে তার ছেলে খুঁজেছে তার বাবাকে, পাইতেছে না। তো নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে তখন রাখার সঙ্গে সঙ্গে তার ছেলে দেখি চিনে বেড়াইছে কেনার বাবা। তখন বাবাকে ধরে ধরছে, তখন আমার শরীর পশম দাঁড়াই গেছে, লোম খারে গেছে আমার। তখন আমার এত তার মহাব্বত লাগলো লাশটার প্রতি, তার বাবাকে সে পেয়ে গেছে তো খুশি, মানে খুশি তার খুশি কি কান্নার মধ্যে খুশি, মানে তার বাবাকে পাইয়া কান্নে জড়িয়ে পড়ছে। তখন আমার কাছে দিল থেকে শুক্রিয়া আল্লাহ, তার বাবার লাশ সে পাইছে, শুক্রিয়া দেখালাম। ওই কি দেখে একমাত্র বাবার শর্ট প্যান্ট, আমি বলছি পুরো আর্মিদের সারে লাশটা শনাক্ত করছেন, এই লাশটার গার্জিয়ান পাওয়া যাবে, কেন পাওয়া যাব? আমার বলো আর্মি বললো কেন পাইব, আমি কি সারে লাশটা এইভাবে পাইব? তার বাবার শর্ট প্যান্ট, তার সন্তান, তার বিবি ভালো জানে বাবা কি প্যান্ট পিনদে কি শার্ট পিনদে, সন্তানরে ভালো বলতে পারবে, আমি কি প্যান্ট শার্ট পিনদে আমার সন্তান ভালো বলতে পারবে। তখন তার সন্তান দেখে তার বাবাকে চিনে পারছে, আর ওই ঘড়ি দেখে চিনছে। ওই লাশ নিয়ে গেছে মধুখালী ফরিদপুর। তো ওই ঘটনা দেখে আমার এখনো দিলের ভিতরে চোট লাগে। রানা প্লাজার সামনে ওই দিন গেলাম, সাভারে গেছিলাম আমাদের এতিমখানায়, ওই আমাদের যে সাভারের যে সন্তান গুলা মানুষগুলা অসহায় মারা গেছে, সন্তান গুলা আমাদের পাথুলি একটা এতিমখানা করছে।
আচ্ছা,
ওইখানে আমাদের এতিমখানায় কিছু মেয়েরা থাকে, ওই যে সাভারের রানা প্লাজার যে অসহায় দুস্থরা আছে তাদের মেয়েগুলাকে এতিমখানা ভর্তি করেছে, এতিমখানা মানাইছে। ওইখানে গেছিলাম, মানে রানা প্লাজার সামনে যে আমার ওই দিন আমি আমার আত্মীয় বাসায় যাবো সাভার ইয়াতে নবীনগর বেড়াইতে, তো আমার পরিবার সাথে ছিল, তাই বলো এই দেখো রানা প্লাজা, এখানে আমরা আঠারো ষোলো দিন কাজ করছি। তখন বললো এখানে এই অবস্থা বিল্ডিং এর, আমি হ্যাঁ এই অবস্থা, সেটা কোনো যায় না যে দেখে বললো আর কি, এখানে হাজার হাজার লোক এখনো মানুষ এখানে ঘুরতেছে, কারো সন্তান, কারো মা, কারো বাবা, কারো ছেলে, কারো মেয়ে,
এখনো
অনেক খুঁজে পায় নাই, অনেকে ঘুরতেছে, অনেকে এখনো ভিড় করেছে। তারপর বলেছে আর বি বলছে এখানে এরা কি করে, আমি কি এখনো তারা অপেক্ষায় আছে, তার সন্তানের অপেক্ষায়, তার মার অপেক্ষায়, বাবার অপেক্ষায় তারা আসবে, এই অপেক্ষা সবাই থাকবে।
কি মর্মান্তিক,
কি মর্মান্তিক, মানে দুনিয়াতে একটা বিরাজ হয়েছে এই মর্মান্তিক। আজ পর্যন্ত ওই জায়গাটা গেলে একটা কান্নার রোলের ছায়া পড়তেছে এখনো, কত হাজার হাজার মানুষ, কত লক্ষ লক্ষ মানুষ এখানে আসছে এইগুলো উদ্ধার করার জন্য।
রানা প্লাজায় সব মিলিয়ে আপনারা কতদিন কাজ করেছিলেন? পনেরো ষোলো দিন
না, আমরা শিফটিং আওয়ার করছি, তো আমরা শেষ পর্যন্ত কাম করছি।
আচ্ছা,
আমাদের শেষ পর্যন্ত কাজ হয়েছে, যতদিন তো আর্মি।
আপনারা দিনে মানে কতক্ষণ কাজ করতেন?
আমরা দুই শিফটই করতাম, সকাল সাতটায় যেতাম আর সন্ধ্যা সাতটায় যেতাম, আবার সন্ধ্যা সাতটায় যেত, রাত সকাল সাতটায় যেত, দুই শিফট করে কাজ করতাম আমরা।
আমরা পত্র পত্রিকাতে এবং টেলিভিশনে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জেনেছি যে লাশ কেটে কেটে বের করা হয়েছে।
হ্যাঁ, অনেক বললাম না, অনেকগুলো
সামনে কি এরকম?
হ্যাঁ, আমার সামনে একটা লাশের দুটুকে করা হলো, বললাম টান দিয়ে সেটা সিরিয়ে পড়ছে, আর একটা বার করতে পারছে না, পরে ইয়া দিয়ে মেশিন দিয়ে কাটতেছে, কাইটা দুইটাকে দুই ভাগে খোলা হয়েছে।
এটা তো গেল মৃতদেহের গল্প, মৃতদেহের ঘটনা, কিন্তু এমন হয়েছে যে জীবন্ত মানুষ তাকে কেটে বের করতে হয়েছে।
একটা লাগে একটা রোগীর পাও কেটে বেরিয়েছে, দেখছি পাও একটা বাড়িতেছে না, কি করবো, তার দেহ সব বেরিয়ে গেছে, একটা পাও তো বেরিয়েছে না, তো একটা পাও কেটে লাস্ট রোগীটাকে বাড়ি করানো হয়েছে।
ওই সময় তার কি অবস্থা ছিল,
কি অবস্থা ভাই, একটা মানুষে জীবন্ত মানুষে তার গায়ে অস্ত্র করা, এমনিতে অস্ত্র করে তাকে অজ্ঞান করা হয়, তাকে বিভিন্ন মেডিসিন ব্যবহার করা হয়, তাকে জল এমনি তার কষ্ট, ওই সময় তার কষ্টটা কষ্ট মনে করে নাই, তার বাসার চিন্তা করছে, হোক আমার একটা পাও চলে যাও, যাক আমার একটা ঠ্যাং চলে যাও, তারপর বাঁচতে হবে, ওই বাসার তাকিদে সে তার কষ্ট কষ্ট মনে করে নাই।
এই ঘটনাগুলি তো আপনাকে মাঝে মধ্যেই আপনার,
হ্যাঁ মাঝে মধ্যে আমাকে খুব মনে পড়ে, মাঝে মধ্যে আমার চিন্তিত আসে এই ঘটনাগুলো মনে পড়লে, আর যখন যাই পাশ দিয়ে তখন আরো আমার চিন্তিত লাগে, মানুষের মনে মনে তো মানুষের সামনে আমাদের ধরে, ভাই আমার ছেলেকে পাইছিনি, আমার মেয়েকে পাইছিনি, আমার ভাইকে পাইছিনি, আমাদের ধরতো, অনেক সময় গাড়ি আটকাই দিত, ভাই আমার দেখি দেখি দেখাইতাম, অনেক সময় দেখাইতাম, তার আমরাও চাই যে তার আত্মীয়স্বজন পেয়ে যাক। যখন লাশ নিয়ে আমরা রানাপ্লাজা থেকে মাঠে যেতাম, তখন মাঝখানে বেড়ে যেত মানুষে দেখার জন্য, আমরা খুলে রাখতাম মুখগুলো, দেখেন যেগুলো দেখার কিছু দেখে দেখাইতাম, অনেকগুলো যেগুলো দেখানো দিয়েছিল না ওই প্যাকেট দিয়ে দিই, তখন আমরা ওইখানে দেখাইতাম মাঠে নিয়ে, তো বলতে ভাই মাঠে আসেন, মাঠে এসে দেখেন খোলামেলা।
এই তো গেল রানা প্লাজার ঘটনা, তাজরিন ফ্যাশনের ঘটনা আপনি জানিয়েছেন, সেখানে শুধুই কঙ্কাল খুঁজে পেয়েছেন, একটা মানে পুড়ে যাওয়া একটা মৃতদেহ কেমন হয় হয়তো আমরা অনেকেই দেখিনি টেলিভিশনেও, এই অনেকটা কয়লার মতো, আর কিছু কিছু লাশ ছিল ঝুলছে যাওয়া, এই এক্সপিরিয়েন্স যাদের তাদের এক্সপিরিয়েন্স গুলি খুবই ভয়ঙ্কর, হয়তো আমরা অনেকেই এটাকে স্বাভাবিকভাবে নিতে পারতাম না। ইনফ্যাক্ট হাসান ভাই শুরুতেও যখন এই ধরনের কাজ ক্যারিয়ার হিসেবে কাজ শুরু করেছেন তখনও তিনি এইভাবে নিতে পারেননি, পরে আস্তে আস্তে তিনি একটু স্বাভাবিক হয়েছেন কাজ করতে করতে। রানা প্লাজা নিয়ে অনুভূতি জানিয়েছেন আমাদের সঙ্গে রাব্বি খান, এরপরে মিরাজ আমাদেরকে লিখেছেন সালাম দিয়েছেন, এরপরে শাকিল আবারও এই প্রশ্নটি করেছেন, এই প্রশ্নের উত্তর আমরা শাকিল অনেকবারই দিয়েছি আজকে। সুশান্ত SMS করেছেন, এরপরে দেখতে পাচ্ছি নীরব ধন্যবাদ জানিয়েছেন এই ধরনের কাজ করবার জন্য। মামুন লিখেছেন যে ভবিষ্যতে আর কি পরিকল্পনা, আপনার স্বপ্ন কি জানতে চেয়েছেন ভবিষ্যৎ নিয়ে?
ভবিষ্যৎ সেবা করে যাওয়ার জন্যই নিয়ত আছে, আল্লাহ মৌত পর্যন্ত এই সেবা কাজ করতে পারি, আল্লাহ লাগায় রাখে মানুষের সেবা করতে পারি,
এভাবেই কাজ করে যেতে চান?
জি, যাতে মানুষের সেবা করে যেতে পারি, আল্লাহ করার নেই।
আচ্ছা, স্যালুট দিয়েছেন অনেকে এত সাহসিকতার জন্য, এত সাহসী। আচ্ছা, নীরব খান জিজ্ঞেস করেছেন অন্ধকারের গল্প কি কি বারে হয়, দুবাই থেকে তিনি আমাদেরকে শুনছেন, দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যারা শুনছেন ঢাকা FM 90.4 তাদেরকে জানিয়ে দিই, অন্ধকারের গল্প আপনি শুনতে পারবেন প্রতি রবিবার ঠিক রাত 10:30। জুয়েল থাকবো আপনার সঙ্গে এবং প্রতি এপিসোডেই থাকবেন আমাদের সঙ্গে একজন অতিথি। এই পর্বে আমাদের সঙ্গে রয়েছেন আবুল হাসান, জানি না আগামী পর্বে কে থাকবেন, তবে আশা করছি আগামী পর্বে এমন কিছু আমরা শুনবো যা এর আগে আমরা কখনোই শুনিনি। সারা জীবন মিথ্যা গল্প শুনি, আজ একটা সত্যি গল্প শুনছি, আমাদেরকে কেউ একজন লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে, সত্যি আজকে আমরা যতটুকু শুনেছি একেবারে সত্যি, কি একেবারে বাস্তব ঘটনা, এবং যে ব্যক্তিটি আজকে আমাদের সঙ্গে বলছেন তিনি মিথ্যা বলতে পারেন না বলে আমার মনে হয়। ব্যক্তিগত জীবন অনেক ধার্মিক, ফেসবুকে তার ছবিটা রয়েছে, তা আপনারা দেখলে বুঝতে পারবেন। একেবারে শেষের দিকে আমরা হাসান ভাই, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার পরিবারের মানুষ কে কি আছেন, তারা কেমন আছেন, তারা কিভাবে এই কাজটা কি দেখেন?
আমার আব্বা মা আছে, আমার ভাই আছে, দুই তিন ভাই, দু বোন, আমার স্ত্রী আছে, আমার এক সন্তান আছে।
জি
আলহামদুলিল্লাহ, প্রথম প্রথম আব্বা মা আমাকে বলছে যে কাজ ভয় লাগে তুমি করো না, তো এখন সবাই স্বাভাবিক হয়ে গেছে, দেখতেছি আমি স্বাভাবিক হয়েছি, এরা স্বাভাবিক কিছু বলে না।
আচ্ছা, সাগর সাদাত লিখেছেন নতুন কিছু শুনতে পেলাম, থ্যাংকস টু ঢাকা এফএম এন্ড হাসান ভাই, শেষ পর্যন্ত শুনবার জন্য ওয়েট করছি। একেবারে শেষের দিকে আমরা, তারপরও আপনারা চাইলে আমাদেরকে লিখতে পারেন 16260 এই নাম্বারে, 16260 এই নাম্বারে লিখতে পারেন, ফেসবুকে facebook.com/ঢাকা FM 90.4। থ্যাংকস জানিয়েছেন অনেকে, নাইম জুবায়ের, জুবায়ের ইসলাম লিখেছেন যে আমার বিশ্বাস হচ্ছে না, হাসান ভাই কি বলবেন?
এখন আমি তো 100% সত্য কথা বলছি, বাস্তব যেটা আমি নিজে স্বয়ং করেছি সেটা বলছি, আপনাদের বিশ্বাস নয়, আমরা বিশ্বাস করি, আমার কোনো ক্ষমতা নাই,
জি, সম্পূর্ণ আপনার উপরে ছেড়ে দিয়েছে হাসান ভাই, এটা সম্পূর্ণই আপনার উপরে, বিশ্বাস অবিশ্বাস আপনার জায়গাটাতেই থাক, আমরা এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না। তবে হাসান ভাই আজকে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ঘটনাগুলি তিনি আজকে বলছেন তারই সঙ্গে ঘটে গেছে, তিনি এক্সপিরিয়েন্স করেছেন
বাস্তব ঘটনা আমার নিজের,
এবং এগুলি তিনি দীর্ঘদিন ধরে যেহেতু এই ধরনের কাজ করছেন খুবই স্বাভাবিক এই ধরনের ঘটনা তিনি ফেস করবেন সেটাই আমাদেরকে জানিয়েছেন। অনেকে একটু ইমোশনাল হয়ে গেছেন আমরা দেখতে পাচ্ছি, অনেকে এই ধরনের ঘটনা শুনে অনেকে ভয় ভয় পাচ্ছেন এবং তারা কাঁদছেন, অনেকে তাদেরকে কি বলবেন যারা ভয় পাচ্ছেন?
আসলে ভয়ের কিছু নেই, আমার আপনার একদিন মৃত্যু হয়ে যাবে, এই মৃত্যুর সবার জন্য অনিবার্য, আল্লাহ পাক মানব জাতিকে মৃত্যুর জন্য তৈরি করছেন, কিন্তু এটা ভয়ের কিছু না, এটা হলো মনে সাহস রাখতে হবে, সাহস থেকে মৃত্যুর জন্য প্রস্তুত দিতে হবে, যদি আমি আখেরাতে মৃত্যু হব এই ভয়টা যখন থাকে তখন আল্লাহর হুকুম মানা নবীর তুলনায় সহজ হবে, আমি যখন আল্লাহর হুকুম মানতে পারবো তখন আমার মৃত্যুটা সহজ হয়ে যাবে। এই জন্য সবার কাছে আমার অনুরোধ, যারা আমরা ভয় পাইতেছি এটা ভয়ের কিছু নাই, এই পরিস্থিতি আমারও আসবে সামনে, আসতেছে, কখন আসবে আমি বলতে পারবো না, দুনিয়াতে চলতে হইলে আমার মৃত্যু হবেই, এই জন্য মৃত্যু আগে মৃত্যুর সামানা তৈরি করতে হবে, সামানা থেকে মৃত্যুর জন্য প্রস্তুত নিব, মা আখেরা জিন্দগি সুখময় শান্তিময় হয়ে যাবে।
একেবারে শেষের দিকে আমরা অনেকেই আমাদের SMS করেছেন এবং আচ্ছা লিখেছেন যে অনেক সময় লাশ চুরি হয় অথবা বিক্রি হয় এই ধরনের কোন ব্যাপার আমাদের কাছে জিজ্ঞেস করেছেন সুজন, তো আপনি কি বলবেন এই ধরনের ঘটনা ঘটে?
এই ধরনের ঘটনা আমাদের মধ্যে ঘটে না, আমাদের তো ডকুমেন্টস থাকে লাশের মর্গে, আমাদের ফেস করার কায়দাই নেই এখানে।
আচ্ছা,
আমরা যখন থানা থেকে নিই, থানার ওসি সাহেবের এস এস সাহেবের সমস্ত ডকুমেন্টস থাকে এবং মর্গের থেকে মর্গের আবার পোস্টমর্টমের কাগজ থাকে, থানার কাগজ থাকে, আমাদের তো এগুলো হবেই না, আর আমাদের দ্বারা তো এগুলো হওয়ার কোন আশাই করি না।
আঞ্জুমানে মফিদুল ইসলাম এই ধরনের কাজ করে না,
আঞ্জুমান মানুষ হওয়ার কাজ করে, মানুষের কল্যাণ।
এমনি তো শুনেছেন এই ধরনের যে লাশ চুরি হয়?
শুনছি কিন্তু বাস্তব দেখি নেই।
আচ্ছা, লাশ বিক্রি হয় এটা আমি এর আগে শুনিনি, আপনি কি শুনেছেন লাশ বিক্রি হয়?
আমি শুনছি কিন্তু দেখি না কোনোদিন।
আচ্ছা, আমরা শুনেছি, আমি বোধহয় শুনেছি লাশ বিক্রি হয়, এটা পরীক্ষার জন্য হয়তো অনেক সময় লাশ বিক্রি হয়। আমরা একেবারে শেষের দিকে হাসান ভাই অনেক ধন্যবাদ আজকে আসবার জন্য, আজকে আমাদেরকে যারা SMS করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে রাখি। পুরো এপিসোডটি আপনি কোথায় গেলে শুনতে পারবেন? ডাউনলোড করে শুনতে হবে, এই জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.dhakafm904.com, এই অ্যাড্রেসে গেলেই আপনি পেয়ে যাবেন আমাদের এই এপিসোডটি আগামীকাল থেকেই, আজকে গেলে সেটা পাচ্ছেন না, আগামীকালই আমরা আপলোড করব, আগামীকালই আপনি পেয়ে যাবেন এই এপিসোডটি, সেখান থেকে ডাউনলোড করে পুরো এপিসোডটি আপনি শুনতে পারেন। এছাড়া এর আগে অন্ধকারের গল্পের যে কোনো পর্ব আপনি সেখানে শুনতে পারেন, আর যদি দেখতে চান কে ছিল আজকে আমাদের অন্ধকারের গল্পের এই অতিথি তাকে দেখতে ভিজিট করুন আমাদের ফেসবুক ফ্যান পেজটি facebook.com/dhakafm90.4। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন অনেক ধন্যবাদ, যারা ফেসবুকে ছিলেন এত এত লিখেছেন এবং দোয়া করেছেন হাসান ভাইয়ের জন্য, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
সবার জন্য আমিও দোয়া করি, ইনশাআল্লাহ সবাইকে ভালো রাখুক, ইমানের সাথে মুদান করুক।
আর কিছু বলবার আছে?
আমার কথা হলো যারা আজ এই ঘটনা শুনতেছেন, আসলে ঘটনা সত্য, এটা সবার সামনে আসতেছে, মৃত্যু সবার একদিন হইতে হইবে, এই জন্য সকলের কাছে আমার অনুরোধ, সকলে আমরা মুসলিম ভাই বোনেরা সকলে আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা পুরা করার চেষ্টা করব, মৃত্যুর আগে মৃত্যুর সামানা, আমার আখেরাতের জিন্দেগি যে সুখম হয় এই জন্য আখেরাতের জন্য আমার সমস্ত ইমান আমল বাড়িয়ে দিতে, যে ইমান আমলকে বাড়ানোর জন্য দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, এই জন্য সকলের দরকার আখেরাতকে তৈরি করার জন্য, সকল কাছে আমার আকুল আবেদন, সকলে আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা দুনিয়াতে পুরো করে যাবো, আল্লাহ আখিরাতে আমার ঈমান সাথে মতদান করুক, এদের সকল কাছে আমার সালাম, সালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
অনেক ধন্যবাদ জানাই আজকের অতিথি যিনি ছিলেন আমাদের আজকের অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ আবুল হাসান, যিনি ক্যারিয়ার হিসেবে কাজ করছেন আঞ্জুমানে মফিদুল ইসলামে। আজকে আমরা তার কাছ থেকে গল্প শুনেছি, তার জীবনে তার পেশাগত জীবনের ঘটনা, বিভিন্ন ঘটনা তিনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আমাদের অনেকেরই অনেক ধরনের পেশা রয়েছে, আমরা অনেকেই অনেক ধরনের কাজ করি, কিন্তু আবুল হাসান কাজ করে মৃতদেহর সঙ্গে, মৃত্যুর সঙ্গে। আশা করছি আজকের এই এপিসোডটি আপনাদের অনেক ভালো লেগেছে, জানিয়ে রাখি যদি পেতে চান, যদি আসতে চান আমাদের এই অন্ধকারের গল্প স্টুডিওতে, তাহলে যেটা করবেন OG স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে, আর অন্ধকারের গল্প আপনি শুনতে পারবেন প্রতি রবিবার ঠিক রাত 10:30। ইমেল করতে পারেন যারা আসতে চান স্টুডিওতে, og@dhakafm904.com এই অ্যাড্রেসে গেলে, এই অ্যাড্রেসে ইমেল করলে আমরা আপনাকে ফোন করব। এছাড়াও ফেসবুকে ইনবক্সে পাঠাতে পারেন আপনার কথাগুলি। ফেসবুকে যারা ছিলেন এবং এসএমএস যারা করেছিলেন, এতক্ষণ আমাদের সঙ্গে যারা ছিলেন, সবাইকে আন্তরিক অনেক অনেক ধন্যবাদ জানাই আন্তরিকভাবেই। আপনাদের জন্যই এই অনুষ্ঠান, আপনাদের জন্যই এই আয়োজন, আর সেই সঙ্গে টিম অন্ধকারের গল্পের জন্য অনেক অনেক শুভকামনা। আশা করছি আগামী পর্বেও আমরা ঠিক এমনই কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঢাকা এফএম এর সঙ্গেই থাকুন। যেতে যেতে যেটা বলতে চাই, আজকে যে ঘটনা আমরা শুনেছি পুরোটাই বাস্তব ঘটনা, এখানে বিন্দুমাত্র কোনো মিথ্যা ইনফরমেশন আমরা তুলে আনিনি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য, শুভরাত্রি।